আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই এই ইসলামিক সম্ভাষণে, সার্বজনীন ভ্রাতৃত্বের, বিশ্বজনীন ভ্রাতৃত্বের সম্ভাষণে স্বাগত জানাই এই আলোচনা অনুষ্ঠানে, আজকের সিম্পোজিয়ামে। শ্রদ্ধেয় সিবি আব্দুর রহমান কুট্টি সাহেব, সালাফি লার্নিং অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রেসিডেন্ট, শ্রদ্ধেয় স্বামী গোলকানন্দ, রামকৃষ্ণ মঠের প্রধান, যিনি হিন্দু ধর্মের উপরে একজন বিশেষজ্ঞ, শ্রদ্ধেয় ফাদার জিও পায়াপল্লি, নবজ্যোতি রিনিউয়াল সেন্টারের ডিরেক্টর, তিনি খ্রিস্টান ধর্মের উপরে একজন বিশেষজ্ঞ ব্যক্তি, এ সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখেন। ডক্টর জাকির নায়েক, ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট, শ্রদ্ধেয় গুরুজনেরা, অতিথিবৃন্দ, খবরের কাগজের প্রতিনিধি এবং এখানে উপস্থিত ভাই ও বোনেরা, আমাদের আজকের আলোচনার বিষয় হল বিভিন্ন ধর্মে সর্বশক্তিমান ঈশ্বরের ধারণা। প্রথমে আপনাদের সামনে তিনজন বক্তা কথা বলবেন, আর সবার আগে স্বামী গোলকানন্দ, তিনি কথা বলবেন হিন্দুইজমে ঈশ্বরের ধারণা সম্পর্কে 20 মিনিট ধরে। তারপর আসবেন ফাদার জিও পায়াপল্লি, তিনি 20 মিনিট ধরে বলবেন খ্রিস্টান ধর্মে ঈশ্বরের ধারণা সম্পর্কে। আর সবশেষে আসবেন ডক্টর জাকির নায়েক, তিনি বলবেন ইসলাম ধর্মে ঈশ্বরের ধারণা সম্পর্কে 20 মিনিট ধরে। এরপরে আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হবে। এখানে বক্তারা একে অন্যের যুক্তি খণ্ডন করবেন, আর এখানে তিনজন বক্তা, প্রথমে বলবেন স্বামী গোলকানন্দ, তারপর ফাদার পায়াপল্লি, তারপর ডক্টর জাকির নায়েক। তারা এই পর্বে অন্য বক্তাদের কথা নিয়েও মন্তব্য করবেন, এছাড়াও তারা নিজেদের ধর্ম সম্পর্কেও কথা বলবেন অন্য ধর্মের সাথে তুলনা করে। এখানে প্রত্যেক বক্তা 20-30 মিনিট কথা বলবেন, তাদের মতামত জানাবেন। এখন আপনাদের সামনে আসছেন স্বামী গোলকানন্দ, তিনি আপনাদের সামনে হিন্দুইজমে ঈশ্বরের ধারণা সম্পর্কে বলবেন। লেডিস এন্ড জেন্টলম্যান, স্বামী গোলকানন্দ।
আজকের মিটিং এর শ্রদ্ধেয় চেয়ারম্যান ডক্টর নায়েক, শ্রদ্ধেয় ফাদার, সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার ভাইয়েরা, আজকে আমি এখানে আপনাদের মাঝে আসতে পেরে খুশি হয়েছি। এখানে এমন পরিবেশ সৃষ্টি হয়েছে যে একে অন্যকে বুঝব। যখন অন্যকে বুঝতে চেষ্টা করি, তখন খুব স্বাভাবিকভাবেই এটা মাথায় চলে আসে যে আমরা সবাইকে ভালোবাসব, এটাই আসল কথা। আমরা হিন্দুরা চাই, খ্রিস্টানরা, মুসলিমরা, আমরা একে অন্যকে বুঝব, আর আমরা এই পৃথিবীতে সবাইকে ভালোবাসব, সবাই সুখে শান্তিতে থাকব। আমি আজকে আপনাদের সামনে হিন্দুইজমে ঈশ্বরের ধারণা সম্পর্কে বলব। হিন্দু ধর্মে সর্বশক্তিমান ঈশ্বর সম্পর্কে যা বলা হয়েছে, আমাদের প্রভু তিনি সৃষ্টিকর্তা, তিনি সর্বশক্তিমান, সব জায়গায় আছেন। প্রভু তিনি এই বিশ্বব্রহ্মাণ্ডের উৎস, তিনি এই মহাবিশ্বকে রক্ষা করেছেন, সব নিয়ন্ত্রণ করছেন, তিনি তার সৃষ্ট এই বিশ্বব্রহ্মাণ্ডের সবকিছু নিয়ন্ত্রণ করেন, তিনি হলেন সবার উপরে। এটাই হল প্রধান ধারণা। আমাদের এই পৃথিবী, এই মহাবিশ্ব সবকিছু তার থেকে সৃষ্টি, সবকিছু তার থেকে এসেছে আর তার কাছে ফিরে যাবে। আমরা আমাদের বিভিন্ন কাজের মধ্যে ঈশ্বরকে অনুভব করি, এটা একটা আধ্যাত্মিক বিষয় অনুভব করা। তাহলে এটাই মূল ধারণা। আর এছাড়াও বিশ্ব ব্রহ্মাণ্ডের তিনটা জিনিস আমাদের ভালোভাবে বুঝতে হবে। আমরা হিন্দু ধর্মের অনুসারীরা অনেক দিন ধরেই এগুলো মেনে চলি। মানুষ জানার কৌতূহল, জানতে চাই যে ঈশ্বর কে। এছাড়া মানুষ যে পৃথিবীতে থাকে সেটা সম্পর্কে জানতে চায়। আমরা বুঝতে চাই যে এগুলোর সাথে আমাদের এই মরণশীল মানুষের সম্পর্ক কি, প্রভুর সাথেও আমরা সম্পর্কিত। এই বিষয়টা নিয়ে হিন্দু ধর্মে পর্যন্ত অনেক গবেষণাই হয়েছে। ঈশ্বর, পৃথিবী, মানুষ, এগুলোর মধ্যে সম্পর্ক কি, এই তিনটা আলাদা বিষয়, এদের একে অপরের মধ্যে সম্পর্কটা কি, এই বিষয়টা নিয়ে হিন্দু ধর্মে অনেক গবেষণা হয়েছে। হিন্দু ধর্মে আমাদের মূলত তিন ধরনের ফিলোসফি রয়েছে, আর এই তিনটা ফিলোসফি নিজের মতো করে ব্যাখ্যা করেছে। তবে আমার মতে সবগুলো ফিলোসফি আসলে একটা কথাই বলে। হিন্দু ধর্মের এই তিনটা ফিলোসফি হল আদ্বৈতা বেদান্তা আদ্বৈতা, আর একটা হল বিশিষ্টাদ্বৈতা, সবশেষে দ্বৈতা। দ্বৈতার কথা আপনারা শুনেছেন। দ্বৈতা ফিলোসফি আমাদের বলে প্রভু যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, যিনি আমাদের সবাইকে সৃষ্টি করেছেন, আমরা তার থেকে এসেছি আর তার কাছেই ফিরে যাব। তিনি সবকিছু রক্ষাকর্তা, যা কিছু ভালো যা কিছু মহান সবকিছু তিনিই সৃষ্টি করেছেন। ঈশ্বর, আমরা তার সাথে সব সময় আছি, একজন ভৃত্য হিসেবে, তার সন্তান হিসেবে, এভাবে বলা যায়। ফিলোসফি এটা বলে, তার মানে দ্বৈতা ফিলোসফি বলবে ঈশ্বর আমাদের মানুষের সৃষ্টিকর্তা সবকিছুর, আমরা তার থেকে আলাদা, পুরোপুরি আমরা আলাদা, আমাদের প্রভু আলাদা, কিন্তু তিনি সবসময় কাছেই আছেন, আমরা তার উপর নির্ভরশীল, সবকিছুর জন্যই আমরা তার উপর ভরসা করি, সবকিছু তার উপরেই। তাহলে আমরা ঈশ্বর থেকে সম্পূর্ণ আলাদা। আর এছাড়া আরো বলে পৃথিবীও ঈশ্বর থেকে আলাদা, আর প্রাণীদের থেকেও। তাহলে প্রাণী জগৎ, জড়বস্তু আর ঈশ্বর, এই তিনটা জিনিস, এর একজন আরেকজন থেকে সম্পূর্ণ আলাদা, এটাই তাদের মত। দ্বৈতারা এভাবেই দেখে। অন্য আরেকটা দল বিশিষ্টাদ্বৈতা, এদের মতটা আলাদা। তারা বলবে না, সর্বশক্তিমান ঈশ্বর থেকে আমরা মানুষরা আর অন্যান্য সৃষ্টি আসলে কোনোভাবে আলাদা নই, আমরা দেখতে আলাদা সত্যি, তবে ভালো করে দেখলে বোঝা যাবে যে আমরা তার থেকে আলাদা নই। তারা একটা উদাহরণ দেয় যে মনে করেন আগুন, যেখান থেকে ফুলকি বের হয়, গুণগত দিক থেকে এই আগুন আর আগুনের ফুলকি একই জিনিস, দুইটা আগুন, একটা হলো বিশাল আগুন আর একটা হলো ছোট একটা অংশ, তারপরও গুণগত দিক থেকে এই দুইটা জিনিস আসলে একই, আমরা আলাদা নই, আমরা প্রভুর একটা অংশ, আমরা তার থেকে দূরে নেই, আমরা তার থেকে আলাদা নই, আমরা গুণগত দিক থেকে এক, আমরা তার একটি অংশ। আর বিশিষ্টাদ্বৈতাদের মতে আমরা সৃষ্টিকর্তার থেকে আলাদা, আমরা তার একটা অংশ, ঈশ্বরের একটা অংশ আমরা, আমরা তার একটা অংশ, পৃথিবীটাও তার একটা অংশ, সবকিছু মহাবিশ্বের সবকিছুই আমাদের প্রভু নিয়ন্ত্রণ করেন, মানুষ এবং প্রাণীদেরও। এবার তৃতীয় ফিলোসফি আদ্বৈতা, সম্ভবত ইসলাম ধর্ম যে কথা বলে তার সাথে হিন্দু ধর্মের আদ্বৈতা ফিলোসফির মিল আছে। আদ্বৈতারা এই দুইটা মতের একটা মানে না। তারা বলবে এই মানুষ, বিশ্ব আর ঈশ্বর, এদের মধ্যে যে সম্পর্কটা সেটা হল, তারা বলবে, তারা বলে যে ঈশ্বর হলেন উৎস, রক্ষাকর্তা, নিয়ন্ত্রক। হ্যাঁ, সত্যি আমরা মানি, সবাই মানবে, কারণ এই কথাটা বেদে বলা হয়েছে। বেদ হল হিন্দুদের সবচেয়ে পবিত্র গ্রন্থ, যেমন কোরআন হল ইসলামের পবিত্র গ্রন্থ, একইভাবে বাইবেল হল খ্রিস্টান ধর্মের সবচেয়ে পবিত্র গ্রন্থ। হিন্দুদের জন্য এটা হল বেদ। বেদ হল হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র গ্রন্থ। আপনারা হয়তো বলতে পারেন যে রামায়ণ তাহলে কি, মহাভারত তাহলে কি, এছাড়াও তো পুরাণ আছে, এগুলো সব হিন্দুদের পবিত্র ধর্মীয় গ্রন্থ। হ্যাঁ, এগুলো গুরুত্ব আছে, তবে সেটা পরে। সবার আগে হল বেদ। হিন্দু ধর্মে মোট চারটি বেদ আছে, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। এর পরে যেটার গুরুত্ব বেশি সেটা হল ইতিহাস। আপনারা সম্ভবত এগুলো জানতে চাইবেন, সেজন্য আমি এগুলো একটু বিস্তারিতভাবেই বলছি। ইতিহাস, আপনারা অনেকেই হয়তো মহাভারতের নাম শুনেছেন, এছাড়াও রামায়ণের নাম শুনেছেন। এগুলো হল দুইটা ইতিহাস হিন্দু ধর্মে। তারপর আপনারা এছাড়াও নাম শুনেছেন ভগবত, এগুলো পুরানা, পুরানা 18টি পুরানা। এগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল ভগবত, এটা সবচেয়ে জনপ্রিয়, শ্রীমদ ভগবদ গীতা। এরপর আছে শিব পুরানা, এছাড়াও আছে বিষ্ণু পুরানা। এইসব পুরানা আর ইতিহাসে গল্প বলা হয়েছে, গল্পের মাধ্যমে উপদেশ এগুলো থেকে পাই। আর সবচেয়ে পবিত্র গ্রন্থ হল বেদ। বেদ আমাদের বলে, সর্বশক্তিমান ঈশ্বর সম্পর্কে বলতে গিয়ে বেদ আমাদের বলে, এক কামসাট বিপ্রাহা বিহুদা বাদান্তি, সত্য একটাই, জ্ঞানীরা তাকে বিভিন্ন নামে ডাকেন, সত্য একটাই, ঈশ্বর একজনই, চরম সত্যি আসল একটাই, ঈশ্বর এই মহাবিশ্বের স্রষ্টা, সর্বশক্তিমান ঈশ্বর মাত্র একজন, তবে তাকে মানুষজন ভিন্ন ভিন্ন নামে ডেকে থাকে। বৈষ্ণবরা ঈশ্বরকে বলে বিষ্ণু, তারা সর্বশক্তিমান স্রষ্টাকে বলে বিষ্ণু। শিব পূজারীরা সর্বশক্তিমান ঈশ্বরকে বলেন, তার নাম শিবা, ও তার মূর্তি বানায়, তারা শক্তির পূজা করে, অনেকে গণপতির পূজা করে। হিন্দু ধর্মের মধ্যে আপনারা দেখবেন এরকম ছয়টা ভাগ আছে, হিন্দু ধর্মের ছয়টা ভাগ। ইসলাম আর খ্রিস্টান ধর্মেও এরকম ছোট ছোট অনেক দল আছে, হিন্দু ধর্মের ছয়টা ভাগ আছে। বৈষ্ণবিজম হল একটা অংশ, শিবের পূজা করা, কালীর পূজা করা। এই অংশের অনুসারীরা তাদের অনুসারীকে কল্পনা করে একদম মায়ের রূপে, মায়ের শক্তিতে। এরপরে আরো অনেকে আছে যারা ভগবান গণপতির পূজা করে। এরপর বিশ্বাস করে সুব্রহ্মণ্যমান, তারাও সর্বশক্তিমান ঈশ্বরকে বিভিন্ন রূপে পূজা করে। তারা বিশ্বাস করে এই ঈশ্বর বিভিন্ন রূপ নিয়ে পৃথিবীতে আসেন, মানুষকে সুপথে পরিচালিত করেন। এছাড়া হিন্দু ধর্মে এমন একটা অংশ আছে যারা সূর্যকে দেবতা হিসাবে মানে, সূর্যই তাদের কাছে স্রষ্টা, তারা সূর্যের পূজা করে। এমন ছয়টা ভাগ আছে। তবে এটা বলতে পারবেন না যে এগুলো হলো ছয়টা আলাদা ধর্ম, এরা আলাদা আলাদা ঈশ্বরের পূজা করে। এক কাম ষাট বিপ্রাহা বিহুদা বাদান্তি, সত্য একটাই, সত্য মাত্র একটাই, ঈশ্বর মাত্র একজন, কিন্তু মানুষজন তার উপাসনা করে ভিন্ন ভিন্ন নিয়মে। কেবলমাত্র পার্থক্য এটাই, বিপ্রাহা বিহুদা বাদান্তি, জ্ঞানীরা তাকে বিভিন্ন নামে ডাকেন। যেমন ধরেন পুকুরের মধ্যে পানি আছে, কেউ হয়তো পুকুর থেকে একটু পানি হাতে নিয়ে বলবে এটা ওয়াটার, আবার অন্য আরেকজন লোক সে হয়তো বলবে এটা পানি, আরেকজন হয়তো এটাকে অন্য নামে ডাকতে পারে। হ্যাঁ, তাহলে একই জিনিসের অনেক নাম হতে পারে, কিন্তু এই নাম আলাদা হওয়ার কারণে সেই জিনিসটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে না, ওয়াটার আর পানি এক, তবে এগুলো হলো আলাদা আলাদা নাম। এদের মধ্যে পার্থক্য শুধু এটাই, তা হল হিন্দু ধর্মের মধ্যে ছয়টি ভাগ আছে। এদের মধ্যে কেউ হয়তো পূজা করে শিবের, কেউ পূজা করে বিষ্ণুর, কেউ দেবীকে। আমি এখানে আপনাদের বলতে চাই যে তারা আলাদা কারো পূজা করছে না, না মোটেই না, তারা সবাই এক ঈশ্বরের পূজা করছে। আর এ কথাই বলা হয়েছে শ্রুতিতে, বেদে বলা হয়েছে ঈশ্বর আসলে একজন, সবাই তার পূজা করছে, হয়তো নিয়মটা আলাদা আর নামটা আলাদা। তাহলে হিন্দু ধর্মে আপনারা এরকম ছয়টা ভাগ দেখতে পাবেন। তবে যদিও হিন্দু ধর্মের এই ছয়টা অংশের অনুসারী আলাদা নিয়মে সর্বশক্তিমান ঈশ্বরের পূজা করে, তবে আসলে তারা একজন অভিন্ন ঈশ্বরের পূজাই করছে। ফিলোসফি, তিন ধরনের ফিলোসফি, আদ্বৈতা ফিলোসফিতে দেখেছেন, এটা দেখতে অন্যগুলোর চেয়ে আলাদা। এই পার্থক্যটা শুধু বাইরে থেকে দেখতে আলাদা, আসলে আলাদা না। সত্যি কথা বলতে যদি আমরা তার থেকে আসি, বিশ্বটার উৎস যদি তিনি হন, আমরা আমাদের উৎস থেকে আলাদা নই। এটা হলো অনেকটা ক্রিয়া আর প্রতিক্রিয়া। ঈশ্বর সব সৃষ্টি করেছেন, আমরা হলাম তার সৃষ্টির একটা অংশ। এই মহাবিশ্ব এটার স্রষ্টা আমাদের, সর্বশক্তিমান ঈশ্বর।
ধন্যবাদ স্বামী গোলকানন্দ। এখন আপনাদের সামনে খ্রিস্টান ধর্মে ঈশ্বরের ধারণা নিয়ে বলবেন ফাদার জিও পায়াপেল্লে। ভাই ও বোনেরা, এখন আপনাদের সামনে আসছেন ফাদার জিও পায়াপেল্লে।
শ্রদ্ধেয় সভাপতি ডক্টর মোহাম্মদ নায়েক, স্বামীজি গোলকানন্দ, শ্রদ্ধেয় ডক্টর জাকির নায়েক, শ্রদ্ধেয় প্রধান অতিথি আব্দুল সালাম কুট্টি সাহেব, সম্মানিত অতিথিবৃন্দ, আমার প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে আমি আসলে খুবই খুশি হয়েছি, যেটার আয়োজন করেছে সালাফি লার্নিং অ্যান্ড রিসোর্স সেন্টার, তাদেরকেও আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকে তিনটি বিষয় নিয়ে কথা বলব। প্রথমে আমি বলব ক্যাথলিক চার্চের কথা, যেটা আমি মানি। আমরা অন্যান্য ধর্মকে কিভাবে দেখি, তারপরে আমি বলব পৃথিবীতে ধর্মের বর্তমান অবস্থা সম্পর্কে, যে মানুষজন কিভাবে ধর্ম পালন করে। আমি এই সম্পর্কে বলতে গিয়ে পবিত্র বাইবেল আর খ্রিস্টান ধর্মের ঈশ্বর সম্পর্কেও বলব। ক্যাথলিক চার্চ, আমি যেখানে যাই, এরা অন্য ধর্মের লোকজনের সাথে যথেষ্ট পরিমাণে আলোচনা করে, ক্যাথলিক চার্চই এই উদ্যোগগুলো নেয়। আমরা বিভিন্ন ধর্মের বিষয়বস্তু নিয়ে আলোচনা করে থাকি, আর ভ্যাটিকান সিটিতে 1965 সালে এই বিষয়টা নিয়ে সেকেন্ড ভ্যাটিকান ইকুমেনিক্যাল কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল, যেখানে সিদ্ধান্ত নেয়ার পর ক্যাথলিক চার্চের অনুসারীদের অন্যান্য ধর্মের লোকজনদের সাথে আলোচনার ব্যবস্থা করা হয়েছিল। ভ্যাটিকান সিটিতে প্রায় অন্য ধর্মের বিশেষজ্ঞদের সাথে আমাদের বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও আমরা পৃথিবীর বিভিন্ন ধর্মীয় নেতাদের সাথে যোগাযোগ রক্ষা করি। ইহুদি ধর্ম, ইসলাম, হিন্দুইজম, বুদ্ধিজম, এই যে বিভিন্ন ধর্মের লোকজনের সাথে আমরা আলোচনা করি, সেটার একটা উদ্দেশ্য এবং লক্ষ্য আছে। সেটা হলো, আমরা যখন উত্তরের আশায় অন্য ধর্মের দিকে তাকাই, আসলে আমরা সেদিকে তাকাই আমাদের পাপ মুক্তির জন্য। আমরা মানুষেরা যে বিষয়টা নিয়ে সবসময় চিন্তা করি, সেটা এখন যেমন আছে, আগেও ঠিক তেমনি ছিল। আমরা সৃষ্টির প্রথম লগ্ন থেকেই এসব চিন্তা করছি, আর এসব চিন্তা থেকেই ধর্মের উৎপত্তি হয়েছে। আমাদের মনে প্রশ্ন জাগে, মানুষ কি, আর মানুষের এই জীবনের অর্থটা কি। কোনটা হবে মানুষের সঠিক কাজ আর কোনটা পাপ, দুঃখ কষ্টের উৎপত্তি কোথা থেকে আর এগুলোর আসলে উদ্দেশ্য কি, সত্যিকারের সুখ আমরা কোথায় খুঁজে পাব, মারা গেলে আমাদের কি হবে, শেষ বিচার কি, মৃত্যুর পরে আমাদের কি হবে, আর সবশেষে সবকিছু সৃষ্টির রহস্য কি যেটা মানুষ অনুধাবন করতে পারে না, এই রহস্যকে আমরা আমাদের ধর্মের মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করি, এভাবে বুঝতে চেষ্টা করি। খ্রিস্টান ধর্মের পবিত্র গ্রন্থ হল বাইবেল। এই বাইবেলে সবকিছু স্পষ্টভাবে বলা হয়েছে পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত কি ঘটছে। তারপর পৃথিবীর অন্যান্য ধর্ম স্রষ্টা আর সৃষ্টি নিয়ে অনেক কথাই বলেছে, ভিন্ন ভিন্ন মতামত দিয়েছে। আমি এখানে কথা বলবো শুধু হিন্দুইজম আর ইসলাম নিয়ে। প্রথমে হিন্দুইজম। হিন্দু ধর্মে দেখবেন নারী আর পুরুষ তারা ঈশ্বরের সান্নিধ্য পেতে চায় আর সেজন্য তারা বিভিন্ন দেবতার পূজা অর্চনা করে, এভাবেই তাদের উপাসনা করে। স্বামীজি এ ব্যাপারে বলেছেন, অনেক গ্রন্থ আছে যেমন পুরাণ, আর তাদের ফিলোসফিটাও খুবই স্পষ্ট, আছে বেদ, উপনিষদ ইত্যাদি। আর হিন্দু ধর্মের ভাগগুলো সম্পর্কে স্বামীজি উল্লেখ করেছেন, হিন্দু ধর্মে একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো মোক্ষ লাভ করা, আর জীবনে সুখী হতে গেলে পার্থিব সুখ ত্যাগ করতে হবে, এরকম আরো অনেক কিছু। তারপর তারা ধ্যান করে, ধ্যান বিভিন্ন আসন, ন্যায়মার্গ, এরপরে আছে ঈশ্বরকে ভালোবাসার ধ্যান, ভক্তিমার্গ, তারপর কর্মমার্গ। আমাদের চার্চ মুসলিম ভাইদের অনেক গুরুত্ব দেয়। মুসলমানরা ইবাদত করে এক ঈশ্বরের, যে স্রষ্টার কোনো আকার নেই, সর্বশক্তিমান এবং করুণাময়, পৃথিবী আর আকাশমণ্ডলীর স্রষ্টা, মানুষের সাথে কথা বলেন নবী আর রাসুলদের মাধ্যমে, আদম, নূহ, ইব্রাহিম, ইয়াকুব, ইউসুফ, মুসা, দাউদ, সোলায়মান, ইউনুস, ঈসা নবী, মোহাম্মদ নবীর মাধ্যমে। মুসলমানরা বলে তারা আল্লাহর কাছে নিজেদের সকল ইচ্ছাকে সমর্পণ করে। নবী ইব্রাহিম আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সঁপে দিয়েছিলেন, আর মুসলিমরাও সেভাবে নিজেদেরকে আল্লাহর কাছে সমর্পণ করে। যদিও যীশু খ্রিস্টকে তারা ঈশ্বর বলে মানে না, তবে তাকে একজন নবী বলে মানে, তাকে শ্রদ্ধা করে। যীশুর মা মেরিকেও তারা শ্রদ্ধা করে আন্তরিকতার সাথে। মুসলমানরা শেষ বিচারের দিনে বিশ্বাস করে, বিশ্বাস করে যে ঈশ্বর সেদিন আমাদের সবার ন্যায় বিচার করবেন, আর সেজন্য তারা নিয়মিতভাবে সৃষ্টিকর্তার প্রার্থনা করে। এভাবে তারা ঈশ্বরের আদেশগুলো মেনে চলে, নামাজ পড়ে, গরিবদের যাকাত প্রদান করে, রোজা রাখে, সেটা করে রমজান মাসে। তবে আমাদের বিভিন্ন চার্চের ধর্মীয় নেতারা এটা মানেন যে একসময় মুসলমানদের সাথে খ্রিস্টানদের অনেক সংঘাত হয়েছে। ইতিহাসে দেখবেন এ পর্যন্ত মুসলমান আর খ্রিস্টানদের মধ্যে অনেক যুদ্ধ সংঘটিত হয়েছে। এখন আমরা এই রক্তাক্ত ইতিহাসটা ভুলে যেতে চাই। আমরা চাই মুসলমানদের সাথে একটা বন্ধুভাবাপন্ন সম্পর্ক তৈরি হোক, যাতে করে আমরা সবাই ভালো থাকি। মুসলমান আর খ্রিস্টানরা একসাথে থাকব, সবাই একসাথে মিলেমিশে থাকব, তারপর প্রচার করব শান্তি, স্বাধীনতা, ন্যায় বিচার আর নৈতিকতার কথা। আর আমি বলবো আমাদের চার্চ বিভিন্ন ধর্মের ব্যাপারে যথেষ্ট খোলা মনে দৃষ্টিভঙ্গি রাখে। এটা আমি বলতে পারি যে আমরা অন্যান্য ধর্মের প্রতি সবসময় উদার দৃষ্টিভঙ্গি রাখি এবং বিভিন্ন ধর্মের অনুসারীদের ধর্মীয় অনুভূতিকে আমরা শ্রদ্ধা ও ভক্তি করি। আসলে ধর্ম হল আমাদের সবার আধ্যাত্মিক সাধনার অভিজ্ঞতা। ধর্মের মাধ্যমে আমরা সর্বশক্তিমান ঈশ্বরের সাথে আধ্যাত্মিকভাবে মিলিত হতে পারি, কাছাকাছি যেতে পারি। ধর্ম দিয়ে আমরা জীবনকে ব্যাখ্যা করতে পারি, এখানে আমরা সত্যটা জানতে পারি। আর ধর্ম আমাদের সবাইকে সামাজিকভাবে প্রভাবিত করে। এখন এক একটা ধর্ম এক একভাবে কথা বলে, সর্বশক্তিমান ঈশ্বরকে দেখা যায় কিনা, বিভিন্ন ধর্ম এই ব্যাপারে ভিন্ন ভিন্ন কথা বলে থাকে। আপনারা দেখবেন সেমিটিক ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম আর ইসলাম। ইন্ডিয়ায় দেখবেন হিন্দু ধর্ম, জৈন ধর্ম, আশিক ধর্ম। আবার চীনের ধর্মটা হচ্ছে আলাদা, কনফুসিয়াসিজম আর তাওইজম। এরপরে আছে পার্সিদের পুরনো ধর্ম, জরাথ্রুস্টের ধর্ম, এছাড়াও আছে জাপানের ধর্ম সিনটোইজম। পৃথিবীর প্রত্যেকটা ধর্মে অনুভূতি প্রকাশ করার মোট চারটি পদ্ধতি রয়েছে, ধর্মমত, গভীর শ্রদ্ধা, নিয়ম আর ধর্মীয় সম্প্রদায়। চীন দেশের লোকেরা আধ্যাত্মিকতাকে তাদের ধর্ম বানিয়ে ফেলেছে। এটা ছাড়া সব ধর্মেই এই চারটা উপাদান দেখতে পাবেন। অবশ্য সব ধর্মে আধ্যাত্মিকতাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে ধরা হয়েছে। এখানে ধর্মমত আর শ্রদ্ধাও আছে। এটাই বিশ্বাস, এগুলোর উপর নির্ভর করে কোন ধর্মের অনুসারীরা তাদের ধর্মকে পালন করে থাকে। যেমন খ্রিস্টান ধর্ম, আমরা এমন সর্বশক্তিমান ঈশ্বরে বিশ্বাস করে থাকি যিনি তিনজন, যীশুখ্রিস্ট ঈশ্বর, তিনি ঈশ্বরের পুত্র, আর বিশ্বাস করি পবিত্র আত্মাকে। বিশ্বাস করি পবিত্র বাইবেল মহান ঈশ্বরের অনুপ্রেরণায় লেখা হয়েছে। বিশ্বাস করি ভালো কাজ করলে পুরস্কার পাব আর পাপ কাজ করলে শাস্তি পাব। আমরা যদি বিশ্বাস করি যে যীশু আমাদের পাপের জন্য শাস্তি পেয়েছেন, তাহলে আমরা পাপ থেকে মুক্তি পাব। তারপর শ্রদ্ধা, আমরা সর্বশক্তিমান ঈশ্বরকে বিভিন্নভাবে শ্রদ্ধা জানাতে চেষ্টা করি, সম্মান দেখাতে চেষ্টা করি। সেগুলো হল প্রার্থনা, পূজা, উৎসব, ভোজসভা, অনুষ্ঠান, তীর্থযাত্রা ইত্যাদি নিয়ম। বিভিন্ন ধর্মের অনুসারীরা তাদের ধর্মগ্রন্থে বলা বিভিন্ন নিয়মকানুন আর আদেশ নিষেধ পালন করার চেষ্টা করে থাকে। কেননা পৃথিবীর সকল ধর্মগ্রন্থেই ঈশ্বর এবং ভালো মন্দ, পাপ পুণ্য ইত্যাদি সম্পর্কে সুস্পষ্ট নির্দেশ দেয়া থাকে, যেমন কোরআন, ভগবদ গীতা, বেদ অথবা বাইবেল কিংবা গুরুগ্রন্থ সাহেব। এই গ্রন্থগুলো সেই ধর্মের ঈশ্বর এবং তার নির্দেশাবলী সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা দিয়ে থাকে। ঈশ্বরকে ভালোবাসা, প্রতিবেশীকে ভালোবাসা, নিঃস্বার্থ হওয়া, ক্ষমা করা, করুণা করা, সহমর্মিতা, সাহায্য করা, একজন আরেকজনকে শ্রদ্ধা করা, সেবা করা, ত্যাগ করা, সমর্পণ করা ইত্যাদি বিষয়। এরপরে ধর্মীয় সম্প্রদায় হল সামাজিক পরিচিতি। কোন ধর্মের অনুসারী তার সম্প্রদায়ের লোকজনের সাথে একসাথে হয়ে সর্বশক্তিমান ঈশ্বরের সান্নিধ্য লাভের চেষ্টা করে, আর এই ধর্মীয় সম্প্রদায় তাদের বিভিন্ন কাজকর্মের মধ্য দিয়ে তাদের ধর্মকে প্রভাবিত করে, ধর্মের বিভিন্ন নিয়মকানুনকে প্রভাবিত করে। তারা মানুষের ধর্মীয় চিন্তা আর অনুভূতিকেও প্রভাবিত করার চেষ্টা করে। এই চারটা উপাদান কোন একটি ধর্মকে সামাজিকভাবে তার অনুসারীদের দ্বারা পালিত হওয়ার সুযোগ করে দেয় জীবনে চলার পথে। তারাও সেটা মেনে চলে, আধ্যাত্মিকতা তখন একটি ধর্মে পরিণত হয়, বিশ্বাসীরা সবাই একত্রিত হয়, ধর্মীয় সম্প্রদায়ও তখন সামাজিকভাবে তাদের অনুভূতি প্রকাশ করে থাকে, তাদের বিশ্বাস আর মতামত ব্যক্ত করে। ধর্মীয় বিশ্বাসের অনুভূতিটা সবারই প্রিয়। এখানে পরিষ্কার থাকতে হবে, তার মানে সর্বশক্তিমান ঈশ্বরের ব্যাপারে এখানে স্পষ্ট আর পরিষ্কারভাবে সবকিছু থাকলে তবে তা ভালো। যেমন খ্রিস্টান ধর্মে ঈশ্বরের ধারণা, ট্রিনিটির ধারণা ইত্যাদি, এখন পৃথিবীর বিভিন্ন ধর্ম, সমাজ আর সংস্কৃতির দ্বারা প্রভাবিত হয়ে বিভিন্নভাবে তাদের বিশ্বাস আর ধর্মমতকে প্রকাশ করেছে। বিভিন্ন নিয়মে তারা পূজা আর উপাসনা করে থাকে, আর মানুষ কিভাবে একজন আরেকজনের সাথে কিরকম আচরণ করবে, ব্যবহার করবে সে ব্যাপারেও বলা হয়েছে। যেমন ক্যাথলিক চার্চ, এখানে নিয়মকানুন আছে। এছাড়া দেখবেন ইসলাম ধর্মের শরিয়া, হিন্দু ধর্মের সহিংসতা, তারপরে বিভিন্ন ধর্মের নিয়মকানুন এবং ধর্মীয় কর্তৃপক্ষ। সামাজিকভাবে এই ধর্মীয় কর্তৃপক্ষ অবশ্যই থাকবে, তার কারণ যাবতীয় ধর্ম আসলে সামাজিকভাবে বসবাস করা মানুষের মধ্যে প্রচারিত হয়ে থাকে, আর মানুষ সামাজিকভাবেই ধর্মের বিভিন্ন নিয়মকানুন আর আদেশ নিষেধ পালন করে। মাঝে মধ্যে এভাবে ধর্মের মধ্যে বাইরে থেকে কিছু অপ্রয়োজনীয় জিনিস ঢুকে পড়ে, রাজনৈতিক প্রভাব, অর্থনৈতিক প্রভাব। অনেকে ধর্মকে নিজের স্বার্থে ব্যবহার করে তাদের উদ্দেশ্য হাসিল করতে চায়। এর ফলাফল কি হয়? ধর্মের অনুসারীদের উপর এই কাজগুলোর প্রভাব পড়ে, তাদের প্রতি সবার বিরূপ ধারণা সৃষ্টি হয়, ফলে সমাজের মধ্যে অরাজকতা সৃষ্টি হয় এবং এখানে ধর্মের আসল বাণীটাই হারিয়ে যায়। সবাই তখন বাইরে থেকে দেখা ভুল চেহারাটাকে সঠিক বলে মনে করে। এই বিশৃঙ্খলা থেকে পরে তৈরি হয় মৌলবাদ আর চরমপন্থীদের মতো সন্ত্রাসী, যেটা আমরা এখনকার দিনে চারিদিকে দেখতে পাচ্ছি। তবে ধর্মকে যদি সঠিকভাবে পালন করা যায়, তাহলে ধর্মের অনুসারীরা সবাই এতে উপকৃত হয় এবং এতে করে ধর্মের মধ্যে কুসংস্কার আর অপ্রয়োজনীয় কিছুই থাকে না। অনেক সময় ধর্মীয় নিয়ম আর বিধিনিষেধ ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করে, এক্ষেত্রে আমাদের বুঝতে হবে ধর্মীয় কুসংস্কার যেন আমাদের নীতিবোধটাকে অন্ধ করে না ফেলে। তাছাড়া এখনকার দিনে আমাদের সামাজিক জীবন রাজনৈতিকভাবে প্রভাবিত হচ্ছে, এতে করে চারিদিকে অরাজকতা বেড়ে চলেছে, মানুষের মধ্যে সহিষ্ণুতা কমে যাচ্ছে, সবাই কেমন যেন সহিংস হয়ে যাচ্ছে। পৃথিবীর সব ধর্মে এমন প্রভাব পড়ছে। এতে করে ধর্মের মাধ্যমে মানুষের মধ্যে যে আধ্যাত্মিকতা প্রচার করার কথা ছিল সেটা বাধাগ্রস্ত হচ্ছে। ফলাফল হিসেবে ধর্মের মধ্যে আধ্যাত্মিকতা থাকছে না, ধর্মের স্বচ্ছতা আর স্পষ্টতা কমে যাচ্ছে, বুঝতে পারা কঠিন হয়ে যাচ্ছে। ধর্মের অনুসারীরা তখন ভুল পথে পরিচালিত হচ্ছে, বদলাচ্ছে ধর্মমত, নিয়মকানুন, প্রার্থনা করাটা বদলে যাচ্ছে। পৃথিবীর সব ধর্মের সময়ের সাথে সাথে এমন পরিবর্তন এসেছে, সব ধর্মই সময়ের সাথে সাথে বদলেছে। যেমন ধরুন ইহুদি ধর্ম, এখানে পরিবর্তন এসেছে, বৌদ্ধ ধর্মেও পরিবর্তন এসেছে, খ্রিস্টান ধর্ম বদলে গেছে, ইসলাম ধর্মের প্রসার একসময় বেড়ে গেছে। এভাবে সময়ের সাথে সাথে ধর্ম পরিবর্তন হয়েছে। এভাবে পৃথিবীর সব ধর্মেই কম বেশি পরিবর্তন এসেছে। কোনো কোনো পরিবর্তন মানুষের স্বাধীনতা বাড়িয়ে দিয়েছে, আবার কিছু পরিবর্তন আমাদের স্বাধীনতাকে কেড়ে নিয়েছে। কিছু পরিবর্তন মানুষের মুক্ত চিন্তাকে প্রাধান্য দিয়েছে, আবার কিছু পরিবর্তন ধর্মের মধ্যে ঢুকিয়েছে কুসংস্কার। এভাবেই সকল ধর্মে পরিবর্তন এসেছে। ইতিহাস ঘাটলে আমরা দেখতে পাই ধর্ম সময়ের সাথে সাথে মানুষের স্বাধীনতার উপর বেশি গুরুত্ব দিয়েছে। ধর্ম সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি বদলে গেছে, মানুষ এখন একে অন্যের ধর্মকে শ্রদ্ধা করে। পৃথিবীর সব মানুষই এই বিষয়টা মেনে চলছে, যা বেশ আনন্দের ব্যাপার। এবারে আমি খ্রিস্টান ধর্মের অর্থাৎ আমাদের বাইবেলের ঈশ্বরের ধারণাটাকে ব্যাখ্যা করব। বাইবেলের ঈশ্বর তিনি স্রষ্টা, আকাশ এবং পৃথিবীর স্রষ্টা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা। বাইবেলে আসলে অনেকগুলো বই রয়েছে, আমরা ক্যাথলিকরা মানি 73টা বই, এছাড়া প্রোটেস্ট্যান্ট মেনে চলে 66টা বই, এরকম আর কি। তবে আমরা সবাই ঈশ্বরের ব্যাপারে একমত, তিনি সৃষ্টিকর্তা আর রক্ষাকর্তা, ঈশ্বর সর্বশক্তিমান। এছাড়া আমাদের ঈশ্বর হচ্ছেন করুণাময় এবং তিনি অত্যন্ত দয়ালু আর ক্ষমাশীল। এছাড়া এই সর্বশক্তিমান ঈশ্বরই আমাদের মুক্তিদাতা, তিনি মানুষ হিসেবে এই পৃথিবীতে এসেছেন, মানুষকে বাঁচিয়েছেন। যেমন ধরুন একবার ইসরায়েলের লোকজনকে মিশরের রাজা অন্যায়ভাবে বন্দী করে নিয়ে দাস বানিয়ে রেখেছিল, তখন ঈশ্বর এই অসহায় মানুষদের সাহায্য করলেন, তারা এই দাসত্ব থেকে মুক্তি পেল, ঈশ্বর তাদের মুক্ত করলেন, তারপর তাদেরকে মূসা নবীর মাধ্যমে প্রতিশ্রুত দেশটা উপহার দিলেন। তাহলে খ্রিস্ট ধর্ম আর বাইবেলের ঈশ্বর হল আমাদের সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা। মহান ঈশ্বরই হলেন আমাদের মুক্তিদাতা। ঈশ্বর বিভিন্ন উপায়ে আমাদের নানা ধরনের সমস্যার সমাধান দেন, তাই আমরা ঈশ্বরের কাছে নিজেদের সমর্পণ করি, ঈশ্বরের সান্নিধ্য লাভ করি, আমরা তখন সর্বশক্তিমান ঈশ্বরের খুব কাছাকাছি চলে যাই পবিত্র হতে। পরে নিউ টেস্টামেন্টের সময় মানে খ্রিস্টান ধর্মের সময় ঈশ্বর পাঠালেন তার ছেলেকে, যিশুকে পাঠালেন সবাইকে বাঁচানোর জন্য। যিশু পৃথিবীতে মানব জাতির সবার পাপের জন্য ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন, আমাদের জন্য তিনি ক্রুশবিদ্ধ হয়েছেন, মৃত্যু যন্ত্রণা ছটফট করতে করতে তিনি মারা গেছেন। আর বাইবেল আমাদের বলে যে যিশু খ্রিস্ট ফিরে আসলেন, তিনি ইমানুয়েল, তিনি আমাদের ঈশ্বর, তিনি আমাদের ত্রাণকর্তা। এটা হল খ্রিস্টান ধর্মের অনেকগুলো ধারণার মধ্যে একটা। আর যিশু আমাদের রক্ষাকর্তা, তিনি আমাদের পাপ থেকে মুক্ত করবেন। এছাড়াও আরেকজন আছেন, পবিত্র আত্মা। পবিত্র আত্মা মানে মহান ঈশ্বরের আরেকটা রূপ, তিনি সবাইকে আশ্রয় দেন, সব মানুষকে, তিনি মানুষকে সাহায্য করেন, তাদের সঠিক পথে পরিচালিত করেন। এই তিনটা জিনিস অর্থাৎ স্রষ্টা, রক্ষাকারী, আমাদের আশ্রয়দাতা, এই তিন হল তিনজনের একজন, একজন পিতা, আরেকজন পুত্র, অন্যজন হল পবিত্র আত্মা। তাহলে আমরা এক ঈশ্বরকে মানি যার রূপ তিনটা, আর আমরা এই মহান ঈশ্বরের উপাসনা করি, আমাদের প্রার্থনার মাধ্যমে তাকে শ্রদ্ধা জানাই, তাকে ভালোবাসি, তার উপাসনা করি। এছাড়াও আমরা আমাদের ধর্মগ্রন্থকে বিশ্বাস করি, যেটা আমরা পেয়েছি বাইবেলের মাধ্যমে, এটা মানলে আমরা সবাই ভালো থাকব। অন্য মানুষকে সাহায্য করব, সবার মধ্যে সহানুভূতি বেড়ে যাবে, তাহলে আমরা বিভিন্ন ধর্মের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারব, সবার মধ্যে একটা সার্বজনীন ভ্রাতৃত্বের সৃষ্টি হবে। এই হল সংক্ষেপে খ্রিস্টান ধর্মে ঈশ্বরের ধারণা। তিনি স্রষ্টা, তিনি আমাদের মুক্তিদাতা, তিনি আমাদের রক্ষাকর্তা, তিনি আমাদের আশ্রয়দাতা, তিনি হলেন পরম করুণাময়। ধন্যবাদ।
ধন্যবাদ ফাদার জিও পায়াপিল্লি। এখন আপনাদের সামনে আসছেন ডক্টর জাকির নায়েক, তিনি বলবেন ইসলাম ধর্মে ঈশ্বরের ধারণা সম্পর্কে।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي।
সভাপতি ডক্টর মোহাম্মদ স্বামী গোলকানন্দ ফাদার জিও, আজকের সম্মানিত অতিথিবৃন্দ, আমার শ্রদ্ধেয় গুরুজন এবং প্রিয় ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শান্তি, দয়া ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছে সালাফি লার্নিং অ্যান্ড রিসোর্স সেন্টার, আর এই আলোচনার টপিক হল ধর্ম সম্পর্কে সঠিক দৃষ্টিভঙ্গি। ধর্ম অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী অতিমানবীয় কোনো নিয়ন্ত্রণ শক্তিকে বিশ্বাস করা, একজন ঈশ্বর বা অনেক ঈশ্বর যাদেরকে সবাই মেনে চলে। সেজন্য আজকের আলোচনার বিষয়বস্তু হল বিভিন্ন ধর্মে ঈশ্বর সম্পর্কে ধারণা। আর আমাকে অনুরোধ করা হয়েছে আপনাদের সামনে ইসলাম ধর্মের ঈশ্বর সম্পর্কে বলার জন্য। ইসলাম শব্দটা এসেছে আরবি সালাম থেকে, যার অর্থ শান্তি। এর আরেকটা অর্থ আল্লাহ তাআলার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা, আত্মসমর্পণ করা। এক কথায় ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা। আর যে লোক আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে তাকে বলা হয় একজন মুসলিম। ইসলামে ঈশ্বরের ধারণা সম্পর্কে বলতে গেলে কোন মুসলিম যদি সেরা উত্তরটা দিতে চান তাহলে কোরআনের উদ্ধৃতি দিতে হবে। লেকচারের শুরুতে আমি সূরাটা বলেছিলাম, পবিত্র কোরআনে সূরা ইখলাসের 1-4 নম্বর আয়াতে বলা হয়েছে,
কুল হুয়াল্লাহু আহাদ,
বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়।
আল্লাহুস সামাদ,
আল্লাহ তিনি সার্বভৌম ও চিরস্থায়ী।
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ,
তিনি জন্ম নেননি, কাউকে জন্ম দেননি।
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ,
তার সমতুল্য কিছুই নেই। এই হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 4 লাইনের সংজ্ঞা। পবিত্র কোরআনে এই সংজ্ঞাটাই দেয়া আছে। যদি কোন লোক দাবি করে যে সে হল সর্বশক্তিমান আল্লাহ, যদি সে সূরা ইখলাসের এই 4 পরীক্ষায় পাশ করে, আমরা মুসলিমরা কোনো আপত্তি ছাড়াই তাকে সর্বশক্তিমান আল্লাহ বলে মেনে নেব। প্রথম পরীক্ষাটা হচ্ছে
কুল হুয়াল্লাহু আহাদ,
বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। দ্বিতীয়টা হলো
আল্লাহুস সামাদ,
আল্লাহ তিনি সার্বভৌম চিরস্থায়ী। তৃতীয়টা
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ,
তিনি জন্ম নেননি, কাউকে জন্ম দেননি। আর চতুর্থটা হচ্ছে
ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ,
তার সমতুল্য কিছুই নেই। যদি কেউ দাবি করে যে অমুক লোকটা সর্বশক্তিমান আল্লাহ বা সর্বশক্তিমান ঈশ্বর, যদি সে এই 4 পরীক্ষায় পাশ করে, আমরা মুসলিমরা কোনো আপত্তি ছাড়াই তাকে সর্বশক্তিমান ঈশ্বর বলে মেনে নেব। আমাদের মাঝেই এমন কিছু মানুষ আছে যারা বলে যে ভগবান রজনীশ সে সর্বশক্তিমান ঈশ্বর, অসুর রজনীশ সে সর্বশক্তিমান ঈশ্বর। এখন কেউ যদি নিজেকে ঈশ্বর দাবি করে তাহলে তাকে পবিত্র কোরআনের সূরা ইখলাসের এই 4 পরীক্ষায় ফেলেন, দেখেন সে পাশ করে কিনা। প্রথম পরীক্ষাটা হচ্ছে
বলো
তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। এখন রজনীশ কি এক এবং অদ্বিতীয়? আমরা জানি পৃথিবীতে এ পর্যন্ত অনেক মানুষ, বিশেষ করে ইন্ডিয়াতে অনেকে দাবি করেছে যে তারা সর্বশক্তিমান ঈশ্বর। এটা নিশ্চিত ভগবান রজনীশ একমাত্র লোক নয় যে নিজেকে ঈশ্বর দাবি করেছে, অনেকেই করেছেন। দ্বিতীয়টা হচ্ছে
আল্লাহু সামাদ,
আল্লাহ তিনি সার্বভৌম চিরস্থায়ী, মহান ঈশ্বর তিনি হবেন সার্বভৌম চিরস্থায়ী। রজনীশ কি সার্বভৌম আর চিরস্থায়ী? আপনারা তার জীবন কাহিনী পড়লে দেখবেন যে রজনীশ অ্যাজমা রোগে ভুগত, ডায়াবেটিসের সমস্যা ছিল, পিঠে ব্যথা করত। সে দাবি করত যে আমেরিকান সরকার তাকে জেলের ভিতরে স্লো পয়জনিং করেছিল। চিন্তা করেন, ঈশ্বরকে স্লো পয়জনিং করা হয়েছে, এমন ঈশ্বরকে কি বিশ্বাস করবেন? তৃতীয় পরীক্ষাটা
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ,
তিনি জন্ম নেননি, কাউকে জন্ম দেননি। আমরা জানি রজনীশ জবলপুরে জন্মেছিল, তার বাবাও ছিল মাও ছিল, তারাও পরে রজনীশের ভক্ত হয়েছিল, সে জন্ম নিয়েছিল। এই ভগবান রজনীশ, সে তারপর আমেরিকায় গেল, সেখানে অনেক লোকজন তার ভক্ত হল, সে অরিগনে গিয়ে তার নিজের নামে রজনীশপুরম চালু করল। এরপরে যখন তাকে আমেরিকা থেকে বের করে দেওয়া হল, সে তখন পুনায় চলে এলো আর সেখানে নিজের নামে ওশো কমিউন চালু করল। তবে আপনারা যদি পুনায় যান, সেখানে যদি ওশো কমিউনে ঢোকেন, একটা কালো পাথর দেখতে পাবেন, লেখা আছে যে ভগবান রজনীশ, ওশো রজনীশ, কখনো জন্মাননি কখনো মরেননি, তবে পৃথিবীতে ভ্রমণ করেছেন 1931 সালের 11 ডিসেম্বর থেকে 1990 সালের 19 জানুয়ারি পর্যন্ত। তারা এখানে লিখতে ভুলে গেছে যে পৃথিবীর 21টা দেশ তাকে ভিসা দিতে রাজি হয়নি। চিন্তা করেন, মহান ঈশ্বর এই পৃথিবীতে ভ্রমণ করতে আসলেন কিন্তু 21টা দেশে যাওয়ার অনুমতি পেলেন না। আমরা কি এমন ঈশ্বরে বিশ্বাস করি? গ্রিসের আর্কবিশপ তখন বলেছিলেন, যদি আপনারা রজনীশকে গ্রিস থেকে বের করে না দেন, আমরা তার ঘর পুড়িয়ে দেব, তার ভক্তদের ঘর পুড়িয়ে দেব। কেউ নিজেকে ঈশ্বর দাবি করলে এই পরীক্ষাটাই ফেলেন, যদি সে পাশ করে আমরা মুসলিমরা তখন মেনে নেব যে সে সর্বশক্তিমান আল্লাহ। শেষ পরীক্ষা চতুর্থটা, এটা এতই কঠিন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কেউ এটা পাশ করতে পারবে না। বলা হয়েছে
ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ,
তার সমতুল্য কিছুই নেই। ধরেন কেউ বলল যে মহান ঈশ্বর তিনি আর্নল্ড শোয়ার্জনেগারের চেয়ে হাজার গুণ বেশি শক্তিশালী। অনেকেই হয়তো আর্নল্ডের নাম শুনেছেন, এই লোকটা এক সময় ছিল মিস্টার ইউনিভার্স, এই মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ, এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। ধরেন কেউ বলল যে মহান ঈশ্বর আর্নল্ডের চেয়ে 1000 গুণ বেশি শক্তিশালী। যখনই আপনি ঈশ্বরকে অন্য কিছুর সাথে তুলনা করবেন, হোক সেটা হাজার গুণ অথবা হোক লক্ষ গুণ, হোক সেটা আর্নল্ড শোয়ার্জনেগার, দারা সিং বা কিং কং, যখনই আপনি আল্লাহ তাআলাকে অন্য কোনো কিছুর সাথে তুলনা করবেন, সে আল্লাহ তাআলা নয়,
ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ,
তার সমতুল্য কিছুই নেই। এই হল আল্লাহ তাআলার চার লাইনের সংজ্ঞা সংক্ষেপে। পবিত্র কোরআনে এটা বলা হয়েছে, পৃথিবীতে অনেক ধর্ম একটা ধারণায় বিশ্বাস করে, সেটা হল অ্যান্থ্রোপোমরফিজম, তার মানে মহান ঈশ্বর মানুষের রূপ নেন। এই ধর্মগুলো সুন্দর যুক্তিও দেখায় যে মহান ঈশ্বর তিনি খুবই পবিত্র, খুব বিশুদ্ধ। তাহলে তিনি কিভাবে জানবেন যে মানুষের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ? ব্যথা পেলে মানুষের কেমন লাগে, আনন্দে থাকলে মানুষের তখন কেমন লাগে? মানুষের জন্য ভালো আর খারাপগুলো জানার জন্য মহান ঈশ্বর, যিনি খুব পবিত্র, তিনি মানুষের আকার ধারণ করেন, তাদের বিশ্বাসের এই ধারণাকে বলে অ্যান্থ্রোপোমরফিজম। বাইরে থেকে দেখলে যুক্তিটাকে ভালোই মনে হয়। তবে আপনাদের একটা প্রশ্ন করি, যে ধরেন আমি একটা টেপ রেকর্ডার বানালাম, এই টেপ রেকর্ডারের ভালো আর খারাপ জানার জন্য আমাকে টেপ রেকর্ডার হতে হবে না, আমি টেপ রেকর্ডারটা বানিয়েছি কিন্তু এর জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা জানতে আমাকে টেপ রেকর্ডার হতে হবে না, আমি কি করব? একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল লিখব, একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল, যে যদি আপনি ক্যাসেট বাজাতে চান তাহলে ভেতরে রেখে প্লে বাটনে চাপ দেন, যদি বন্ধ করতে চান স্টপ বাটনে চাপ দেন, যদি ফাস্ট ফরওয়ার্ড করতে চান FF বাটনে চাপ দেন, উপর থেকে নিচে ফেলবেন না, নষ্ট হয়ে যেতে পারে। এটা পানির মধ্যে ফেলবেন না, তাহলে নষ্ট হয়ে যাবে। আমি একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল লিখব। একইভাবে মহান ঈশ্বর আল্লাহ সুবহানাহু তাআলা তিনি মানুষের রূপ ধারণ করেন না, তিনি আমাদের মধ্য থেকে একজন মানুষকে বেছে নেন তার বাণী প্রচারের জন্য। আমরা মুসলিমরা এমন মানুষকে বলি নবী অথবা রাসুল বা পয়গম্বর, আল্লাহ তাআলার প্রেরিত পুরুষ। আল্লাহ আমাদের মধ্য থেকে একজন মানুষকে বেছে নেন এই কাজের জন্য। আর যদি মানুষকে একটা মেশিন হিসেবে ধরে নেন, তাহলে আমি বলবো মানুষ হল পৃথিবীর মধ্যে সবচেয়ে জটিল মেশিন। মেশিন যত জটিল হবে, ইনস্ট্রাকশন ম্যানুয়ালের প্রয়োজনীয়তাও তত বেশি। মানুষের জন্য ইনস্ট্রাকশন ম্যানুয়াল কোনটা? আমাদের ম্যানুয়াল পবিত্র কোরআন। মানুষের জন্য কোনটা ভালো কোনটা খারাপ সেটা পবিত্র কোরআনে উল্লেখ করা আছে। এটা হলো মানুষ জাতির ইনস্ট্রাকশন ম্যানুয়াল। আমরা মুসলিমরা মানি আল্লাহ এ পর্যন্ত অনেক আসমানি কিতাব নাজিল করেছেন, তবে সর্বশেষ আর চূড়ান্ত আসমানি কিতাব হল এই কোরআন। আমাদের নবীজির আগে অনেক নবী এসেছেন, তবে সর্বশেষ আর চূড়ান্ত নবী আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা মুসলিমরা সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ, আর সর্বশেষ ও চূড়ান্ত কিতাব কোরআনে বিশ্বাস করি। এটাই হলো মানুষ জাতির ইনস্ট্রাকশন ম্যানুয়াল, আমাদের নির্দেশিকা। কিছু লোক যুক্তি দেখাবে যে ঈশ্বর কেন মানুষের রূপ নিতে পারবেন না, ঈশ্বর তো সবকিছু করতে পারেন, তাহলে মানুষের রূপ কেন নিতে পারবেন না? আমি তাদেরকে বলবো মানলাম যে ঈশ্বর মানুষের রূপ নিতে পারেন, তবে যখনই মানুষের রূপ নেবেন তিনি আর সর্বশক্তিমান ঈশ্বর থাকবেন না। মানুষের রূপ নিলে সে আর সর্বশক্তিমান ঈশ্বর থাকবেন না। এর কারণটা জানেন? কারণ ঈশ্বর আর মানুষের সংজ্ঞা দুটো একদম আলাদা। ঈশ্বর আর মানুষের গুণাবলী সম্পূর্ণভাবে আলাদা। সর্বশক্তিমান ঈশ্বর তিনি অমর, আর মানুষ হল মরণশীল। মানুষ একসাথে অমর আর মরণশীল হতে পারে না, এটা সম্ভব না। মহান ঈশ্বরের কোনো শুরু নেই, শেষও নেই। অন্যদিকে মানুষের একটা শুরু আছে, শেষও আছে। এমন মানুষ খুঁজে পাবেন না যার একটা শুরু আছে আবার কোনো শুরু নেই, এটা সম্ভব না। এমন কোনো মানুষ পাবেন না যার কোনো শেষ নেই আবার শেষ আছে, একদম বিপরীত। সেজন্য যদি মহান ঈশ্বর মানুষের রূপ ধারণ করেন, তিনি করতে পারেন কিন্তু করবেন না, কারণ যখনই তিনি মানুষের রূপ নেবেন তিনি আর ঈশ্বর থাকবেন না, তিনি আর সর্বশক্তিমান ঈশ্বর থাকবেন না। যদি ভালো করে দেখেন মানুষের ক্ষেত্রে দেখবেন গুণগুলো একই রকম আর ঈশ্বরের গুণ আরেক রকম। যেমন ধরেন আমাদের মানুষদের খাবার খেতে হয়, সর্বশক্তিমান ঈশ্বরের খাবারের প্রয়োজন হয় না। পবিত্র কোরআনের সূরা আনামের 14 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আমি কি আসমান ও জমিনের স্রষ্টা আল্লাহ ব্যতীত অন্য কাউকে অভিভাবক হিসেবে গ্রহণ করব? তিনি সবাইকে আহার দান করেন কিন্তু তার আহারের প্রয়োজন হয় না। আমরা মানুষ, আমাদের ঘুমে দরকার হয়, বিশ্রামের দরকার হয়, মহান ঈশ্বরের বিশ্রামের দরকার হয় না। পবিত্র কোরআনে আয়াতুল কুরসি অর্থাৎ সূরা বাকারার 255 নম্বর আয়াত বলছে,
আল্লাহু লা ইলাহা ইল্লা হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতাও ওয়া লা নওম,
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিদ্রাটাকে স্পর্শ করে না, তার বিশ্রামের প্রয়োজন হয় না। সেজন্য একসাথে ঈশ্বর আর মানুষ পাবেন না, হয় আপনি পাবেন ঈশ্বরকে নয়তো পাবেন মানুষকে। ঈশ্বর আর মানুষ একসাথে পাবেন না, কারণ এই দুটো সম্পূর্ণ বিপরীত। আর যখনই ঈশ্বর কোনো মানুষের রূপ নেবেন তিনি নেবেন না, কিন্তু যদি নেন তিনি আর সর্বশক্তিমান ঈশ্বর থাকবেন না, তিনি পরে আবার ঈশ্বর হতে পারবেন না। যদি ঈশ্বর হতে পারেন তাহলে আমরাও হতে পারব, কোনো মানুষই ঈশ্বর হতে পারে না। যদি বলেন মহান ঈশ্বর মানুষের রূপ নিয়েছেন, আমি এই কথাটা মানব যে তিনি মানুষের রূপ নিতে পারেন, কিন্তু যদি বলেন তিনি আবার ঈশ্বরের রূপ নিয়েছেন, এটা অযৌক্তিক হয়ে যায়। কারণ একজন মানুষ যদি ঈশ্বর হতে পারে তাহলে আমরাও ঈশ্বর হতে পারব। এখন ধরেন আমি এমন একজন ঈশ্বরকে বিশ্বাস করি যার মধ্যে ঈশ্বরের এই গুণগুলো আছে, তিনি সবকিছু স্রষ্টা, তিনি সবকিছু জানেন, সর্বশক্তিমান, মহান ইত্যাদি। তবে তিনি এই গুণগুলো হারিয়ে মানুষের রূপ নিলে আমি আর এই ঈশ্বরের ইবাদত করব না। একইভাবে উদাহরণ দিচ্ছি, ধরেন আমার একজন টিচার, তিনি অনেক কিছু জানেন আর আমি সেই টিচারের কাছে পড়ি। তিনি খুবই ভালো পড়ান, কোন একটা বিশেষ সাবজেক্টে, ধরে নেন সেটা সায়েন্স, এক্সপার্ট। কিছুদিন পরে তিনি অ্যাক্সিডেন্ট করলেন, স্মৃতি মুছে গেল, সবকিছু ভুলে গেলেন। আমি কি তখনও সেই টিচারের কাছে পড়ব? না, কারণ তিনি তার গুণগুলো হারিয়েছেন। যখনই তিনি তার এই গুণগুলো হারাবেন, পড়ানোর গুণ, সায়েন্সের উপরে জ্ঞান, আমি তখন আর তার কাছে পড়ব না। আমি বলবো তিনি খুব ভালো মানুষ, বলবো তিনি খুব ভালো পড়াতেন, তবে তখন আর তার কাছে পড়ব না। কেন? কারণ তিনি তার জ্ঞানটা হারিয়েছেন, এই গুণটার জন্যই আমি তার কাছে পড়তাম। তার মধ্যে এখন আর সে গুণগুলো নেই। সেজন্য ইসলাম ধর্মে মহান ঈশ্বর মানুষের রূপ নেন না। যখনই মানুষের রূপ নেবেন, তখন তিনি আর আল্লাহ তালা থাকবেন না। কিছু লোক হয়তো এখানে বলবেন যে দেখেন, মহান ঈশ্বরকে অনেকগুলো নামে ডাকা যায়। আমি তাদের সাথে একমত, কোরআন ওই কথা বলছে। পবিত্র কোরআনে সূরা ইসরার 110 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে
ওলিদুল্লাহ আবিদুর রহমান আইয়ামা তাদউ ফালাউল আসমাউল হাসনা,
তোমরা তাকে আল্লাহ নামে আহ্বান করো অথবা রহমান নামে আহ্বান করো, তোমরা তাকে যে নামে আহ্বান করো, সকল সুন্দর নাম সেগুলো তো তারই। তাহলে পবিত্র কোরআন বলছে আপনারা আল্লাহকে যে কোনো নামে ডাকতে পারেন, তবে সেটা হবে একটা সুন্দর নাম, নামটা শুনে মনে কোনো ছবি ভেসে উঠবে না। আর পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এরকম 99টা নাম বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টা গুণাবলীর কথা বলা হয়েছে, রহমান, রহিম, জব্বার, আল করিম, আল কুদ্দুস, খালিক, অনেক, ক্ষমাশীল, পরম করুণাময়, সৃষ্টিকর্তা, সব মিলিয়ে মোট 99টা নাম। আপনারা আল্লাহ তাআলাকে যে কোনো নামে ডাকতে পারেন, যে কোনো নামে। আল্লাহ হলেন রহমান, আল্লাহ রহিম, আল্লাহ হলেন খালিক। এই হল কোরআন অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী। তবে যদি একটা গুণ আলাদা করে নিয়ে আপনি বলেন যে এই হলেন আল্লাহ তাআলা, আমাদের আপত্তি থাকবে না। কিন্তু যদি সবগুলো গুণ আলাদা করেন, তারপর এদের সবাইকে আলাদা আলাদা সংজ্ঞা দেন, যদি এই গুণগুলোকে আলাদা রূপ দেন, তাহলে আমরা সেখানে প্রবল আপত্তি জানাব। আপনাদের একটা উদাহরণ দেই। ধরেন কেউ আমার বর্ণনা দিল যে ডক্টর জাকির নায়েক, তিনি হলেন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট, তিনি হলেন চেয়ারম্যান IRF এডুকেশনাল ট্রাস্টের, তিনি ইসলামিক ডাইমেনশনের প্রেসিডেন্ট, তিনি হলেন মিসেস ফারহাত জাকির নায়েকের স্বামী, তিনি হলেন ফারিক জাকির নায়েকের বাবা। এই সবগুলোই আসলে আলাদা গুণাবলী অথবা আলাদা ধরনের সংজ্ঞা ডক্টর জাকির নায়েক সম্পর্কে। আপনি যদি বলেন তিনি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট, সেটা সঠিক সংজ্ঞা। ডক্টর জাকির নায়েক তিনি চেয়ারম্যান IRF এডুকেশনাল ট্রাস্টের, এটাও সঠিক সংজ্ঞা। কিন্তু এই সংজ্ঞাগুলোকে আলাদা করে এই গুণাবলীগুলোকে যদি আলাদা রূপ দেন, যেমন ধরেন ডক্টর জাকির নায়েক তিনি লম্বায় 5'11", আমি লম্বায় 5'11", আমার গায়ের রং হল শ্যামলা, আমি চশমা পরি, আমি হালকা পাতলা। কিন্তু এখন যদি বলেন যে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট হলেন জাকির নায়েক, তিনি 4.5 ফুট লম্বা, এখানে প্রথম কথাটা সঠিক, ডক্টর জাকির নায়েক ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট। কিন্তু যখনই এটাতে আলাদা কিছু ঢোকাবেন, 5'11" বদলে এখানে যেমন বললেন 4.5 ফুট, তাহলে ডক্টর জাকির নায়েক ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট, তবে তিনি লম্বায় 4.5 ফুট না। যদি বলেন ডক্টর জাকির নায়েক তিনি মিসেস ফারাজ জাকির নায়েকের স্বামী আর তিনি খুব মোটা, তিনি চোখে চশমা পরেন না, ডক্টর জাকির নায়েক তিনি মিসেস ফারাত নায়েকের স্বামী তবে তিনি মোটা নন, তাহলে আপনি আল্লাহ তালাকে আলাদা কিছু গুণাবলী দিতে পারেন, তবে তবে সেগুলোকে আলাদা করে বলবেন না। যদি আপনি বলেন ডক্টর জাকির নায়েক শুধুমাত্র ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আর কিছুই না, তাহলে এই সংজ্ঞাটা ভুল। কারণ ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট হওয়ার পাশাপাশি আমি হলাম একজন স্বামী, ফারহাদ জাকির নায়েকের স্বামী, এছাড়াও আমি ফারিক নায়েকের বাবা, ফারিক জাকির নায়েক। তাহলে মাত্র একটা গুণ নিয়ে বলতে পারবেন না যে শুধুমাত্র এটাই হলো মহান ঈশ্বর। সবকিছু মিলিয়ে যেমন ডক্টর জাকির নায়েক, একইভাবে যখন আল্লাহ তাআলার বর্ণনা দিচ্ছেন আমরা অবশ্যই বলতে পারি যে তিনি রব, তিনি রহমান, তিনি রহিম। কিন্তু যদি বলেন যে রব সে একজন আল্লাহ আর রহমান সেটাও আরেকজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারপর খালিক আরেকজন আল্লাহ তাআলা, তাহলে সেটা ইসলাম অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধারণা নয়। সব গুণগুলো মিলিয়ে তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানেই পৃথিবীর অনেক ধর্ম ভুল করে, তারা একটা গুণকে বেছে নেয় তারপর বলে সেটা একজন ঈশ্বর, তারপর আরেকটা গুণকে বেছে নেয় সেটাকে আলাদা রূপ দেয় আর বলে এটা আরেকজন ঈশ্বর। ইসলাম ধর্মে এই সবগুলো গুণ মিলিয়ে একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি মাত্র একটা গুণ নিয়ে বলতে পারেন না শুধু এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শুরুতে স্বামীজি ঠিকই বলেছিলেন, পানির ইংরেজি হল ওয়াটার, আর হিন্দি বা উর্দুতে সেটা পানি, একই জিনিস। পানিকে আপনি আরবিতে বলবেন মাই, এরপর ইন্ডিয়ার দক্ষিণাঞ্চলের ভাষায় সেটা তানি, তবে জিনিসটা একই। আপনি পানিকে যে নামে ডাকেন সেটা পানিই থাকবে। পানিকে আরবিতে আপনি মাই বলতে পারেন, হিন্দিতে পানি বলবেন, ইন্ডিয়ার দক্ষিণাঞ্চলের ভাষায় তাকে তানি বলবেন, তারপরে জিনিসটা একই। কিন্তু ধরেন কেউ আমাকে বলল যে ওয়াটার আর পানি এক, তাকে জিজ্ঞেস করলাম এই পানির সংজ্ঞাটা কি, সে তখন আমাকে বলতে লাগলো যে পানি এটা আসলে পানি, এটা আর ওয়াটার একই জিনিস। পানি হলো আসলে ওয়াটার যার মধ্যে চা পাতা দেওয়া হয়, তারপর তাতে সামান্য চিনি দেওয়া হয়, তারপর একটু দুধ দেওয়া হয়, সে যেটার বর্ণনা দিচ্ছে সেটা আসলে এক কাপ চা, সে এখানে পানির বর্ণনা দিচ্ছে না। ওয়াটার আর পানি আসলে একই জিনিস, শুধু ভাষাটা আলাদা। কিন্তু যদি আপনি বলেন যে পানি সেটা আসলে এমন কিছু যার মধ্যে থাকে দুধ, তার মধ্যে থাকে চা পাতা, আরো থাকে চিনি, সেটা পানি থাকে না। এখানে শব্দটা সঠিক, নামটা ঠিক আছে, তবে সংজ্ঞাটা ভুল। আপনি আল্লাহ তাআলাকে যে কোনো নামে ডাকতে পারেন, তবে সেটাতে মনে কোনো ছবি ভেসে উঠবে না। যখন আল্লাহ তাআলাকে এমন কোনো নামে ডাকেন যাতে কোনো ছবি ভাসে না, মুসলিমরা আমরা রহমান বা রহিম বললে কোনো ছবি ভেসে ওঠে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো আকার নেই। যখনই কোনো মানুষ আল্লাহকে কোনো নামে ডাকে আর তাতে যদি মনে কোনো ছবি ভেসে ওঠে, তাহলে এটা হলো তার একটা ভুল। এভাবে সে আল্লাহ তাআলার সঠিক ধারণা থেকে অনেক দূরে সরে যায়। পবিত্র কোরআনে অনেক জায়গায় এই কথা বলা হয়েছে, যেমন সূরা ইসরার 110 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে,
কুলুল্লাহ আবিদুর রহমান আইয়া মাতাদউ ফালাল আসমাউল হুসনা,
তোমরা তাকে আল্লাহ নামে আহ্বান করো বা রহমান নামে, তোমরা তাকে যে নামে আহ্বান করো, সকল সুন্দর নাম সেগুলো তো তারই। আল্লাহকে যে কোনো নামে ডাকতে পারেন, তবে সেটা হতে হবে একটা সুন্দর নাম। কোরআনে এই কথাটা অনেক আছে, সূরা আরাফের 180 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা তাহার 8 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা আল হাসরের 24 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে সুন্দর নাম সেগুলো আল্লাহ তাআলার। তারপরও মুসলিমরা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আরবি শব্দ আল্লাহ বলে ডাকি, ইংরেজি শব্দ গড বলে ডাকি না। এর কারণটা জানেন? কারণ এই ইংরেজি শব্দটা, এটাকে নিয়ে খেলা করা যায়। ইংরেজি গড শব্দটাকে আপনি বিকৃত করতে পারেন, আরবি আল্লাহ শব্দটা তো এটা পারবেন না। যদি গডের পরে একটা এস জুড়ে দেন সেটা হবে গডস, ঈশ্বরের বহুবচন। আল্লাহর কোনো বহুবচন নেই।
কুল হুয়াল্লাহু আহাদ,
বলো তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। যদি গডের পরে ইএসএস লাগান তাহলে সেটা হবে গডেস, একজন মহিলা ঈশ্বর। ইসলাম ধর্মে পুরুষ আল্লাহ বা মহিলা আল্লাহ বলে কিছু নেই, আল্লাহ একেবারে আলাদা, আল্লাহর কোনো জেন্ডার নেই। যদি গডের পরে ফাদার জুড়ে দেন সেটা হবে গড ফাদার, সে আমার গড ফাদার, সে আমার অভিভাবক। ইসলাম ধর্মে আল্লাহ ফাদার বা আল্লাহ আব্বা বলে কিছু নেই। যদি গড শব্দটার পরে মাদার জুড়ে দেন সেটা হবে গড মাদার, ইসলাম ধর্মে আল্লাহ মাদার বা আল্লাহ আম্মা বলে কিছু নেই, আল্লাহ একেবারে আলাদা শব্দ। যদি গড শব্দের পরে টিন জুড়ে দেন সেটা হবে টিন গড, নকল ঈশ্বর, ইসলাম ধর্মে টিন আল্লাহ বলে কিছু নেই। আর এই কারণেই মুসলিমরা আমরা তাকে আল্লাহ তাআলা বলে ডাকি, আরবি আল্লাহ শব্দটা দিয়ে ডাকি, ইংরেজিতে গড বলে ডাকি না। আমার লেকচার শেষ করার আগে পবিত্র কোরআন থেকে একটা উদ্ধৃতি দেব, সূরা আনামের 108 নম্বর আয়াতে এই কথা উল্লেখ করা হয়েছে যে আল্লাহকে বাদ দিয়ে তারা যাদেরকে ডাকে তোমরা তাদের গালি দিও না, সেই লোকগুলোকে নিন্দা করো না যারা আল্লাহকে ছেড়ে অন্যের ইবাদত করে, কেননা অজ্ঞতাবশত তারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গালি দেবে। ওয়া আখির দাওয়ানা ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আমরা এখন এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু করব। এখানে বক্তারা বিভিন্ন ধর্ম সম্পর্কে তাদের মূল্যবান মতামতটা জানাবেন। এখন বক্তৃতা দেবেন শ্রদ্ধেয় স্বামী গোলকানন্দ, তিনি শ্রী রামকৃষ্ণ মঠের প্রধান। আপনাদের সামনে এখন আসছেন স্বামী গোলকানন্দ।
বন্ধুরা, আমাদের আলোচনার প্রথম পর্বে আমি হিন্দু ধর্মে সর্বশক্তিমান ঈশ্বরের ধারণা সম্পর্কে আপনাদের বলেছিলাম। সেখানে আমি বলেছিলাম হিন্দু ধর্মের কথা, খ্রিস্টান ধর্ম আর ইসলামের কথা। আমাদের এই আলোচনায় আপনাদের কাছে নিশ্চয়ই এটা পরিষ্কার হয়েছে যে মহান ঈশ্বরের কথা যদি বলতে হয়, মূল ধারণাটা, মূল আইডিয়াটা, মূল সংজ্ঞাটা সর্বশক্তিমান মহান ঈশ্বরের ধারণা সম্পর্কে। তিনটা ধর্ম যে ব্যাখ্যা দিয়েছে সেগুলোর মধ্যে আসলে কোন রকম পার্থক্য নেই। এখন এটাই সত্যি, এটাই ঠিক, তবে এসব ধর্মের বর্ণনার মধ্যে পার্থক্য আছে। কিন্তু আমরা আজকে এই অনুষ্ঠানে পার্থক্য নিয়ে কথা বলতে আসিনি। তেমন হলে আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্যটা ব্যর্থ হয়ে যাবে। এটা করার বদলে, এমনটা না করে আমি এখানে ধর্মগুলোর সাদৃশ্যের কথা বলবো। যেমন আমরা ঈশ্বরে বিশ্বাস করি, আমরা সবাই হিন্দুরা, ইসলাম, মুসলিমরা, খ্রিস্টানরা সবাই এক ঈশ্বরের নামে আমরা সবাই মানি। তিনি সর্বশক্তিমান, আমাদের সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান ঈশ্বর। আমি আগেও এ কথা বলেছি যে তিনি এই মহাবিশ্বের স্রষ্টা, রক্ষাকারী। আমরা সবাই এই সর্বশক্তিমান ঈশ্বরকে বিশ্বাস করি, আর সেজন্যে এই মহান ঈশ্বরের নামে, এই চিরন্তন সত্যের নামে, আমাদের সর্বশক্তিমানের নামে, আমাদের পরম করুণাময়ের নামে, আমাদের পরম দয়ালু ঈশ্বরের নামে, আমরা এই পৃথিবীর মোট 600 কোটি মানুষ আমরা সবাই একতাবদ্ধ হব। আমরা বিভিন্ন জাতির মানুষ একতাবদ্ধ হব আমাদের প্রভুর নামে, সর্বশক্তিমান মহান ঈশ্বরের নামে আমরা সবাই একসাথে থাকব। কেউ আলাদা করতে পারবে না, কারণ আমরা সবাই তাকে বিশ্বাস করি, সর্বশক্তিমান ঈশ্বরকে। সেখানে আমরা একমত, এখানে আমাদের বিশ্বাসটা এক, মহান ঈশ্বর সম্পর্কে ধারণা আসলে এক, আমরা সবাই তাকে মানি। ঈশ্বর সর্বশক্তিমান, পরম করুণাময়, মহান, সেই ঈশ্বরের নামে আমরা একমত। এই পৃথিবীর মোট 600 কোটি মানুষ আমরা এক, কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্যই নেই। আর আমরা আজকে আমাদের পার্থক্যগুলো বলবো না, আমরা এখানে এসেছি আমাদের সাদৃশ্যগুলো খুঁজতে, যে কোথায় আমাদের মধ্যে মিল রয়েছে। যখন প্রার্থনা করি, যখন প্রার্থনা করি, যখন আমাদের মন জাগতিক চিন্তা ভাবনার উপরে চলে যায়, সে সময় আমরা প্রভুর সাথে কথা বলি, আমরা সবাই এক প্রভুর সাথেই কথা বলি, কোনো পার্থক্য নেই। আর এ কারণেই আমরা সবাই একে অন্যের ভাই, এই সাদৃশ্যের কারণেই আমরা এক, কোনো কিছুই আমাদের আলাদা করতে পারবে না, সেজন্য আমরা এক সর্বশক্তিমান ঈশ্বরের নামে। দ্বিতীয় যে পয়েন্টটা আপনাদের বলবো সেটা হল, আমাদেরকে এটা মেনে নিতে হবে যে পৃথিবীতে অনেকগুলো ধর্ম আছে, মানুষের মাঝে অনেক ধর্ম, পৃথিবীর মানুষের মধ্যে এই যে অনেকগুলো ধর্ম দেখা যায়, এটা হাজার হাজার বছর ধরে চলে আসছে, হাজার হাজার বছর ধরে সবাই নিজের ধর্ম পালন করছে। আমাদের মাঝে অনেক ধর্ম, আর বর্তমানের এই সময়ে আমাদের এটা মেনে নেওয়া উচিত যে অনেক ধর্ম থাকতে পারে, ধর্মগুলো পাশাপাশি থাকতে পারে, এই পৃথিবীতে দশটা বা এগারোটা প্রধান ধর্ম আছে, কেউ অস্বীকার করতে পারবে না, সত্যটাকে মুছে ফেলতে পারবে না। আমরা এটা মেনে নেব, এই সত্যিটা, যাতে করে আমরা সবাই মিলেমিশে একসাথে থাকতে পারি, যাতে করে পৃথিবীর সব মানুষ একসাথে বসবাস করতে পারি, সবাই শান্তিতে থাকতে পারি। আমাদের বুঝতে হবে যে পৃথিবীতে অনেক ধর্ম আছে, তারপর আমরা প্রত্যেক ধর্মকেই শ্রদ্ধা করব। আমরা মানুষরা এখন অনেক উন্নত হয়েছি, অনেক সভ্য হয়েছি, যত দিন যাবে আমরা তত বেশি উন্নত হব, তত বেশি সভ্য হব। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের দায়িত্ব, আমাদের প্রত্যেকের দায়িত্ব যে অন্য ধর্মের অনুসারীদের ভালোবাসব আর তাদের ধর্মকে শ্রদ্ধা করব। হয়তো আপনি অন্য কোনো ধর্ম মানেন, হ্যাঁ আমি শ্রদ্ধা করি, আমরা সবাইকে ভালোবাসব, তাদের সাথে মেলামেশা করব। কেরালায় বিভিন্ন ধর্মের মানুষ সবাই একসাথে থাকে, মিলেমিশে থাকে। আমি এটা বিশেষ করে ডক্টর নায়েককে জানাতে চাচ্ছি, কেরালায় বিভিন্ন ধর্মের অনুসারীদের মধ্যে কোনো তিক্ত সম্পর্ক নেই। গ্রামগুলোতে হিন্দু মুসলিম আর খ্রিস্টান ধর্মের লোকজন সবাই একসাথে থাকছে, সবাই একসাথে পড়াশোনা করছে। ধর্মের এই পার্থক্যগুলো আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়, তাই আমাদের সবাইকে বন্ধুত্বপূর্ণ পরিবেশে একসাথে বসবাস করতে হবে, যেটা কেরালায় সম্ভব হয়েছে। আমাদের কাছ থেকে ইন্ডিয়ার অন্য সবার শিক্ষা নেওয়া উচিত। আমাদের মানতে হবে যে অনেকগুলো ধর্ম আছে, আমাদের মানতে হবে এই ধর্মগুলো আসলে এক, সবগুলো ধর্ম আসলে এক, ঈশ্বরের কথাই বলে। আপনাদের আমি আগেও বলেছি, আমি যখন প্রার্থনায় বসি, যখন আপনারা প্রার্থনায় বসেন, যখন চোখ বন্ধ করি, যখন সর্বশক্তিমানের কথা চিন্তা করি, আমরা সবাই এক ঈশ্বরকেই চিন্তা করি। আর সেজন্যে এই পর্যায়ে আমরা সবাই এক, তাই আমরা পৃথিবীর সব ধর্মকেই শ্রদ্ধা করব। আমরা সবাই তার সৃষ্টি করা পৃথিবীতেই আছি, আর সেই জন্যে আমরা সবাই একে অন্যকে ভালোবাসব, অন্য ধর্মের লোকদের আমরা ভালোবাসব। আপনি আপনার পথে চলেন, আমার কাছে যেটা ঠিক মনে হয় আমি সেই পথে চলি। আমি খাবার খেতে চাই আমার পছন্দে, আপনি খাবেন যেভাবে আপনি পছন্দ করবেন, তবে আমরা খাবার খাব, আমরা প্রার্থনা করব, আমরা সবাই উপরের স্তরে উঠে এক ঈশ্বরের প্রার্থনা করব। আর সেজন্য এই সাদৃশ্যটা আছে বলে আমরা একতাবদ্ধ হব, এই জায়গাটাতে আমাদের চেষ্টা করে যেতে হবে। এছাড়া হিন্দু ধর্মে একটা ধারণা আছে, সেটা হল ইষ্ট দেবতা। হিন্দু ধর্মে ইষ্ট দেবতা আমরা প্রত্যেকেই একজন ঈশ্বর বা দেবতাকে বেছে নেই। প্রত্যেক মানুষকে তার পছন্দ মতো পথে চলার স্বাধীনতা দিতে হবে। আমরা কখনো তাকে এটা বোঝানোর চেষ্টা করব না যে সে যা করছে সেটা ভুল, না, তাকে স্বাধীনতা দেব। প্রত্যেকেই তার নিজের মতো করে ঈশ্বরের প্রার্থনা করবে, তার ধর্মের কথা অনুযায়ী। আমরা প্রত্যেক মানুষকে এই স্বাধীনতা দেব, যাতে করে সে তার ধর্ম পালন করতে পারে। আমরা বিবাদ করব না, যদি বিবাদ করি তাহলে আমরা ঈশ্বরের আদেশের বিরুদ্ধে যাব। তাহলে আমরা সর্বশক্তিমান ঈশ্বরের কথার বিরুদ্ধে যাব। তিনি আমাদের বলেছেন সবাইকে ভালোবাসতে। আমরা সবাই ভাই বোন, সবাই আপন, কেউ পর নয়, কেউ পর নয়, আমরা সবাই বন্ধু, আমরা সবাই বন্ধু, কেউ আমাদের শত্রু না। আমরা সবাই আপন, সবাই এক জাতি, সবাই ঈশ্বরের সন্তান, এই দিক থেকে দেখলে আমরা এক। তাই আমাদেরকে এই ধরনের সাদৃশ্যগুলো খুঁজে বের করতে হবে, যেখানে আমরা একে অন্যকে ভালোবাসব। আমরা বলবো উন্নতির কথা, শান্তির কথা, সবার শান্তির কথা, সবার উন্নতির কথা।
সর্বে ভবন্তু সুখিনঃ,
আমরা সেটাই আশা করব, আমরা সেটাই কামনা করব, একেবারে মন থেকে সবাই যেন সুখী হয়।
সর্বে সন্তু নিরাময়াঃ,
যে কেউ যেন কষ্টে না ভোগে। আর আমরা এই প্রার্থনাই করব, যে আমরা খ্রিস্টান হই, মুসলিম হই অথবা হিন্দু।
সর্বে ভবন্তু সুখিনাঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিদ দুঃখ ভাগ ভবেৎ।
কেউ যেন কোন রকম দুঃখ কষ্টে না ভোগে। আমরা সবাই মন থেকে এই কামনাই করব, এই প্রার্থনাই করব। আমরা এখানে কোন পার্থক্য দেখব না। শুধু কি একটা ধর্মই অন্য সবার উপরে শাসন করবে? না। যদি কথা বলেন তাহলে আপনি সর্বশক্তিমান ঈশ্বরের কথার বিরুদ্ধে যাবেন, আদেশের বিরুদ্ধে যাবেন। আমরা সব সময় মহান ঈশ্বরের কথাগুলো মেনে চলব, প্রার্থনা করব, সবার জন্য প্রার্থনা করব।
সর্বে ভবন্তু সুখিনাঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিদ দুঃখ ভাগ ভবেৎ।
আমরা সবাই এই স্তরে উঠব। সব ধর্মই আমাদেরকে সেই স্তরে নিয়ে যায়, সেটাই আমরা প্রচার করব, যেগুলো আমাদের সবাইকে মানতে হবে। আর এছাড়াও আমরা আমাদের সাদৃশ্য নিয়ে কথা বলবো, এটা করতে হবে। এগুলোর উপরে আমাদের জোর দিতে হবে, যাতে করে এই পৃথিবীর 600 কোটি মানুষ আমরা সবাই একতাবদ্ধ হতে পারি, সবাই যাতে এক সর্বশক্তিমান ঈশ্বরের উপাসনা করতে পারি। সবাইকে ধন্যবাদ।
ধন্যবাদ স্বামী গোলকানন্দ। এখন আপনাদের সামনে আসছেন শ্রদ্ধেয় ফাদার জিও পায়াপল্লি, তার মতামতটা জানাতে। ফাদার জিও পায়াপল্লি,
আমরা এখন সবাই বিংশ শতাব্দীর একেবারে শেষ প্রান্তে রয়েছি। ধীরে ধীরে নতুন মিলেনিয়ামের দিকে আমরা পা বাড়াচ্ছি। যদি আশেপাশে তাকাই, আমরা দেখি যে পৃথিবীর প্রধান ধর্মগুলো 11 বা 12টা। যদি আমরা এই সব ধর্মগুলোর উৎস দেখি, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হল সেখানকার সামাজিক আর সাংস্কৃতিক প্রেক্ষাপট। ধর্ম হল একজন মানুষের একটা বিশ্বাস, পরম এবং পবিত্র কোনো কিছুকে বিশ্বাস করা, যে শক্তি আমাদেরকে নিয়ন্ত্রণ করে। প্রত্যেকের মাঝে এই বিশ্বাসটা আছে। আমরা বিশ্বাস করি একটা শক্তিকে, পরম শক্তিকে, যে পবিত্র শক্তি আমাদের এই পুরো মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করছে। যদি আমরা আদিম ধর্মগুলো দেখি, আদিবাসীদের ধর্ম, যেগুলো পৃথিবীতে হাজার হাজার বছর ধরে টিকে আছে, এরপরও ধর্মের মাঝেও বিবর্তন এসেছে, নতুন ধর্ম এসেছে নতুন নতুন দেশে, সেগুলোর ধারণাও নতুন। যেমন ধরুন ইন্ডিয়ায় 4টা ধর্ম আছে, হিন্দু ধর্ম, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম আর শিখ ধর্ম। তারপরে আপনারা মধ্যপ্রাচ্যে দেখতে পাবেন, এগুলোকে বলা হয় সেমিটিক ধর্ম, যেমন ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ধর্ম। এছাড়াও আরও কিছু ধর্ম দেখবেন জাপানে আর চীনে। এই ধর্মগুলো পৃথিবীতে পরে এসেছে। প্রত্যেক ধর্মের একটা নিজস্ব ধারণা রয়েছে, ঈশ্বরের ধারণা, কিভাবে উপাসনা করতে হবে। আর ভাষার উপর নির্ভর করেও ধর্মের অনুভূতি বদলায়। উদাহরণস্বরূপ বলা যায় আদিবাসীদের ধর্মের কথা, তারা ঈশ্বরকে তাদের নিজেদের ভাষায় বর্ণনা করে। সেমিটিক ধর্মগুলো, তারাও ঈশ্বরের ধারণা যখন প্রচার করে সেমিটিক ভাষায় করে, যেমন হিব্রু, অ্যারামাইক অথবা আরবি ভাষা। এরকম 3-4টা সেমিটিক ভাষা রয়েছে। তাই যখন আমরা আমাদের ধর্ম অনুযায়ী ঈশ্বরের ধারণা প্রচার করি, তখন এর প্রেক্ষাপটটা বুঝতে হবে, সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটটা, ভাষার পার্থক্যটা। আর দেখবেন ইহুদি, খ্রিস্টান আর ইসলাম ধর্ম নবীদের মাধ্যমে এসেছে। যেমন ধরেন বাইবেল, ঈশ্বরের অনেকগুলো নাম রয়েছে। হিব্রুতে ইয়াহওয়ে, তারপর জেল, তারপর আরবিতে ঈশ্বরকে বলা হয় আল্লাহ, এলোহিম, এল সাদ্দাই, আদোনাই, এখানে আপনাদের এই শব্দগুলোর অর্থ বুঝতে হবে। তারপর যদি অন্য দেশগুলোতে দেখি, তারা হয়তো ঈশ্বরকে ডাকে অন্য কোনো নামে, যেমন ইন্ডিয়াতে বলে দেব, এটার মূল সংস্কৃত দীপ, উজ্জ্বল হয়ে জ্বলা। তাহলে প্রত্যেক মানুষের সর্বশক্তিমান ঈশ্বরের ধারণা ভাষার উপর নির্ভর করে। তাই যখন আমরা বলছি ঈশ্বর সম্পর্কে ধারণা, তখন আমাদেরকে প্রেক্ষাপটটা ভালোমতো বুঝতে হবে। যেমন খ্রিস্টান ধর্ম, এটা নবীর মাধ্যমে এসেছে, এ কথা বাইবেলেও ব্যাখ্যা করা রয়েছে। আমরা যে ঈশ্বরকে মানি তার অনেকগুলো নাম। ঈশ্বর সর্বশক্তিমান, তিনি সৃষ্টিকর্তা, তিনিই আমাদের রক্ষাকারী। তাহলে ঈশ্বর একজনই যিনি মানুষ সৃষ্টি করেছেন। তাহলে যখন আমরা ঈশ্বরের কথা ভাবি, আসলে তখন আমরা আধ্যাত্মিক অনুভূতির একটা স্তরে চলে যাই। তিনি পবিত্র, তিনি সবার উপরে, তিনি চিরস্থায়ী। তাহলে মানুষের সাথে সর্বশক্তিমান ঈশ্বরের যোগাযোগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্ম প্রচারিত হয়েছে ধীরে ধীরে, যেমন ওল্ড টেস্টামেন্ট, সেখানে ঈশ্বরের ধারণাটা নিউ টেস্টামেন্টের চাইতে একটু আলাদা। ঈশ্বর ওহি নাজিল করেছেন ধীরে ধীরে, তাই ওল্ড টেস্টামেন্টের ঈশ্বরের ধারণাটা তিনি সর্বশক্তিমান, তারপর তিনি প্রতিহিংসা পরায়ণ, ঈশ্বর সবসময় মানুষকে শাস্তি দেন, ঈশ্বর একদল মানুষকে আরেক দলের দাস বানিয়ে রাখেন। তাহলে ঈশ্বর যখন তার বাণী পাঠিয়েছেন, সেখানেও ধীরে ধীরে পরিবর্তনটা এসেছে। তারপর যদি আপনারা নিউ টেস্টামেন্টে দেখেন, সেখানে ঈশ্বরের ধারণা তিনি পৃথিবীতে এসেছেন, তিনি মানুষের মাঝে নিজেকে উপস্থিত করেছেন, এই ঈশ্বর হলেন যীশু খ্রিস্ট, ইমানুয়েল। তাহলে নিউ টেস্টামেন্টে যীশুই হচ্ছেন ঈশ্বর। তাই ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা, আর খ্রিস্টানরাও এক ঈশ্বরে বিশ্বাস করে, তিনি এই মহাবিশ্বের সবকিছু স্রষ্টা। তারপর ঈশ্বর মানুষ হলেন মানুষ জাতিকে পথ দেখানোর জন্য, সব মানুষকে। তিনি মানুষ হলেন, তিনি অবশ্যই ঈশ্বর ছিলেন, পাশাপাশি মানুষও ছিলেন। তাহলে ঈশ্বরের এই ধারণাটা আসলে সবকিছু মিলিয়ে এখন এই ঈশ্বরই মানুষকে শান্তির পথ দেখায়। তাহলে সৃষ্টিকর্তা ঈশ্বর আমাদের সবার সৃষ্টিকর্তা, ঈশ্বর আমাদের সাথে আমাদের ভিতরে অবস্থান করছেন। তাহলে এক ঈশ্বর কিন্তু তিনটা রূপ, তাহলে এটাই খ্রিস্টান ধর্মের ঈশ্বর। সত্যি বলতে খ্রিস্টান ধর্ম এক ঈশ্বরকে মানে, তিনি মহান সর্বশক্তিমান, তিনি মানুষ জাতির ইতিহাসের সাথে জড়িত হয়েছেন। এটা একেবারে আলাদা একটা ঘটনা, ঈশ্বর ইতিহাসের ভিতরে আছেন, মানুষের ইতিহাসের ভিতরে, মানুষের মুক্তির জন্য সবসময় আমাদের সাথে আছেন। তিনি পালনকারী, তিনি আমাদের আহার দেন, তিনি আমাদেরকে দেন তার দয়া, তার আশীর্বাদ, তার মহত্ব। তাই পবিত্র বাইবেলের ঈশ্বর, খ্রিস্টান ধর্মের ঈশ্বর, তিনি একজন সর্বশক্তিমান, তিনি নিজেকে প্রকাশ করেছেন আমাদের ঈশ্বর হিসেবে, আমাদের সৃষ্টিকর্তা হিসেবে, মানুষ হিসেবেও আছেন, ইমানুয়েল মানে যীশু খ্রিস্ট। ঈশ্বর আমাদের ভেতরেই আছেন, আমাদেরকে তিনি পথ দেখাচ্ছেন, আর যীশু খ্রিস্ট ঠিক এই কাজটাই করছেন, মহান পিতা, পুত্র আর পবিত্র আত্মা। তাহলে একই ঈশ্বর আমাদের সামনে এসেছেন বিভিন্ন রূপে, তিনি সর্বশক্তিমান, চিরস্থায়ী, এই ঈশ্বর সব কিছু জানেন, আমাদের এই জাগতিক পৃথিবীর অনেক উপরে অবস্থান করেন। আর পৃথিবীর সব ধর্মই ঈশ্বরের ধারণা দিতে গিয়ে বলে যে তিনি এক, আলাদা, তিনি পরম আর অবিনশ্বর। তাই যখন ভিন্ন ধর্মের লোকদের সাথে আমরা কথা বলছি, তাদের ধর্মকে আমরা শ্রদ্ধা করি, আমরা এখন অনেক উন্নত হয়েছি, সব কিছুর সাথে তাল মেলাতে হবে, অন্য ধর্মগুলোকে মেনে নিতে হবে, আমরা অন্য ধর্মকেও শ্রদ্ধা করি, অন্য ধর্মের অনুসারীদেরকেও শ্রদ্ধা করি। ধর্মের সাথে কোনো একটি জায়গার সমাজ ব্যবস্থা আর সংস্কৃতিরও সম্পর্ক রয়েছে, সেজন্য আমরা অন্য ধর্মের লোকদের সাথে আলোচনা করব, তাতে করে আমাদের ধারণা পরিষ্কার হবে, অনেক ভুল ধারণাও আমাদের ভেঙে যাবে। আমাদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, একথা আমি আগেও বলেছি, ধর্ম মত বা ধর্ম বিশ্বাসের ক্ষেত্রে হয়তো অনেক পার্থক্য দেখা যাবে, তবে যদি সাদৃশ্যগুলো দেখি তাহলে একসাথে থাকতে পারব, সবাই থাকবো শান্তিতে,
এতে করে মানুষ জাতীয় উন্নত হতে পারবে, সুখী থাকবে, আনন্দে থাকবে। তাই আমরা ঈশ্বরের তেমন ধারণাই প্রচার করব যাতে করে আমরা একতাবদ্ধ হতে পারি। আমরা বিভিন্ন ধর্মের ভালো জিনিসগুলো গ্রহণ করব যে মানুষ সবার সেরা। আমরা সব মানুষকেই শ্রদ্ধা করব। প্রত্যেক মানুষেরই কিছু না কিছু গুণ রয়েছে, প্রত্যেক মানুষেরই ভালো এবং মন্দ দুটি দিক রয়েছে, প্রত্যেক মানুষেরই কিছু অধিকার আছে। তাছাড়া আমরা ঈশ্বরের সব সৃষ্টির প্রতি দয়া দেখাব, বিশেষ করে মানুষের প্রতি, এবং আমরা ঈশ্বরের সব সৃষ্টিকে ভালোবাসব। আমরা ঈশ্বরের এই আদেশগুলো সবসময় মেনে চলার চেষ্টা করব। এভাবে আমরা যদি সবাই মিলেমিশে থাকতে পারি তাহলে আমরা ঈশ্বরের সন্তুষ্টি লাভ করতে পারব। তিনি আমাদের সবাইকে এজন্য পুরস্কৃত করবেন। সেজন্য আমরা এমন জিনিসগুলো খুঁজব না যেগুলোর মধ্যে মত পার্থক্য রয়েছে, আমরা সেগুলোই দেখব যেখানে আমাদের মধ্যে সাদৃশ্য পাওয়া যায় যাতে করে আমরা একতাবদ্ধ হয়ে থাকতে পারি। আর তাহলে পৃথিবীতে আমরা সবাই সুখে শান্তিতে থাকতে পারব। বিভিন্ন ধর্মের মানুষেরা আমরা বন্ধুর মতো পাশাপাশি অবস্থান করতে পারব। ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ ফাদার জিও পায়াপিল্লি আপনার মূল্যবান বক্তৃতার জন্য। এবারে আসছেন অনুষ্ঠানের শেষ বক্তা ডক্টর জাকির নায়েক। তিনি এবারে সর্বশক্তিমান ঈশ্বরের ধারণা সম্পর্কে তার মতামতটা জানাবেন। ডক্টর জাকির নায়েক,
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আহলাল কিতাব تعالوا الى كلمه سواء بيننا وبينكم الا نعبد الا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا اربابا من دون الله فان تولوا فقولوا اشهدوا باننا مسلمون بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي
সভাপতি ডক্টর মোহাম্মদ, শ্রদ্ধেয় স্বামীজি, শ্রদ্ধেয় ফাদার জিও, সম্মানিত অতিথিবৃন্দ, আমার শ্রদ্ধেয় গুরুজন এবং প্রিয় ভাই বোনেরা, আপনাদের আবারও জানাই ইসলামিক সম্ভাষণ, যে সম্ভাষণটা যিশু তার শিষ্যদের জানিয়েছিলেন এর উল্লেখ আছে গসপেল অফ লুক 24 নম্বর অধ্যায়ের 36 নম্বর অনুচ্ছেদে। হিব্রুতে তিনি বলেছিলেন সালাম আলাইকুম, যার অর্থ তোমরা শান্তিতে থাকো। আমরা মুসলিমরা আরবিতে বলি আসসালাম আলাইকুম, আপনারা শান্তিতে থাকুন। আজকে স্বামীজি আর ফাদার জিও বেশ কিছু কথা বলেছেন। আমি স্বামীজির এই কথার সঙ্গে একমত যে সবগুলো ধর্মই একজন, মাত্র একজন ঈশ্বরে বিশ্বাস করে, আমি ওনার কথার সঙ্গে একমত, কথাটা ঠিক। তবে একমত হওয়ার পাশাপাশি আমি এটা প্রমাণ করে দেব, বিভিন্ন ধর্মগ্রন্থের কথা থেকে প্রমাণ করব যে সব ধর্মই আসলে এক ঈশ্বরে বিশ্বাস করে। উনি রেফারেন্স ছাড়া বললেন, তবে আমি কথাটা প্রমাণ করে দেব, শুধু মুখেই বলবো না, রেফারেন্স দিয়ে বলবো যে সব ধর্মই এক ঈশ্বরে বিশ্বাস করে। তবে স্বামীজি আরো বলেছেন আমাদের মধ্যে পার্থক্য আছে, আমরা সেগুলোকে মেনে নেব, আমি তার সঙ্গে একমত, আমিও মানি ভিন্ন ধর্মের অনুসারীদের মধ্যে কিছু পার্থক্য আছে। স্বামীজি বলেছেন যে কেরালার মানুষজন এই পার্থক্য নিয়েই বসবাস করছে, এটা জেনে আমার ভালো লেগেছে। আমরাও বোম্বেতে এসব পার্থক্য নিয়ে বসবাস করছি, তবে এই বোম্বেতে আমরা ব্যাপারটাকে একটু অন্যভাবে দেখি যে আমাদের মধ্যে পার্থক্য আছে ঠিক, তবে সেগুলোতে একমত হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। পার্থক্য আছে সেটা মেনে নেব, সেগুলো নিয়ে ঝগড়া বিবাদ করব না। তবে আপনি একমত নাও হতে পারেন, যেমন ধরেন একজন লোক বলল 2 + 2 = 4, অন্য আরেকজন বলল 2 + 2 = 5। বোম্বে শহরে আমরা যেটা করি এটা নিয়ে ঝগড়া করি না, তবে আমরা সেই লোকটাকে বলি দেখেন আপনি যে বলছেন 2 + 2 = 5, আমি একমত না, আমি একমত না, আমি ভণ্ডামি করব না, আমি বলবো যে 2 + 2 = 4। তাকে বুঝিয়ে বলবো যাতে সে অঙ্ক শিখতে পারে, শুনেন ভাই 2 + 2 = 5 না, আপনি যদি এটা ধরেন তাহলে ব্যবসায় লোকসান করবেন, অঙ্ক পরীক্ষায় ফেল করবেন আপনি, আমি আপনার সঙ্গে একমত না, তবে এটা নিয়ে ঝগড়াও করবো না, আমি আপনার সাথে থাকবো, তবে আপনাকে শুধরে দেব। কারণ পবিত্র কোরআনের সূরা ইসরার 81 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, যখন সত্য এসে মিথ্যার সামনে দাঁড়ায় মিথ্যা বিলুপ্ত হয়ে যায়, কারণ প্রকৃতিগত কারণে মিথ্যা বিলুপ্ত হবে। আমি স্বামীজির সঙ্গে একমত যে সব ধর্মই এক ঈশ্বরে বিশ্বাস করে, যেটা আমিও রেফারেন্স দিয়ে প্রমাণ করে দেব। অনেক পার্থক্য আছে, তবে আপনি একমত নাও হতে পারেন, পার্থক্যগুলো অন্তত মেনে নেন। আমরা সবাই একসাথেই থাকব, তবে যে ভুল করছে তাকে শুধরে দেওয়া উচিত। স্বামীজি আরো বললেন যে প্রত্যেক মানুষকে তার পছন্দ মতো ধর্মটা বেছে নেওয়ার স্বাধীনতা দিতে হবে। আমিও একমত। আপনি এখানে কোরআনের একটা উদ্ধৃতি দিলেন, কোরআনের সূরা বাকারার 256 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে দিন সম্পর্কে জোর জবরদস্তি নেই। তবে এখানে আয়াতটা শেষ হয়ে যায়নি, আয়াতের পরে আরো বলা হয়েছে যে সত্য পথ ভ্রান্ত পথ থেকে সুস্পষ্ট হয়েছে। যখন আমি লোকজনকে বলি ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই, কাউকে ধর্মান্তরিত করবো তো গলায় তরবারি ধরে অথবা মাথায় পিস্তল ধরে, কোনো লাভ নেই, এটা ধর্ম না। তবে সত্য পথ ভুল পথ থেকে সুস্পষ্ট, আমি তার সামনে সত্যটাকে তুলে ধরব, যদি সে মানতে না চায়। তখন কোরআনের সূরা কাফিরুন বলছে, সেখানে উল্লেখ করা হয়েছে যে
কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আবুদু মা তা'বুদুনা ওয়ালা আনতুম আবুদুনা মা আবুদ ওয়ালা আনা আবুদুন মা আবাদতুম ওয়ালা আনতুম আবুদুনা মা আবুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন।
যারা দিনকে অস্বীকার করে তাদের বলো, আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো, তোমরাও তার ইবাদত করো না যার আমি করি, আমি তার ইবাদতকারী নই যার ইবাদত তোমরা করো, তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি, তোমাদের দিন তোমাদের, আমার দিন আমার। আপনি তাকে বলতে পারেন
লাকুম দিন হুকুম বলিয়া দিন,
আপনার দিন আপনার, আমার দিন আমার। তবে সত্যটাকে সেখানে তুলে ধরতে হবে, সত্যকে অস্বীকার করার ব্যাপারটা শুধু তখনই আসবে যখন আমি তার সামনে সত্যটা তুলে ধরবো। তাহলে মুসলিম হিসেবে এটা আমার দায়িত্ব সত্যটা তুলে ধরা, আমি কাউকে জোর করব না। তাই মেনে নিচ্ছি যে পার্থক্য আছে, এটাও মানছি যে প্রত্যেক মানুষের বেছে নেওয়ার অধিকারও আছে। ফাদার ঠিক বলেছেন যে ধর্ম একটা ব্যক্তিগত জিনিস, ব্যক্তিগত বিশ্বাস, আমিও তার সঙ্গে একমত। এই কথাটা আরো অনেকে বলে, অনেক মানুষ যে দেখেন ধর্ম এটা ব্যক্তিগত ব্যাপার, আপনি নিজের চরকায় তেল দেন। আমি তাদের বলি মুসলিম হিসেবে আমরা অন্যের চরকায় দেখব যে সেখানে তেল আছে কিনা, যদি ব্যাপারটা ধর্ম হয়। এটা প্রত্যেক মুসলিমেরই দায়িত্ব অন্যের ব্যাপারেও খোঁজ নেয়া যখন বিষয়টা ধর্ম। কেন? আমাদের সত্যটা তুলে ধরতে হবে। যেমন ধরেন একটা উদাহরণ দিচ্ছি, আপনি পরিবারের সবাইকে নিয়ে পাহাড়ে বেড়াতে গেলেন, সেখানে আপনার স্ত্রীর সঙ্গে কথা বলছেন, তখন আপনার ছেলে বয়স খুবই কম, ধরেন 3 বছর, আপনি যখন কথা বলছেন সে হাঁটতে লাগলো, এভাবে পাহাড়ের কিনারায় চলে গেল। যখন আপনার খেয়াল হলো যে সে আপনার পাশে নেই, তখন সে এত দূরে যে আপনার কথা শুনতে পাবে না, দূর থেকে দেখতে পাচ্ছেন, আপনি দেখলেন যে পাশে একজন বয়স্ক লোক হাত ভাঁজ করে পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য দেখছে, মুগ্ধ হয়ে দেখছে। আপনার ছেলে লোকটার কাছে গেল, লোকটা দেখতে পেল যে আপনার ছেলে পাহাড়ের উপর থেকে পড়ে যাবে, লোকটা দেখতে পেল কিন্তু কিছু বলল না। কিছুক্ষণ পরে আপনার ছেলে পাহাড় থেকে পড়ে গেল। আমি এখন প্রশ্ন করি, আপনি যদি ছেলেটার বাবা হন, আপনি কি সেই বয়স্ক লোকটাকে দোষ দেবেন না? এখানে একটা জিনিস দেখেন, বয়স্ক লোকটা ভালোভাবেই জানে যে ছেলেটা মাসুম, ছেলেটা নিষ্পাপ, ছেলেটা জানে না যে সে যদি সামনে যায় তাহলে মারা যাবে। সেই বয়স্ক লোকটা তখন শুধু হাতটা বাড়ালেই হতো, লোকটাকে এক পাও সামনে এগোনো লাগতো না, সে যদি হাতটা বাড়িয়ে ছেলেটাকে ধরে নিত তাহলে ছেলেটা বেঁচে যেত। বয়স্ক লোকটাকে দোষ দেবেন না আপনি? অবশ্যই দোষ দেবেন। তবে সত্যি কথা বলতে সে ছেলেটাকে ফেলে দেয়নি, ছেলেটাকে লাভ দিতেও বলেনি, লোকটা তখন বলল নিজের চরকায় তেল দিচ্ছিলাম। ইসলাম ধর্মে কেউ যদি ভুল কোনো কিছু করে, তাহলে প্রত্যেক মুসলিমেরই সেখানে দায়িত্ব সত্যকে তুলে ধরা। যীশু খ্রিস্ট নিজেই কথা বলেছেন, সত্যকে খোঁজো সত্যই তোমাকে মুক্ত করবে, যীশু নিজেই বলেছেন, পবিত্র বাইবেলেই কথা বলছে। এখন আসুন দেখি পৃথিবীর প্রধান ধর্মগুলোতে ঈশ্বরের ধারণাটা কি, যাতে আমরা একতাবদ্ধ হতে পারি। স্বামীজিও তাই বললেন। আমার লেকচারের শুরুতে পবিত্র কোরআন থেকে একটা উদ্ধৃতি দিয়েছিলাম, সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে
কুল ইয়া আহলাল কিতাব,
বলো হে কিতাবীগণ,
তাআলা ইলা কালমাতিন সাওয়াইন বাইনানা বাইনাকুম,
এসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক।
প্রথম সাদৃশ্যটা কি?
আল্লাহ না আবুদা ইল্লাল্লাহ,
আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না।
ওয়ালা নুশরিকা বিহি শাইয়্যান,
আমরা কোনো কিছুকে তার শরীক করি না।
ওয়ালা ইত্তাখিযা বাযুনা বাযান আরবাবান মিন দুনিল্লাহ,
এমন কি আমরা আমাদের মধ্য থেকেও আল্লাহ ছাড়া কাউকে রব হিসেবে গ্রহণ করি না।
ইনতাবাল্লাহ,
যদি তারা মুখ ফিরিয়ে নেয়
তাকুলু সাদু,
বলো তোমরা সাক্ষী থাকো
আন্না মুসলিমুন,
অবশ্যই আমরা মুসলিম, আল্লাহর ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করি। অমুসলিমদের কাছে ইসলাম সম্পর্কে বলতে গেলে কোরআনের এই আয়াতটার উদ্ধৃতি দেয়া যেতে পারে। বলা হয়েছে এসো সেই কথা যা আমাদের ও তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি?
আল্লাহ না আবুদা ইল্লাল্লাহ,
আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না।
ওয়ালা নুশরিকা বিহি,
আমরা কোনো কিছুকেই তার শরীক করি না। আর ফাদার ঠিকই বলেছেন, ইহুদি খ্রিস্টান আর ইসলাম ধর্মের মধ্যে অনেক মিল রয়েছে, এমনকি সর্বশক্তিমান ঈশ্বরের ধারণাটা সেটাও এক। যদি ওল্ড টেস্টামেন্ট পড়েন, মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করা হল যে ঈশ্বরের আদেশগুলো প্রথমটা কি, মুসা আলাইহিস সালাম তখন বললেন এটা আছে বুক অব ডিউটেরোনমি 6 নম্বর অধ্যায়ের 4 নম্বর অনুচ্ছেদে। ফাদার হয়তো বুঝবেন এটা হিব্রু উদ্ধৃতি, তার অর্থ হে ইসরায়েলবাসী, আমাদের প্রভু ঈশ্বর মাত্র একজনই। বুক অব ডিউটেরোনমি বলছে 5 নম্বর অধ্যায়ে 7-8 অনুচ্ছেদে, আমার পাশাপাশি তোমরা অন্য কারো উপাসনা করবে না, তোমরা মহান ঈশ্বরের কোন প্রতিমূর্তি বানাবে না যাকে তুলনা করা যায় আকাশের উপরের কিছু, মাটির নিচের কিছু অথবা মাটির নিচে পানিতে কিছুর সাথে। তোমরা তাদের সামনে নত জানো হবে না, তাদের সেবা করবে না, কারণ তোমাদের প্রভু খুবই প্রতিহিংসা পরায়ণ। এর একই কথা বলা হয়েছে বুক অব এক্সোডাসে 20 নম্বর অধ্যায়ের 2-5 নম্বর অনুচ্ছেদে, তোমরা আমার পাশাপাশি অন্য কারো উপাসনা করবে না, তোমরা মহান ঈশ্বরের কোনো প্রতিমূর্তি বানাবে না যার তুলনা হয় আকাশের উপরের কিছু, মাটির নিচের কিছু বা মাটির নিচে পানিতে কিছুর সাথে। তোমরা তাদের সামনে নত জানো হবে না, তাদের সেবা করবে না। এই হলো ইহুদি ধর্মের সর্বশক্তিমান ঈশ্বর সম্পর্কে ধারণা। যদি ওল্ড টেস্টামেন্ট পড়েন, তার মানে মূর্তি বানানো উচিত না, মূর্তি পূজা করা ভুল, এটা কে বলেছে? ওল্ড টেস্টামেন্ট। এখন আমরা খ্রিস্টান ধর্মে ঈশ্বরের ধারণাটা দেখব। আমি পরিষ্কার করে কিছু বলতে চাই এখানে উপস্থিত খ্রিস্টান ও মুসলিম ভাইদের, যে ইসলাম হল একমাত্র খ্রিস্টান ধর্ম, যে ধর্মের অনুসারীরা যীশু খ্রিস্টকে একজন নবী বলে স্বীকার করে। যে মুসলিম যীশু খ্রিস্টকে বিশ্বাস করে না সে আসলে মুসলিমই না। আমরা মানি যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন প্রেরিত নবী। আমরা মানি যে তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোন পুরুষের হস্তক্ষেপ ছাড়াই। এখনকার দিনে অনেক আধুনিক খ্রিস্টানটা বিশ্বাস করে না। আমরা মানি যে তিনি আল্লাহর আদেশে মৃত মানুষকে জীবন দিয়েছেন। আমরা মানি তিনি আল্লাহর আদেশে জন্মান্ধ আর কুষ্ঠ রোগীদের সুস্থ করেছেন। এমন অনেক মিল আছে, তবে অনেক পার্থক্য আছে। অনেক খ্রিস্টান বিশ্বাস করেন, ফাদারের কথা বললেন আর তিনি সেটা বিশ্বাসও করেন, যে যীশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন। ফাদার বললেন যীশু খ্রিস্ট সর্বশক্তিমান ঈশ্বর। আমি বাইবেল, বেদ আর পুরাণের একজন ছাত্র হিসেবে বলি, গোটা বাইবেলে পরিষ্কার করে বলা একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে যীশুখ্রিস্ট নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর, আমার উপাসনা করো। গোটা বাইবেলে পাবেন না, এই কথাটা আবার বলছি, গোটা বাইবেলে পরিষ্কার করে বলা এমন একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে যীশুখ্রিস্ট নিজের মুখে বলেছেন আমি ঈশ্বর, আমার উপাসনা করো। যেহেতু আমি বাইবেলের একজন ছাত্র, আমি জানি এটা বিতর্ক অনুষ্ঠান না আর আমি বিতর্ক করছি না, তবে আমি ফাদারকে বলছি উনি যদি আমাকে পবিত্র বাইবেল থেকে একটা অনুচ্ছেদ দেখাতে পারেন যেখানে যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন পরিষ্কার ভাবে যে আমি ঈশ্বর, আমার উপাসনা করো, আমি আজকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। আমি এখানে অন্য মুসলিমদের প্রতিনিধি হয়ে বলছি না, যেহেতু আমি বাইবেলের ছাত্র তাই আমি দায়িত্ব নিচ্ছি। আমি জানি আমরা সাদৃশ্যগুলো দেখব, আর স্বামীজি ঠিকই বলেছেন আমরা সবাই এক ঈশ্বরে বিশ্বাস করি, কিন্তু ধর্মগ্রন্থগুলো পর্যালোচনা না করে কিভাবে এক ঈশ্বরে বিশ্বাস করব? পবিত্র বাইবেলে কিছু কথা আছে, খ্রিস্টানরা সেগুলোর ভুল ব্যাখ্যা করে আর বলে যীশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর দাবি করেছেন। যদি ফাদার একটা অনুচ্ছেদ দেখাতে পারেন আমি আজই খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। ফাদার বললেন যে ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্টে ঈশ্বরের ধারণাটা একটু আলাদা। আমি বলবো ফাদার তাহলে যীশু খ্রিস্টের কথাই মানছেন না। পবিত্র বাইবেলে আছে গসপেল অফ ম্যাথিউ 5 নম্বর অধ্যায়ের 17-20 অনুচ্ছেদে যীশু বলেছেন, এটা ভেবো না যে আমি আগের নবীদের নিয়মগুলো ধ্বংস করতে এসেছি, আমি ধ্বংস করতে আসিনি, পূরণ করতে এসেছি। যীশু খ্রিস্ট নিজের মুখেই বলেছেন, এটা ভেবো না যে আমি আগের নবীদের নিয়মগুলো ধ্বংস করতে এসেছি, আমি ধ্বংস করতে আসিনি, পূরণ করতে এসেছি। যখন আকাশ এবং পৃথিবী বিলুপ্ত হয়ে যাবে, একটা ক্ষুদ্র শস্য দানাও এই নিয়মের ফাঁকগুলো বের হতে পারবে না যতক্ষণ না সবগুলো পূরণ করা হয়। কোন মানুষ যদি এই নিয়মগুলোর মাত্র একটাও ভাঙে আর অন্যদেরকেও ভাঙতে বলে, তাকে স্বর্গের রাজ্যে প্রবেশ করতে দেওয়া হবে না। কেউ যদি এ কথা বলে যে ওল্ড টেস্টামেন্টে বলা কথাগুলো ভুল আর অন্যদেরকেও সেটা বোঝায়, তাহলে যীশু খ্রিস্টের কথা অনুযায়ী গসপেল অফ ম্যাথিউ 5:17-20 অনুচ্ছেদ অনুযায়ী তাকে স্বর্গের রাজ্যে প্রবেশ করতে দেওয়া হবে না। আর যারা নিয়মগুলো মেনে চলবে, অন্যদেরকেও মানতে বলবে, তাদের স্বর্গের রাজ্যে মহান বলা হবে। যদি তোমাদের ধার্মিকতা লেখক আর পুরোহিতদের ধার্মিকতার চাইতে বেশি না হয়, তাহলে তোমরা কোনোভাবেই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। এটা কে বলেছেন? যীশু খ্রিস্ট নিজেই বলেছেন।
এখন শুরু হচ্ছে আমাদের প্রশ্নোত্তর পর্ব। দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন আমাদের এই তিনজন বক্তা। তবে স্বামী গোলকানন্দ তিনি আর একটা অনুষ্ঠানে যাবেন, সেজন্য আমি দর্শকদের অনুরোধ করব, যারা স্বামী গোলকানন্দকে প্রশ্ন করবেন তারা যেন সবাই দয়া করে মাইকের সামনে চলে আসেন। আমাদের অনুষ্ঠানের প্রথম প্রশ্ন পুরুষদের মধ্য থেকে স্বামী গোলকানন্দের উদ্দেশ্যে। প্রথমে সবাই স্বামীজিকে প্রশ্ন করবেন, পরে অন্য দুই বক্তাকে প্রশ্ন করবেন। ধন্যবাদ।
শ্রদ্ধেয় স্বামীজি, আপনাকে একটা প্রশ্ন করি। স্বামীজি, আমি আব্দুল্লাহ, একটা কলেজের লেকচারার। আমি প্রশ্ন করি,
প্লিজ।
ঠিক আছে, আমার প্রশ্নটা করছি। পুনর্জন্ম, আচ্ছা,
যারা বাংলায় বলতে চান তারা বাংলায় বলেন, সবাই তাহলে বুঝতে পারবে, আর অন্যান্য বক্তারাও সেটা বুঝতে পারবেন। আর না পারলে মালায়ালাম ভাষায় বলেন, ভাই একবার অনুবাদ করে দেবেন, সময় নষ্ট করছেন কেন?
আমার প্রশ্ন পুনর্জন্ম নিয়ে। এখন পুনর্জন্ম নাকি মৃত্যুর পরের জীবন, কোনটা? হিন্দু ধর্মে কোনটার কথা বলছে ব্যাখ্যা করতে পারবে?
হিন্দু ধর্মে আমরা পুনর্জন্ম বিশ্বাস করি, মৃত্যুর পরের জীবন হিন্দু ধর্ম এটাও মানে। এখন এই পুনর্জন্ম সম্পর্কে আমাদের ধারণাটা হল, আমরা আমাদের জীবনে অনেক ভালো আর খারাপ কাজ করি, যদি দুইটাই সমান হয় আপনি তাহলে পরের জীবনে এখনকার মতোই মানুষ হয়ে জন্মাবেন, সমাজে অবস্থানও এখনকার মতোই থাকবে। তবে যদি আপনার ভালো কাজ, মহান কাজ, ভালো চিন্তা, উপকারী চিন্তা ভাবনা আর কাজ, এগুলো যদি বেশি হয় তাহলে আপনি পরের জীবনে উচ্চ স্তরে জন্মাবেন, মানুষ হয়ে জন্মাবেন। সেখানে আপনি পাবেন বেশি সুযোগ সুবিধা, যাতে করে আরো ভালো কাজ আপনি করতে পারেন। আর অন্যদিকে দেখবেন, যদি খারাপ কাজ হয় বেশি বর্তমান জীবনে, তাহলে সেই মানুষটা পরের জীবনে মানুষের নিচের স্তরে জন্মাবে, সে পশু হয়ে জন্মাবে, মানুষের নিচের স্তরে জন্মাবে। এই হল পুনর্জন্ম সম্পর্কে ধারণা। আমরা পুনর্জন্ম মানি।
পরের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে।
আমার প্রশ্ন হিন্দু ধর্মের তিনটা ফিলোসফির একটা নিয়ে, যে বিশিষ্টাদ্বৈতা ফিলোসফির মতে আপনি বললেন যে ঈশ্বরকে তুলনা করা যায় আগুনের সাথে আর মানুষকে আগুনের ফুলকির সাথে, তাই গুণগত দিক থেকে দুজনেই এক। ঈশ্বর আর মানুষ গুণগত দিক থেকে কিভাবে একরকম হয়? মানুষ ভুল করে কিন্তু ঈশ্বর কোনো ভুল করেন না, তিনি পারফেক্ট আর সর্বশক্তিমান।
আমরা যদি মানুষ আর সর্বশক্তিমানের অস্তিত্ব আর অবস্থান নিয়ে কথা বলি, এই ফিলোসফিটা বলে যে প্রত্যেকটা মানুষ হৃদয়ের মধ্যে এই পবিত্র ফুলকি নিয়ে ঘুরে বেড়ায়। এটা এই ফিলোসফির কথা। প্রত্যেকটা মানুষের মধ্যে সর্বশক্তিমান ঈশ্বর অবস্থান করেন, তবে সেই ঈশ্বরকে সবসময় দেখতে পাই না, কারণ মানুষ অনেক সময় খারাপ কাজ করে ফেলে। তবে মানুষ যদি সবসময় নিজের ভেতরে ঈশ্বরকে অনুভব করতে পারে, তখন ভালো কাজের মাধ্যমে আমাদের হৃদয়ের ভেতরের পবিত্রতা ধীরে ধীরে আরো বেড়ে যাবে। আমরা তখন প্রভুর সাথে মিলিত হতে পারব। সবাই
এবারে পরের প্রশ্ন।
আমার নাম সিএম আব্দুল্লাহ, একজন ব্যবসায়ী। ভবিষ্যৎ পুরাণে আছে একটা শ্লোক বলছি,
এদস্মিন নিদ্রে মিলেতে আচার্যর্ণ সমন্বতা মহম্মদ বিখ্যাতা শিষ্য শাখা সমন্বতা।
আপনার কাছে জানতে চাই এটার অর্থ কি, এখানে কার কথা বলা হচ্ছে?
আপনাকে আমি খোলাখুলি বলি, আমার আসলে এই পুরাণটা পড়া হয়ে ওঠেনি, সেজন্য এই সম্পর্কে আমি নিজের মতামতটা জানাতে পারছি না।
এখন যদি মহিলাদের মধ্যে থেকে কেউ প্রশ্ন করতে চান তাহলে মাইকের সামনে এসে দাঁড়ান।
এবারে পরের প্রশ্ন।
আমি ডক্টর জমিরা মাহমুদ, আমি স্বামীজিকে একটা প্রশ্ন করব। উনি বললেন যে প্রত্যেকেরই ইষ্ট দেবতা বেছে নেয়ার অধিকার আছে। আপনি ঈশ্বর বেছে নেয় আমাদের স্বাধীনতা দিচ্ছেন, কিন্তু বাস্তবে দেখেন আমাদের নিজেদের পছন্দ মতো প্রাইম মিনিস্টার বেছে নেওয়ার সুযোগটাও নেই। তাহলে ধর্মের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এই সিদ্ধান্ত নেব কিভাবে?
ও, ব্যাপারটা সোজা, প্রাইম মিনিস্টার বেছে নেওয়ার ব্যাপারটাই কঠিন, কারণ এর মধ্যে আরো অনেক ব্যাপার আছে। তবে যদি ধার্মিকতা আর আধ্যাত্মিকতার কথা বলেন, আপনি সিদ্ধান্ত নিতে পারেন, আপনার স্বাধীনতা আছে, বেছে নিতে পারেন, আপনার পছন্দ মতো ঈশ্বরকে বেছে নিতে পারেন, ঈশ্বরের সাথে মিশে যেতে পারেন, প্রার্থনা করে সেই স্থলে চলে যেতে পারেন।
আমি সবার উদ্দেশ্যেই বলছি, যেহেতু এটা একটা সিম্পোজিয়াম, একজন বক্তা প্রশ্নের উত্তর দিচ্ছেন, অন্য দুজন বক্তা হয়তো সেখানে মন্তব্য করতে চাইবেন।
আমি একটু বলি, আমি আগে এসেছি, কারণ কেউ যদি আমাকে কোনো প্রশ্ন করতে চান সেগুলোর উত্তর দেব, তারপর আমি এখান থেকে সোজা চলে যাব, তা না হলে আমার বেশ দেরি হয়ে যাবে।
না, অবশ্যই আপনি বলবেন। আমি যেটা বলছিলাম, যদি আপনাকে করা কোনো প্রশ্নে ফাদার বা জাকির নায়েক মন্তব্য করতে চান তারা করতে পারেন। আর আমি দর্শকদের অনুরোধ করব আপনারা শান্ত হয়ে থাকুন। এই সিম্পোজিয়ামে যারা এসেছেন তারা সবাই নিজেদের ক্ষেত্রে বিশেষজ্ঞ, আপনারা দয়া করে ভদ্রতা বজায় রাখবেন। তাহলে এবারে পরের প্রশ্ন।
তবে আমাদের এই ধরনের অনুষ্ঠানে, এই ধরনের কোন সিম্পোজিয়ামে যেখানে আমরা মিলিত হয়েছি মহান ঈশ্বরের নামে, আমরা সবাই এখানে ভদ্রতা বজায় রাখব। এছাড়াও আমরা এখানে অন্য ধর্মের সমালোচনা করব না, বলব না যে আমার ধর্মটাই ঠিক আর এটাই সত্যি আর অন্য ধর্মগুলো মিথ্যা। আমরা এমন কাজ করব না। আমরা এখানে মিলিত হয়েছি সর্বশক্তিমান ঈশ্বরের নামে, সেজন্য এখানে আমাদের মধ্যে ভালোবাসা, সহযোগিতা, একতাবদ্ধ হওয়া, এই ইচ্ছাগুলো আমাদের সবার মধ্যে অবশ্যই থাকতে হবে, আমাদের মনের মধ্যে। এবারে আমি আর একটা প্রশ্নের উত্তর দেব, তারপর আপনাদের অনুমতি নিয়ে আমি চলে যাব।
স্বামীজি, আমার নাম আব্দুল নাসের, পেশায় একজন আর্কিটেক্ট। আমি জানতে চাই মোক্ষ শব্দটির অর্থ কি আর ধ্যান করার উদ্দেশ্যটা কি?
ধ্যান করার উদ্দেশ্য হলো মোক্ষ লাভ করা, আর মোক্ষ হল একজন মানুষের প্রার্থনার মাধ্যমে আধ্যাত্মিক স্তরে পৌঁছানো, যেখানে সে পুরো স্বাধীনতা ভোগ করে, ঈশ্বরের সাথে মিলিত হয়, তখন সে সবকিছু থেকে মুক্ত হয়। এটাকেই বলা হয় মোক্ষ। আর ধ্যান করা হলো একটা উপায়, একটা পদ্ধতি, যার মাধ্যমে আমরা মোক্ষ লাভ করতে পারি। আচ্ছা,
আর একটা প্রশ্ন।
ঠিক আছে।
আচ্ছা, মহিলাদের মধ্যে থেকেও একটা প্রশ্ন করার সুযোগ দেওয়া উচিত। তাহলে একজন বোন প্রশ্ন করবেন, তারপর একজন ভাই।
আমার প্রশ্নটা হল, আপনাদের হিন্দু ধর্মে সৃষ্টির যে ধারণাটা যে ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা, তিনি মানুষকেও বর্ণে ভাগ করেছেন, যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য, কায়স্থ, এরা সবাই ব্রহ্মা শরীর থেকে সৃষ্টি হয়েছে। আমি এখানে জানতে চাচ্ছিলাম যে আমি যেটা জেনেছি সেটা কি ঠিক নাকি ধারণাটা আসলে ভুল?
আপনারা মনে হয় আমার কথা ঠিক মতো বুঝতে পারেননি। হিন্দু ধর্মের সৃষ্টির ধারণাটা এক জিনিস, আর আপনি যেটা বললেন সেটা আরেক জিনিস, দুইটা সম্পূর্ণ আলাদা ব্যাপার। হিন্দুদের কথা যদি বলতে হয়, আমরা এমন কোন ধারণাকে মানি না যে পৃথিবী একটা নির্দিষ্ট সময় সৃষ্টি হয়েছে আর এটা একটা নির্দিষ্ট দিনে ধ্বংস হয়ে যাবে। না, এখানে আমরা যেটা বলি, সৃষ্টি হল প্রকৃতির একটা ধারাবাহিক প্রক্রিয়া, বিবর্তন হয় অনেকটা সাগরের ঢেউয়ের মতো। এটা আগেও ছিল, তারপর একদিন সেটার প্রলয় হবে, তারপর সেটা আবার এসে মিলিত হবে। এটা একটা অনন্ত অনন্ত প্রক্রিয়া। সৃষ্টি, বিবর্তন আর ধ্বংস, এগুলো প্রকৃতির অনন্ত প্রক্রিয়া। প্রকৃতি এটা ঠিক করে, এটাই হল হিন্দু ধর্মের সৃষ্টির ধারণা। আপনি যেটা বললেন, আমাদের মানুষদের মধ্যে বর্ণভেদ আছে, কোনো মানুষ উঁচু স্তরে, কোনো মানুষ নিচু স্তরে, এই ব্যাপারটা আসলে হিন্দু ধর্মে খুব গুরুত্বপূর্ণ কোনো বিষয় না, খুব একটা গুরুত্ব নেই। আপনার হিন্দু বন্ধু থাকলে জিজ্ঞাসা করে দেখেন, তারাই বলবে গুরুত্ব কম, এই ব্যাপারটার গুরুত্ব হিন্দু ধর্মে খুবই কম, খুব কম, গুরুত্ব নেই বললেই চলে।
স্বামীজি, আপনি কি আর কয়েকটা প্রশ্ন উত্তর দিবেন?
সরি, কি বললেন?
আর কয়েকটা, মাত্র দুইটা প্রশ্ন।
কি বললেন? দুইটা প্রশ্ন, ঠিক আছে করেন।
আমার নাম মোহাম্মদ রফিক, আমি মেডিকেল স্টুডেন্ট। আমার প্রশ্ন হল, আপনি বললেন বেদ হল হিন্দু ফিলোসফির প্রধান উৎস। আমার প্রশ্নটা হল, এটার বৈদিক ভিত্তিটা কি?
কি বললেন?
বৈদিক ভিত্তিটা কি? আর দ্বৈতা ফিলোসফি যেটা বলে,
বুঝতে পারলাম না। আকবর, আপনি একটু দেখেন
আপনাদের বেদের বৈদিক ভিত্তিটা কি। আপনি আর দ্বৈতা ফিলোসফির কথা বললেন, ফিলোসফির কথা বলতে গিয়ে আপনি বেদের কথা বলেছেন, পুনর্জন্মের কথাও বলেছেন।
না না, আমি বুঝতে পারছি না। আকবর, আপনি বলেন প্লিজ। ও হ্যাঁ, অবশ্যই বেদ এ কথা বলছে, উপনিষদও বলছে, স্পষ্ট করেই বলা হয়েছে।
স্বামীজি, হিন্দু ধর্মে বর্ণপ্রথা বলে একটা জিনিস আছে, আমিও এটা জানি। সান্দোগ্য উপনিষদ বলছে,
তদ্যা ইহা কাপুয়া চরণা অভ্যাস হয়েতে কাপুয়া যোনিম বা আপদ্যেরন সুগের যোনিম বা ব্রাহ্ম চণ্ডাল যোনিম বা স্বয়োনিম বা।
তো এই বর্ণপ্রথা সম্পর্কে আপনার মতামত কি?
আমি এই কথাটা আগেও বলেছি, বর্ণপ্রথার কথা আমি সেখানেই বলেছি। আমি কথা আগেও বলেছিলাম যে এই জন্মে আপনার ভালো কাজের পরিমাণ, মহান কাজের পরিমাণ যদি বেশি হয়, আপনি তাহলে পরের জন্মে উঁচু বর্ণে জন্মাবেন। যদি এই জন্মে আপনার খারাপ কাজের পরিমাণ বেশি হয় ভালো কাজের চাইতে, তাহলে আপনি মানুষের নিচের স্তরে জন্মাবেন, পাথরও হয়ে যেতে পারেন। ধারণাটা হলো এই, যদি সমান হয় এখনকার মতো জীবন পাবেন, ভালো বেশি হলে উঁচু বর্ণে জন্মাবে। তাহলে এটাই হলো পুনর্জন্মের ধারণা, এটা আমরা সবাই মানি। আচ্ছা, আমার মনে হয়
এটাই ছিল শেষ প্রশ্ন। এবারে আমরা,
হ্যাঁ ঠিক,
ফাদার জিও, স্বামীজি চলে যাওয়ার আগে আপনি কি উনাকে করা প্রশ্নগুলোর উপর কোনো মন্তব্য করতে চান, অথবা স্বামীজির বলা কোনো কথার উত্তরে মতামত জানাতে চান? এর মাধ্যমে আমরা একে অন্যকে আরো ভালোভাবে বুঝতে পারব। স্বামীজি আজকে আমাদের এখানে অনেক সময় দিয়েছেন, হিন্দু ধর্মের উপরে তিনি যথেষ্ট জ্ঞান রাখেন। আর এখানে আমি একটা কথা বিশেষভাবে বলব, যে উনি রামকৃষ্ণ মঠ থেকে এসেছেন, আমরা এই মঠের অনেকের সাথেই কথা বলেছি, তারা প্রত্যেকে খুব জ্ঞানী, তারা যুক্তির সাথে সোজাসুজি তাদের মতামতটা জানিয়ে দেন। হিন্দু ধর্ম সম্পর্কে উনি অনেক জানেন, আমাদেরকে সেগুলো জানালে আমরা উপকৃত হব, অন্য বক্তাদের মতামত আমাদের জানতে হবে। এবারে ডক্টর জাকির তার মতামতটা জানাতে চান।
স্বামীজিকে অনেক ধন্যবাদ, তিনি এতক্ষণ ধরে মূল্যবান অনেক কিছুই বললেন, অনেক প্রশ্নের উত্তর দিলেন, সবগুলোর উত্তর দিতে পারলে ভালো হতো। আমি বিভিন্ন ধর্মের উপর একজন ছাত্র, তবে যেহেতু সময় কম তাই আমি বেছে নিয়েছি মাত্র তিনটা প্রশ্ন আমার মতামত জানানোর জন্য। প্রথম প্রশ্নটা ছিল পুনর্জন্মের ব্যাপার নিয়ে, আর স্বামীজি ঠিকই বলেছেন যে হিন্দুরা বিশ্বাস করেন যদি কোনো লোকের ভালো খারাপ দুটোই সমান থাকে সে তাহলে আবারও মানুষ হয়ে জন্মাবে, যদি ভালো বেশি থাকে উঁচু বর্ণে জন্মাবে, যদি খুব বেশি খারাপ কাজ করে তাহলে পশু হয়ে জন্মাবে। স্বামীজি এই ফিলোসফিটা ভালোভাবে ব্যাখ্যা করেছেন আর আমিও পড়েছি, তিনি ঠিকই বলেছেন যে হিন্দু ফিলোসফি বলে যদি খুব বেশি খারাপ কাজ করেন তাহলে পশু হয়ে জন্মাবেন, যেমন কুকুর বা তেলাপোকা এরকম কিছু। আর আমি তার সঙ্গে একমত। আমি এখন একটা জিনিস পরিষ্কার করতে চাই যে বর্তমানে খারাপ জিনিস বাড়ছে, গোটা পৃথিবীতে খারাপ জিনিসটা বাড়ছে। এখন আমি একজন বিজ্ঞান মনস্কর যুক্তিবাদী মানুষ হিসেবে প্রশ্ন করছি, যদি খারাপ জিনিস বাড়ে মানুষের সংখ্যা তাহলে কমা উচিত, কিন্তু পৃথিবীর অবস্থা আমরা জানি, পৃথিবীতে মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে, তাহলে কিভাবে এটাকে মেলাবেন? যেহেতু আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র, হিন্দুইজম সম্পর্কে জানতে আমার ভালোই লাগবে, আপনি পুনর্জন্মের থিওরিটা এখানে কিভাবে মেলাবেন যখন খারাপ জিনিস বাড়ছে? পৃথিবীর জনসংখ্যা তাহলে কমা উচিত, কিন্তু বাস্তবে পৃথিবীর জনসংখ্যা দিন দিন বাড়ছে, এটা আমার মতামত। আপনি চাইলে উত্তর দিতে পারেন নাকি আগে দ্বিতীয় প্রশ্নটা সম্পর্কে বলবো?
আমি বলছি এক এক করে, আমি আরেকটা অনুষ্ঠানে যাব, আমার দেরি হয়ে যাচ্ছে।
আচ্ছা দাঁড়ান, এটা নামাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এবার বলো। হ্যাঁ সাইলেন্স প্লিজ। আপনারা ধৈর্য আর উৎসাহের সাথে এখানে বসে আছেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই, প্লিজ ধৈর্যটা হারাবেন না।
আমার মতে এটার গুরুত্ব খুব কম। এই পৃথিবীতে পশু পাখির সংখ্যা আসলে এত বেশি, এত বেশি, ওদের কেউ হয়তো পরের জন্মে মানুষ হয়ে এসেছে, এভাবে বেড়ে গেছে। আমরা এখানে একেবারে চূড়ান্তভাবে এমন কোন সিদ্ধান্ত নিতে পারি না, এটা আসলে একেবারে গুরুত্বহীন। আমি ডক্টর নায়ককে অনুরোধ করব এরকম প্রশ্ন না করার জন্য, এটা গুরুত্বহীন।
আমি আরেকটা
পয়েন্ট
নিয়ে বলবো। স্বামীজি তখন বললেন যে তিনি ভবিষ্যৎপুরাণ পড়েননি, যেহেতু আমি বিভিন্ন ধর্মের ছাত্র তাই ভবিষ্যৎপুরাণও পড়েছি, তাই আমি এখন সেই ভাই প্রশ্নের উত্তরটা দিচ্ছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ভবিষ্যৎপুরাণায় উল্লেখ আছে কি না। আর যেহেতু স্বামীজির কাছ থেকে জানতে চায় যদি আমি না জানি, স্বামীজি না জানলে সেটা তাকে জানাতে চাইব। ভবিষ্যৎপুরাণায় আছে 3 নম্বর পর্ব 3 নম্বর খণ্ড 3 নম্বর অধ্যায় 5 থেকে 8 নম্বর শ্লোক। এখানে আমি বাংলায় বলছি যে একজন ম্লেচ্ছ আসবেন, ম্লেচ্ছ সংস্কৃত শব্দ মানে বিদেশি অন্য ভাষায় কথা বলে, একজন ম্লেচ্ছ এখানে আসবেন, একজন আধ্যাত্মিক গুরু, সঙ্গে তার সহচররা থাকবেন, তার নাম মোহাম্মদ। আর ভোজ রাজা এই বিদেশিকে পঞ্চগর্ভে পানিতে গোসল করাবেন, তারপর রাজা তাকে উপযুক্ত সম্মান দেবেন, তারপর শ্রদ্ধার সাথে তাকে বলবেন আপনার আনুগত্য স্বীকার করছি, হে মানুষ জাতির মুক্তিদাতা, শয়তানকে মারার জন্য আপনি অনেক বড় সেনাবাহিনী গঠন করেছেন। যদি আপনারা এই পুরাণটি দেখেন, ভবিষ্যৎপুরাণা হলো একটি পুরাণা, আর স্বামীজি ঠিকই বলেছেন 18টি পুরাণা আছে যেগুলো লিখেছেন মহর্ষি ব্যাসদেব, মোট 18টি অংশ আছে। ভবিষ্যৎপুরাণায় আছে যে ম্লেচ্ছ একজন বিদেশি যে অন্য ভাষায় কথা বলে, একজন আধ্যাত্মিক নেতা, আর তার নাম হবে মোহাম্মদ। এই বিদেশি যে জায়গা থেকে আসবেন তার সংস্কৃত শব্দ মরুস্থল মানে বালি আছে এমন কোন জায়গা, মরুভূমি, মরুভূমি। ভবিষ্যৎপুরাণায় বলা হয়েছে ভবিষ্যতের কথা, এখানে বলছে যে মরুভূমি থেকে একজন লোক আসবে আর তার নাম হবে মোহাম্মদ। ভোজরাজা তখন বলবে যে এই লোক এই মানুষ জাতির গর্ব। আর পবিত্র কোরআনে বলছে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে,
ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন,
যে আমি তো পৃথিবীতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে পাঠিয়েছি পুরো মানবজাতির প্রতি রহমত হিসেবে, সমস্ত সৃষ্টির প্রতি রহমত হিসেবে, বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে। এটা প্রথম ভবিষ্যৎবাণী। ভবিষ্য পুরাণায় এমন আরো অনেক ভবিষ্যৎবাণী আছে। আমি এখানে আরেকটা রেফারেন্স দেব, যে ভবিষ্য পুরাণার তিন নম্বর পর্ব, তিন নম্বর খণ্ড, তিন নম্বর অধ্যায় দশ থেকে সাতাশ নম্বর শ্লোকে বলা হয়েছে যে ম্লেচ্ছরা আরবদের দেশ ধ্বংস করেছে, সেখানে আর্য ধর্ম প্রতিষ্ঠিত হয়নি, সেখানে একজন শয়তান যাকে ঈশ্বর আগে হত্যা করেছিলেন কিন্তু এখন সে আরো বেশি শক্তিশালী হয়েছে, এই শত্রুরা সঠিক পথে চলে আসবে, আর এই শয়তানকে যে শুধরাবে তার নাম হবে মুহাম্মদ। আরো বলা হচ্ছে যে একজন লোক ছদ্মবেশে এসে, দেবদূতের ছদ্মবেশে ভোজরাজাকে বলবে পিশাচদের রাজ্যে তোমার যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমি আমার দয়া দিয়ে তোমাকে বিশুদ্ধ করব। অর্থাৎ মুসলিমরা যখন ইন্ডিয়াতে আসবে তারা বিশুদ্ধ হবে। এরপরে বলা হয়েছে যে আর্য ধর্ম প্রতিষ্ঠিত হবে, যেটা সত্যের ধর্ম, দিনুল হক প্রতিষ্ঠিত হবে। বলা হয়েছে যে আমাকে পাঠিয়েছেন ঈশ্বর পরমাত্মা, আমার অনুসারী যারা হবে তাদের খাতনা দেওয়া থাকবে, তাদের মাথার পেছনে কোনো টিকি থাকবে না, অর্থাৎ ছিন্ডি মুখে দাঁড়িয়ে থাকবে, তারা একটা বিপ্লব করবে, তারা ইবাদতের জন্য আহ্বান করবে, সেটা হচ্ছে আজান, তারা সব ধরনের হালাল খাবার খাবে কিন্তু তারা শুকরের মাংস খাবে না। আর পবিত্র কোরআনে মোট চার জায়গায় বলা হয়েছে, সূরা বাকারার 173 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা মাইদা 3 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা আনামের 145 নম্বর আয়াতে বলা হয়েছে, এছাড়াও সূরা নাহালের 115 নম্বর আয়াতে বলা হয়েছে, এবং যে পশু জবাইকালে আল্লাহ ছাড়া অন্য কারো নাম নেওয়া হয়েছে, তাহলে কোরআন শুকরের মাংস খাওয়াকে হারাম বলছে আর ভবিষ্য পুরাণও একই কথা বলছে। ঈশ্বর পরমাত্মার এই অনুসারীরা শুকরের মাংস খাবে না, তারা লতাপাতার মাধ্যমে বিশুদ্ধ হবে না, তারা বিশুদ্ধ হবে যুদ্ধের মাধ্যমে, তারা অধার্মিক লোকদের শুধরে দেবে, এই লোকগুলোকে বলা হবে মুসলমান। এই হলো অল্প কথায় ভবিষ্য পুরাণায় যা কিছু বলা হয়েছে আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। এই হলো অল্প কথায় ভবিষ্য পুরাণায় যা কিছু বলা হয়েছে আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। আমি আপনাদেরকে ভবিষ্য পুরাণা সম্পর্কে বললাম, আরেকটা প্রশ্ন করা হয়েছিল,
আপনি কি আমাকে আমার মতামতটা জানাতে পারবেন?
অবশ্যই, আপনি তো বলেছিলেন ভবিষ্য পুরাণা পড়েননি। হ্যাঁ বলেন।
যদি এখানে হিন্দুদের কথা বলতে হয়, আমি শুরুতেই বলেছিলাম যে আমাদের হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র গ্রন্থ হল বেদ, আর বেদের পরে উপনিষদ, এগুলো হল সবচেয়ে পবিত্র গ্রন্থ। তারপরে আছে ইতিহাস আর পুরানা। এই ইতিহাস আর পুরানার মাধ্যমে আমরা বেদ আর উপনিষদের বিভিন্ন কথাকে ব্যাখ্যা করে থাকি, যাতে সাধারণ মানুষ এই বেদ আর উপনিষদের কথাগুলো ঠিক মতো বুঝতে পারে। তাহলে উপনিষদ গুরুত্বের দিক থেকে দ্বিতীয়, প্রথমে আছে বেদ তারপর উপনিষদ। আমি মানি যে উপনিষদ খুব পবিত্র, আর সেজন্য আমি এই পুরাণার কথায় খুব বেশি গুরুত্ব দিই না, কারণ আমি মনে করি সবচেয়ে পবিত্র গ্রন্থ হল বেদ আর উপনিষদ। এমন না যে এগুলোকে শ্রদ্ধা করি না, আমি শ্রদ্ধা করি, আমি সবগুলো পুরাণাকেই শ্রদ্ধা করি। আমার কাছে সবচেয়ে পবিত্র, সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো উপনিষদ আর বেদ। এই হলো আমার মতামত।
অনেক ধন্যবাদ স্বামীজি। আমি একমত যে হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র গ্রন্থ হলো বেদ, তারপর উপনিষদ, তারপর পুরাণা। আমিও একমত স্বামীজি, পুরাণায় বিশ্বাস না করলে, পুরাণার কথা না মানলে কিছু মনে করব না, তবে ভবিষ্যৎ পুরাণায় এটাই বলা আছে।
আমি মানি না, এই কথা বলিনি, শ্রদ্ধা করি না, এমন কথা বলিনি, আমি শ্রদ্ধা করি। আমি আপনার সঙ্গে একমত গুরুত্বের দিক থেকে।
অনেক ধন্যবাদ। ঈশ্বর বেছে নেয় আর স্বাধীনতা প্রসঙ্গে একটা মন্তব্য করি, কোরআন আমাদেরকে নিজের ধর্ম বেছে নেওয়ার অনুমতি দিয়েছে। কোরআনই এ কথা বলছে, আমি শুরুতে এই আয়াতটা বলেছিলাম, পবিত্র কোরআনের সূরা বাকারার 256 নম্বর আয়াতে বলা আছে,
লা ইকরাহা ফিদ্দীন,
দিন সম্পর্কে কোনো জবরদস্তি নেই, সত্যপথ ভ্রান্তপথ থেকে সুস্পষ্ট হয়েছে। যদি আপনি আল্লাহ তাআলার হাত ধরেন, সেই হাতটাই সবচেয়ে শক্তিশালী, যেটা আপনাকে কখনোই ছেড়ে যাবে না। যদি আপনি আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন আর শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করেন, 257 নম্বর আয়াত বলছে তিনি তাদের অন্ধকার থেকে আলোতে নিয়ে যান। কিন্তু যদি শয়তানকে বিশ্বাস করেন, কোরআন অনুমতি দিয়েছে, আপনি যে কোনো একটা বেছে নিতে পারেন, পছন্দ মতো আপনি আপনার ঈশ্বর বেছে নিতে পারেন। তবে সত্যিকারের ঈশ্বর আল্লাহ সুবহানাহু তাআলা, যার সম্পর্কে আমি লেকচারের শুরুতে বলেছিলাম। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।
স্বামীজি, আপনাকে সালাফি রিসার্চ এন্ড লার্নিং সেন্টারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে উপস্থিত থাকার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ এই মূল্যবান লেকচারের জন্য। সবাইকে অনুরোধ করব আপনারা উঠে দাঁড়িয়ে স্বামীজি গোলকানন্দকে বিদায় জানাবেন। উনি এখন চলে যাচ্ছেন। আরেকটি অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য উনি চলে যাচ্ছেন। ধন্যবাদ স্বামীজি, ভবিষ্যতে আবারও দেখা হবে। আমাদের প্রশ্নোত্তর পর্বটা চলতে থাকবে। আমি এখানে ভলান্টিয়ারদের অনুরোধ করব একজন এসে মাইকে পাশে দাঁড়ান। একটা মাইক আমার ডান পাশে, একটা আমার বামে, আর একটা মাইক উপরে। আপনাদের মধ্যে যারা প্রশ্ন করতে চান তারা দয়া করে হাত তুলবেন। মাঝে মধ্যে আমি ঠিক বুঝতে পারছি না কেউ প্রশ্ন করতে চান নাকি চান না। হ্যাঁ, একজন হাত তুলেছেন আমি দেখতে পাচ্ছি। কেউ যদি প্রশ্ন করতে চান তাহলে দয়া করে হাত তুলবেন। এখন প্রথম প্রশ্ন উপর থেকে একটা প্রশ্ন করবেন, তারপর ডানে বামে এভাবে ঘুরতে থাকবে। যখন আপনার সময় আসবেন তখন দয়া করে হাত তুলবেন। এবারে পরের প্রশ্নটা করেন। দয়া করে আপনাদের প্রশ্নটা যথাসম্ভব সংক্ষেপ করবেন, প্রাসঙ্গিক হতে হবে। এবারে আপনি প্রশ্ন করতে পারেন। এবারের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে।
আসসালামু আলাইকুম। আমার এই প্রশ্নটা ফাদার জিওর উদ্দেশ্যে। ফাদার, আপনি বললেন যীশু খ্রিস্ট ঈশ্বর, আর ডক্টর নায়ক বললেন এই কথাটা বাইবেলের কোথাও লেখা নেই। তাহলে আপনি আপনার কথাটা কিভাবে প্রমাণ করে জাকির নায়েককে খ্রিস্টান বানাবেন?
এখানে ব্যাপারটা হলো আপনি কিভাবে পবিত্র বাইবেলের ব্যাখ্যা করছেন। পবিত্র বাইবেল, এটা লিপিবদ্ধ করা হয়েছে প্রায় কয়েকশো বছরের মতো সময় ধরে। প্রথম দিকে এগুলো মুখে বলা হতো, এই কথাগুলো পরে লিপিবদ্ধ করা হলো। ইতিহাস আমাদের বলে খ্রিস্টপূর্ব 1000 থেকে খ্রিস্টাব্দ 100, এই সময় বাইবেলের কথাগুলো লিপিবদ্ধ করা হয়েছে খ্রিস্টান ধর্মের প্রথম দিকে। অথবা বলা যায় যীশুখ্রিস্টের মৃত্যু আর পুনরুত্থানের পর যীশুর শিষ্যরা তারা তখন প্রচার করল যে তারা বিশ্বাস করে যীশুখ্রিস্টকে। আর শুরুতেই তারা ঘোষণা করল যে যীশুখ্রিস্ট তিনি হলেন ঈশ্বরের পুত্র, তিনি ঈশ্বর আমাদের প্রভু, ট্রিনিটির একজন, তিনি হলেন মহান ঈশ্বরের পুত্র, তাকে এসব নামে ডাকা হয়। আর পরবর্তীতে গসপেল লেখকেরা, ইভাঞ্জেলিস্টরা, তারাও যীশুর কথাগুলো প্রচার করল, প্রচার করতে শুরু করল। তারপর তারা এই গসপেল লিখল, ম্যাথিউ, লুক, মার্ক আর জন, চারটা গসপেল লিখলেন। এরপর অনেক অ্যাপোস্টল আর ইভাঞ্জেলিস্ট আসলেন, যীশুখ্রিস্টের শিষ্যরা, তাদের লেখাগুলোকে বলা হলো লেটার্স। এভাবে আলাদা কিছু খ্রিস্টান কমিউনিটি বা গোত্র তৈরি হলো। তাহলে আমরা পেয়েছি প্রথমে যীশুখ্রিস্টের অলৌকিক কাজ, আর যীশুখ্রিস্ট আমাদের প্রভু, যীশুখ্রিস্ট তিনি আমাদের শ্রদ্ধেয় মসীহ, আমাদের রক্ষাকর্তা। তারপর পেয়েছি এই লেখাগুলো যেখানে যীশুর কথাগুলো আছে, যীশুখ্রিস্টের কথাগুলোই এখানে লেখা হয়েছে। যেমন ধরুন আমরা বলতে পারি গসপেল অব জন, বুক অব জন হলো শেষ গসপেলটা, যেটা লেখা হয়েছে খ্রিস্টাব্দ 100 থেকে 150 মধ্যে। বুক অব জনে এটা আরো গভীরভাবে বলা হয়েছে। এটা থেকে আমরা প্রমাণ করতে পারি যে যীশু নিজেকে ঈশ্বর দাবি করেছেন, আর এর পাশাপাশি তিনি মানুষও ছিলেন। গসপেলের এই লেখাগুলোতে দেখবেন যেখানে বলা হয়েছে আমি হলাম জীবন আর পুনরুত্থান, আমি পৃথিবীর আলো, এভাবে তিনি সাতবার বলেছেন আমি হলাম। বাইবেলে আছে, ওল্ড টেস্টামেন্টে আর নিউ টেস্টামেন্টেও বলেছে তিনি ঈশ্বর। যখন মুসা আল্লাহর নাম জিজ্ঞেস করলেন ঈশ্বরের নাম, ঈশ্বর বললেন ইয়াহওয়ে, মানে আমি ঈশ্বর, আমি হলাম, আমি ঈশ্বর। তারপর গসপেল অফ জনে যিশু বলেছে যে আমি হলাম, অর্থাৎ ঈশ্বর, তিনি হলেন জীবন, তিনি জীবনের পথ, আমি হলাম দরজা, আমি হলাম পুনরুত্থান, আমি হলাম পথ, আমি হলাম সত্য, আমি হলাম আলো। তাহলে যিশু খ্রিস্টের কথা থেকে আমরা দেখতে পাই যে তিনি নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন। যিশু খ্রিস্ট অলৌকিক যে কাজগুলো করেছিলেন সেগুলো প্রমাণ করে যে তিনি ঈশ্বর, আর ঈশ্বর হয়ে তিনি যে অলৌকিক কাজ করেছেন আমরা সেগুলোর কথা পড়ি গসপেলগুলোতে। এছাড়াও ইসরায়েলের লোকজনও মসিহকে শ্রদ্ধা করত। তাহলে যদি ওল্ড টেস্টামেন্ট ভালো করে পড়েন, যেমন তাওরাত, আপনারা সেখানে দেখতে পাবেন যে ইসরায়েলের লোকজন মসিহকে শ্রদ্ধা করত, আর সব মসিহই হবেন রক্ষাকর্তা যাকে পাঠাবেন মহান ঈশ্বর। এছাড়াও গসপেলগুলোতে দেখবেন, যেমন ধরুন গসপেল অফ জনে অধ্যায় 3:16, ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে তার নিজের এক পুত্রকে তিনি দান করলেন মানুষের উদ্দেশ্যে। তাহলে যিশুর কথাগুলো প্রমাণ করছে প্রথম দিককার খ্রিস্টানদের বিভিন্ন কথা আর বিশ্বাস, সেগুলো প্রমাণ করছে যে যিশু খ্রিস্ট হলেন মহান ঈশ্বর। আর এটাই মানে যে যিশু খ্রিস্ট হলেন ঈশ্বরের পুত্র, তিনি ঈশ্বর, এছাড়াও তিনি হলেন একজন মানুষ। তাহলে তিনি একজন ঈশ্বর, আবার পাশাপাশি একজন মানুষও। এই হলো আপনার করা প্রশ্নটার উত্তর।
এবারে পরের প্রশ্ন পুরুষদের মধ্য থেকে।
মাননীয় সভাপতি, আমি ফাদারের উত্তরে আমার মতামত জানাতে চাই, ওনার কথা মানলে আমাকে খ্রিস্টান হয়ে যেতে হবে। ফাদার পবিত্র বাইবেল থেকে দুটো উদ্ধৃতি দিলেন গসপেল অফ জন, আর ফাদার ঠিকই বলেছেন যে যিশু খ্রিস্ট অনেক জায়গায় বলেছেন আমি হলাম, উনি রেফারেন্সটা বলেননি, রেফারেন্সটা আমি আপনাদের বলছি, গসপেল অফ জন 14:6 আছে, আমি হলাম আলো এবং সত্যের পথ, কোন মানুষ আমাকে ছাড়া আমার পিতার কাছে যেতে পারবে না, ফাদার এই অনুচ্ছেদের কথা বলেছিলেন, এছাড়াও কিছু উদ্ধৃতি দিয়েছেন।
আমি এখানে আরেকটা কথা বলবো যে যিশু খ্রিস্ট বলেছেন আমি এবং আমার পিতা এক, জন গসপেল অফ জন 17:20।
এটা 17:20 না, এটা 10:30 আছে। আপনি দেখেন এখানে বাইবেল আছে আমি এবং আমার পিতা এক, এটা জনের 17 নেই, এটা জনের 10:30 আছে, আপনি চেক করে দেখতে পারেন।
আপনি কি শিওর?
হ্যাঁ, আপনি খুলে দেখেন, আমি শিওর, চেক করেন, আমি আমার মতামত জানাবো। ফাদার বললেন এটা জনের 17:20 আছে। আমি বলছি এটা জনের 10:30 আছে। আমি এবং আমার পিতা এক, 10:30 আছে।
আমি পড়ছি 17:20-21, আমি কেবল এদের জন্য নিবেদন করছি না, তাদের জন্য করছি যারা তাদের বাক্য দ্বারা আমাকে বিশ্বাস করে, যেন তারা সকলে এক হয়, যেমন আমার পিতা আমার ভেতরে এবং আমি তার ভেতরে, তেমনি তারাও যেন আমাদের মধ্যে থাকে, যেন জগৎ বিশ্বাস করে যে তুমি আমাকে প্রেরণ করেছ মানুষের জন্য।
ফাদার, আপনি বললেন আমি এবং আমার পিতা এক, এখন 10:30 বের করে পড়ুন প্লিজ।
কি বললেন?
10:30 আপনি বলেছিলেন, যিশু খ্রিস্ট বলেছেন আমি এবং আমার পিতা এক, এই কথাটা আপনি হুবহু পাবেন গসপেল অফ জন 10:30, ওটাকে আমাদের সবাইকে একটু পড়ে শোনাবেন প্লিজ, পড়ে শোনান।
যেটার কথা বলেছিলাম সেটা তো পড়েছি, 17:17।
ফাদার, সবকিছু রেকর্ড করা আছে, আপনি বললেন যিশু বলেছেন আমি এবং আমার পিতা এক, এই কথাটা জনের 17:20 নেই, আপনি জনের 10:30 একটু পড়ুন, ওখানেই পাবেন এটা, আপনি একটু আগে বলেছেন।
আসলে আমরা তো অনেক উদ্ধৃতি দিয়েছি, মানে আমি তো এ পর্যন্ত অনেক উদ্ধৃতি দিয়েছি।
আমি দুঃখিত ফাদার, আপনি কথাগুলো বলেছিলেন আমি এবং আমার পিতা এক, আপনি জনের 10:30 একটু পড়ে শোনান।
কত অধ্যায়?
তাহলে দর্শকরা বুঝতে পারবেন ব্যাপারটা। দশ নম্বর অধ্যায় ৩০ অনুচ্ছেদ।
জন দশ অধ্যায় অনুচ্ছেদ কত?
৩০।
৩০, আমি এবং আমার পিতা এক।
হ্যাঁ, আপনি ঠিক এই কথাটাই বলেছিলেন, ওখানে সব রেকর্ড করা আছে। আপনি বলেছিলেন যে যীশু খ্রিস্ট বলেছেন আমি এবং আমার পিতা এক। আপনি তখন বললেন ১৭ নম্বর অধ্যায়ে, এটা কিন্তু পেলেন জনের ১০ নম্বর অধ্যায় ৩০ অনুচ্ছেদে। আমি সবার বোঝার জন্য সবগুলোই বলছি। আর ফাদার বললেন যে এক একজন এক একভাবে ব্যাখ্যা করে, আমি সেই ব্যাখ্যাটাই দেব যেটা যুক্তিসঙ্গত। যদি আপনারা জনের ১০ নম্বর অধ্যায়ের ৩০ অনুচ্ছেদ পড়েন আমি এবং আমার পিতা এক, একটা প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি, যদি প্রসঙ্গটা পড়েন আর ফাদারের বলা ১৭ অধ্যায়ের ২০ ২১ অনুচ্ছেদও পড়েন, তাহলে উত্তরটা পেয়ে যাবেন। প্রসঙ্গ জানতে চাইলে আপনাকে ২৩ অনুচ্ছেদে যেতেই হবে। আমি এটা আমার মেমোরি থেকে বলছি, আমার ভুল হলে শুধরে দিতে পারেন। ফাদার গসপেল অফ জন ১০ নম্বর অধ্যায় ২৩ নম্বর অনুচ্ছেদ বলছে যে যীশু খ্রিস্ট সলোমনের মন্দিরে প্রবেশ করলেন। ২৪ নম্বর অনুচ্ছেদ বলছে ইহুদিরা তাকে ঘিরে ধরল, তাকে প্রশ্ন করল আপনি যদি খ্রিস্ট হন আমাদের স্পষ্ট করে বলেন। ২৫ নম্বর অনুচ্ছেদ বলছে সেখানে বলা আছে আমি তোমাদের বলেছি কিন্তু তোমরা বিশ্বাস করনি, কারণ তোমরা আমার অনুসারী নও। পিতার নামে আমি যেসব কাজ করেছি সেগুলোই সাক্ষ্য দিচ্ছে। ২৭ নম্বর অনুচ্ছেদ বলছে আমার লোকেরা আমাকে অনুসরণ করে কারণ তারা আমার কথা শোনে। পরের অনুচ্ছেদ আমি তাদের অনন্ত জীবন দেই, কেউ আমার হাত থেকে তাদের কেড়ে নিতে পারবে না। ২৯ অনুচ্ছেদ আমার পিতা যিনি তাদেরকে আমার কাছে দিয়েছেন কেউ তাদেরকে আমার হাত থেকে কেড়ে নিতে পারবে না, আমার পিতা সবার চেয়ে মহান। ঠিক ৩০ নম্বর অনুচ্ছেদ বলছে আমি এবং আমার পিতা এক। তাহলে যদি প্রসঙ্গটা পড়েন আগের অনুচ্ছেদগুলো বলছে যে কেউ যীশু খ্রিস্টের অনুসারীদেরকে তার হাত থেকে কেড়ে নিতে পারবে না, কেউ পিতার হাত থেকেও তাদের কেড়ে নিতে পারবে না, তার মানে ঈশ্বরের হাত, মহান ঈশ্বর। প্রসঙ্গটা পড়ে বুঝতে পারবেন উদ্দেশ্যের দিক থেকে যীশু খ্রিস্ট আর মহান ঈশ্বর দুজনেই এক। ধরুন আমি বললাম আমার বাবা একজন ডাক্তার, তিনি আসলে ডাক্তার, আমিও ডাক্তার, পেশার দিক থেকে আমি এবং আমার বাবা এক, তার মানে এই না যে দুজন এক মানুষ। যদি ধরেন যে দুটোই এক তাহলে আপনার বলা অনুচ্ছেদে যাব। জন ১৭ অধ্যায়ের ২১ ২২ ২৩ অনুচ্ছেদে বলছে যদি বলেন আমরা এক বলে যীশু নিজেকে ঈশ্বর দাবি করেছেন, যদি এটা বলেন তাহলে এ কথাটাও মানবেন। জনের ১৭ অধ্যায়ের ২১ থেকে ২৩ অনুচ্ছেদ অনুযায়ী যীশু খ্রিস্ট বলেছে আমি আমার পিতার মাঝে, আমার পিতা আমার মাঝে, তার শিষ্যদের বলেছেন আমি তোমাদের মাঝে। তাহলে যদি আপনি বলেন এক হওয়া মানে মহান ঈশ্বর যীশু খ্রিস্টের বেলায় যেটা ঘটে, তাহলে জনের ১৭ অধ্যায়ের ২১ থেকে ২৩ অনুচ্ছেদ অনুযায়ী আপনাকে মানতে হবে যীশুর শিষ্যরাও ঈশ্বর ছিলেন। তাহলে কি ১২ জন শিষ্য এবং যীশু খ্রিস্ট আর মহান ঈশ্বর এমন ১৪ জন ঈশ্বর? তাই যদি বলেন আমরা এক বলে যীশু নিজেকে ঈশ্বর দাবি করেছেন, যীশু বলেছেন আমি আমার পিতার মাঝে, পিতা আমার মাঝে, আমি তোমাদের মাঝে, এই অনুচ্ছেদটাই তখন বললেন জন ১৭ অধ্যায়ের ২১ থেকে ২৩ অনুচ্ছেদ বলা হয়েছে যীশু খ্রিস্ট তার শিষ্যদের মাঝে আছেন। তার মানে কি? যীশু খ্রিস্ট মহান ঈশ্বর শিষ্যদের ভেতরে, তাহলে কি শিষ্যরা ঈশ্বর না? এর মানে উদ্দেশ্যটাই এক, এখানে তাদের উদ্দেশ্যটাই এক। তার মানে যীশু খ্রিস্ট যে ঈশ্বরের বাণী প্রচার করছেন তার শিষ্যরাও সেই বাণীগুলোই প্রচার করছেন। এরপর আপনারা দেখবেন জন ১০ অধ্যায়ের ৩১ অনুচ্ছেদে বলা হয়েছে ইহুদিরা তখন পাথর তুলল যীশুকে মারার জন্য। একটু শোনেন ফাদার, ৩২ অনুচ্ছেদ বলছে যে আমার কোন ভালো কাজের জন্য আমাকে পাথর মারবে? ইহুদিরা তাকে বলল ভালো কাজের জন্য তোমাকে পাথর মারবো না, তোমাকে পাথর মারবো কারণ তুমি নিজে মানুষ হয়ে ঈশ্বর বলছো, বলছো তো তুমি ঈশ্বর। তখন যীশু খ্রিস্ট ৩৪ ও ৩৫ অনুচ্ছেদ বলছে যে তোমাদের আইনেই তো লেখা আছে ধর্মগ্রন্থে যে তোমরা ঈশ্বর, যদি তোমরা কোন মানুষকে ঈশ্বর বলো যার কাছে ঈশ্বরের বাণী এসেছে তাহলে আইন ভাঙা হয়নি। আর যদি আপনারা পড়েন সামস ৮২তম সাম ৬ নম্বর অনুচ্ছেদ বলছে যে তোমরা ঈশ্বর, যারা ঈশ্বরের ইচ্ছায় পরিচালিত হয় তাদের ঈশ্বর বলা হয়, আইনটা হলে ভাঙা হয়নি। তাহলে যীশু খ্রিস্ট বলেছেন যদি কাউকে ঈশ্বর বলেন যার কাছে ঈশ্বরের বাণী এসেছে তাহলে আইনটাকে ভাঙা হয়নি, যীশু নিজেকে ঈশ্বর বলেননি। প্রসঙ্গটা পড়েন, আপনি একটা উদ্ধৃতি দিলেন যে যীশু খ্রিস্ট বলেছেন তিনি ঈশ্বরের পুত্র, আপনি রেফারেন্সটা বলেন না, আমি বলছি গসপেল অফ জন ৩ নম্বর অধ্যায় ১৬ নম্বর অনুচ্ছেদ বলছে ঈশ্বর জগৎকে এমন প্রেম দিলেন যে নিজের অনুজাত পুত্রকে দান করলেন, যে মানুষ তাকে বিশ্বাস করবে সে বিনষ্ট হবে না বরং অনন্ত জীবন পাবে। এখন ফাদার বললেন যে বাইবেল বলছে যে যীশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র, এছাড়াও তো বাইবেল বলছে যে আদম ঈশ্বরের পুত্র, ইব্রাহিম ঈশ্বরের পুত্র, দাউদ মহান ঈশ্বরের পুত্র, বাইবেলে এরকম অনেক ঈশ্বরের পুত্র আছে,
যে মহান ঈশ্বরের ইচ্ছা দ্বারা পরিচালিত হয় সেই ঈশ্বরের পুত্র। বাইবেল সে কথাই বলছে, যদি ভালো মানুষ হন, যদি সর্বশক্তিমান ঈশ্বরের আদেশ আর নিষেধগুলো মেনে চলেন, তাহলে আপনি ঈশ্বরের পুত্র, আমরা ঈশ্বরের সন্তান। তবে খ্রিস্টানরা এখানে বলেন না যীশু শুধু ঈশ্বরের পুত্র না, তিনি ঈশ্বরের ঔরজাত পুত্র। তারা এখানে জন 3:16 বলছে, আর ফাদারও বললেন ঈশ্বর জগৎকে এত প্রেম দিলেন যে নিজের ঔরজাত পুত্রকে দান করলেন, তাকে বিশ্বাসে বিনষ্ট হবে না অনন্ত জীবন পাবে। আমি যে বাইবেলের উদ্ধৃতিটা দিলাম সেটা কিং জেমস ভার্সন, আর ক্যাথলিকদের জন্য একটা ভার্সন আছে, এবং ফাদার ঠিকই বলেছেন যে ক্যাথলিকরা বিশ্বাস করে 73টা বই, আর প্রোটেস্টেন্টরা ওল্ড টেস্টামেন্ট থেকে 7টা বই বাদ দিয়েছে, বলে ওগুলো অ্যাপোক্রিফাল। এখানে বেশিরভাগ লোকই অ্যাপোক্রিফাল শব্দটির অর্থ জানে না, এর মানে সন্দেহজনক। অ্যাপোক্রিফাল তারা ওল্ড টেস্টামেন্ট থেকে 7টা বই সন্দেহজনক মনে করে বাদ দিয়েছে। বাইবেলের কিং জেমস ভার্সন আর অন্যান্য ভার্সনগুলো, এগুলো বেশিরভাগই লেখা হয়েছে যীশু খ্রিস্টের সেই তথাকথিত ক্রুসিফিকশনের পরে 300-500 বছরের মধ্যে রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সন অনুযায়ী। এই ভার্সনটা যীশু খ্রিস্টের সেই তথাকথিত ক্রুসিফিকশনের 200 বছর পরে প্রথমবার কাগজে লিপিবদ্ধ করা হয়েছিল। সময়টা কাছাকাছি হলে এই তথ্যগুলো আরো বেশি অবিকৃত থাকত, যেগুলো রিভাইজ করেছেন 32 জন উচ্চপদস্থ ধর্মীয় ব্যক্তি, যাদের সমর্থন করেছে 50টি খ্রিস্টান ধর্মীয় প্রতিষ্ঠান। এটা রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সন, রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সন রিভাইজ করেছেন 32 জন উচ্চপদস্থ ধর্মীয় ব্যক্তি, সমর্থন করেছে 50টা ধর্মীয় প্রতিষ্ঠান। এখানে দেখেন গসপেল অফ জন 3:16 ঔরজাত শব্দটা সেখানে নেই, কারণ তাদের মনে হয়েছে এটা বানানো হয়েছে, আসলে ওখানে ছিল না, এটা কে বলেছে কোন মুসলিম না। 32 জন উচ্চপদস্থ খ্রিস্টান ধর্মীয় ব্যক্তি, সমর্থন করেছে 50টা খ্রিস্টান ধর্মীয় প্রতিষ্ঠান। এমনকি ক্যাথলিকদের ভার্সনটা তো দেখবেন ঔরজাত শব্দটা সেখানে নেই, কেন? এটা জোর করে ঢুকানো হয়েছে, পরে কেউ বানিয়েছে। আর পবিত্র কোরআন বলছে
ওয়াকালাত্তাকাযুর রহমান ওয়ালাদা লাকাদ জিত্তুম শাইয়ান ইদ্দা,
তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, এভাবে তারা এক বিভৎস বিষয়ের অবতারণা করেছে।
ওয়াকালাত্তাকাযুর রহমান ওয়ালাদা লাকাদ জিত্তুম শাইয়ান ইদ্দা তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন্নু,
যেন আকাশমণ্ডল একেবারে বিদীর্ণ হয়ে যাবে,
ওয়াতানাশাকুল আরদ
এবং পৃথিবী খণ্ডবিখণ্ড হয়ে যাবে,
ওয়াতাখিরুল জিবালু হাদ্দ
পাহাড় পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে মাটিতে পড়ে যাবে। যদি কেউ বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, সেটা আল্লাহর বিরুদ্ধে সবচেয়ে বড় নিন্দা, যেন আকাশ ফেটে চৌচির হয়ে যাবে, পৃথিবী একদম টুকরো টুকরো হয়ে যাবে, আর পাহাড় পর্বত ভেঙে মাটিতে পড়ে যাবে। হয়তো এই 32 জন উচ্চপদস্থ খ্রিস্টান, তারা কোরআনের আয়াতটা পড়েছিলেন সূরা মারিয়াম 88-92 আয়াত পর্যন্ত, তারা বাইবেল থেকে ঔরজাত শব্দটা বাদ দিয়েছেন। এই যে রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সন থেকে এই যে ভার্সনটা আপনি চাইলে দেখতে পারেন ফাদার, তাহলে পবিত্র বাইবেলে এমন একটা কথা খুঁজে পাবেন না যেখানে যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন আমি ঈশ্বর, আমার উপাসনা করো।
গসপেল অব জনের অধ্যায় 1:18 বলছে, মহান ঈশ্বরকে কেউ কখনো দেখেনি, একমাত্র ঔরজাত পুত্র যিনি পিতার কোলে থাকেন তিনি তাকে প্রকাশ করেছেন। এখানে যীশুখ্রিস্টকে সবার আগে বিশ্বাস করতে হবে, তাহলে মানবেন যীশুখ্রিস্ট হচ্ছেন ঈশ্বর। বিশ্বাসীরা কিন্তু এটা মানে, এই বিশ্বাসীরা তারা মানে যীশুখ্রিস্ট হচ্ছেন তিনি ঈশ্বরের পুত্র। এরপর গসপেল অব জন অধ্যায় 1:1 বলছে, এখানে বলা হচ্ছে একদম শুরুর কথা, আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ছিলেন ঈশ্বরের সাথে এবং বাক্য ছিলেন ঈশ্বর, তিনি আদিতে ঈশ্বরের সাথে ছিলেন, সবকিছুই তার দ্বারা হয়েছিল। সবকিছু বাক্য দিয়ে এখানে যীশু খ্রিস্টকে বোঝানো হয়েছে। যীশু খ্রিস্টের এরকম অনেক টাইটেল রয়েছে, শুধুমাত্র ঈশ্বরের পুত্র নয় বা শ্রদ্ধেয় মসিহ নয়, অথবা ধরুন শুধু পৃথিবীর আলো নয়, যীশু খ্রিস্টের অনেকগুলো টাইটেল রয়েছে। তাহলে আমি আবার আমার ধর্ম বিশ্বাসটাতে ফিরে যাচ্ছি, এটা হলো বিশ্বাস যেটা আমরা মেনে চলি, আমরা যেটা বিশ্বাস করি সেটার কথাই বলি। আবার এটা শুরু হয়েছে প্রথম দিককার খ্রিস্টানদের থেকে, পরবর্তীতে বংশ পরম্পরায় চলে এসেছে, আর পবিত্র বাইবেল যারা রক্ষণাবেক্ষণ করে তারাও কিন্তু খ্রিস্ট ধর্মে বিশ্বাসী। এভাবে খ্রিস্টান ধর্মে বিশ্বাসীরাই আমাদের লিখিত দলিল যত্ন করে রেখেছে, কারণ তারা তখন বিশ্বাস করত যীশু খ্রিস্ট তিনি হলেন ঈশ্বরের পুত্র, তিনি আমাদের ঈশ্বর একেবারে নিখুঁত, এছাড়াও তিনি একজন মানুষও ছিলেন। ক্যাথলিক চার্চে আমাদের এমন শিক্ষাই দেয়া হয় যেটা আমরাও বংশ পরম্পরায় আমাদের সন্তানদের জন্য রেখে যাব।
ফাদার গসপেল অব জন থেকে উদ্ধৃতি দিলেন 1 অধ্যায়ের 1 অনুচ্ছেদ, আর সেখানে বলা হয়েছে আদিতে ছিলেন বাক্য, বাক্য ছিলেন ঈশ্বরের সাথে, এবং সেই বাক্য ছিলেন ঈশ্বর। এভাবে বোঝানো হচ্ছে বাক্যটা হলেন যীশু খ্রিস্ট আর তিনি মহান ঈশ্বর। আর ফাদারের এই কথাটার সঙ্গে আমি একমত যে ধর্মগুলো সঠিকভাবে ব্যাখ্যা করতে হবে। আপনাকে মনে করিয়ে দিই ফাদার যে নিউ টেস্টামেন্টের মূল ভার্সনটা আছে গ্রিক ভাষায়। আশা করি আপনিও জানেন গ্রিক আর আরামাইক, প্রাচীন আরামাইক ইংরেজিতে লেখা হয়নি। যদি আপনারা গ্রিকটা পড়েন, আদিতে ছিলেন বাক্য। যদি খ্রিস্টানরা বলে যে বাক্যটা ছিলেন মহান ঈশ্বর, আদিতে ছিলেন বাক্য, বাক্য ছিলেন ঈশ্বরের সাথে এবং সেই বাক্য ছিলেন ঈশ্বর, যদি এখানে বাক্য শব্দটার বদলে ঈশ্বর শব্দটা বলেন, তাহলে সেটা হবে আদিতে ছিলেন ঈশ্বর, ঈশ্বর ছিলেন ঈশ্বরের সাথে, তার মানে কি দুইজন ঈশ্বর। আর যদি এখানে মূল শব্দটা দেখেন গ্রিক শব্দটা, ফাদার যদি গ্রিক জানেন, প্রথমে আদিতে ছিলেন বাক্য, বাক্য ছিলেন ঈশ্বরের সাথে, প্রথম ঈশ্বরটার গ্রিক হচ্ছে হোতিওস। যদি গ্রিক বাইবেলটা পড়েন,
হ্যাঁ আমি গ্রিকটা পড়েছি, গ্রিক ভাষায় যেখানে বাক্য হলো লোগোস।
আমি সেটা বলছি না, এখানে প্রথম শব্দটা যদি আপনি গ্রিক বাইবেলে এই শব্দটা দেখেন, আমাদের ফাউন্ডেশনে গ্রিক ভাষায় বাইবেল আছে, আমাদের কাছে ওল্ড টেস্টামেন্টের হিব্রু ভার্সনটাও আছে, বলা হয়েছে আদিতে ছিলেন বাক্য, বাক্য ছিলেন ঈশ্বরের সাথে, প্রথম ঈশ্বরটা হোতিওস, ইংরেজিতে বড় হাতে জি দিয়ে গড, দ্বিতীয় ঈশ্বরটা হচ্ছে টনথিওস, ইংরেজিতে ছোট হাতে জি দিয়ে গড। কিন্তু আপনি যদি বাইবেলের ইংরেজি অনুবাদটা পড়েন, দুটো গডই বড় হাতের জি দিয়ে, গ্রিক ভাষার বাইবেলে দুই জায়গায় শব্দ দুটো আলাদা, প্রথমটি হোতিওস ইংরেজিতে বড় হাতের জি দিয়ে গড, দ্বিতীয়টা টনথিওস, এটা হলো ইংরেজিতে ছোট হাতের জি দিয়ে গড। কিন্তু ইংরেজি বাইবেলে দেখবেন অনুবাদ করতে গিয়ে তারা ভুল করেছে, তারা দুটো জায়গাতে বড় হাতের জি বসিয়েছে। যদি এটা সঠিকভাবে অনুবাদ করেন, আদিতে ছিলেন বাক্য, বাক্য ছিলেন ঈশ্বরের সাথে, বড় হাতের জি দিয়ে গড, সেই বাক্য ছিলেন ঈশ্বর, ছোট হাতের জি, এই গড মানে ঈশ্বরের প্রেরিত পুরুষ। আমরা মানি যীশু খ্রিস্ট ছিলেন ঈশ্বরের প্রেরিত পুরুষ, আর যে মুসলিম যীশু খ্রিস্টকে প্রেরিত পুরুষ বলে মানে না, সে আসলে মুসলিম না।
টেনথিওস মানেও ঈশ্বর। এরপরে বলা হয়েছে সেই বাক্য চোদ্দ অনুচ্ছেদে মাংসে মূর্তিমান হলেন, আমাদের মধ্যে বাস করলেন, আর আমরা তার মহিমা দেখলাম, যেন পিতা হতে আগত এক জাতের মহিমা, তিনি অনুগ্রহ ও সত্যে পূর্ণ।
এখানে গ্রিক শব্দটা আসলে হলো টনথিওস, মানে একজন ঈশ্বর, এটার মানে সত্যিকারের ঈশ্বর না। আপনি যদি অন্যান্য অনুচ্ছেদগুলো দেখেন,
টেনথিওস এর মানে মহান ঈশ্বর,
টনথিওস টনথিওস, একটা হোতিওস আর একটা টনথিওস, এই দুটোই আছে। আমি গ্রিক বাইবেলটা পড়েছি, হোতিওস আর টনথিওস, টনথিওস মানে একজন ঈশ্বর। এমন কথা বাইবেলে আরো পাবেন যে মুসাকে পাঠানো হয়েছিল ফেরাউনদের ঈশ্বর হিসেবে। এখানে তাহলে মুসার ক্ষেত্রে বড় হাতের জি দিয়ে গড লেখা উচিত ছিল, কিন্তু ভুল হবে তাই এখানে আছে ছোট হাতের জি, বড় হাতের জি এর বদলে ছোট হাতের জি। অ্যারামাইক আর হিব্রু ভাষায় বড় হাত আর ছোট হাতের অক্ষর নেই, ক্যাপিটাল আর স্মল লেটার নেই। তাহলে বাইবেল ঠিকই বলছে আদিতে ছিলেন বাক্য, বাক্য ছিলেন মহান ঈশ্বরের সাথে, আর বাক্য ছিলেন ঈশ্বর, দ্বিতীয় গডটা ছোট হাতের জি দিয়ে, যার অর্থ একজন রাসূল।
কিন্তু আমাদের এই ধর্মবিশ্বাসের রক্ষণাবেক্ষণ করে চার্চ, আর চার্চ আমাদের শিখিয়েছে যে আমরা যীশু খ্রিস্টকে বিশ্বাস করব, তাই আমরা প্রচার করি যে যীশু খ্রিস্টই তিনি ঈশ্বরের পুত্র। চার্চের নির্দেশ অনুযায়ী আমরা তা প্রচার করি। এভাবে খ্রিস্টান ধর্ম বংশ পরম্পরায় প্রচারিত হয়ে এসেছে। আর শুধুমাত্র নিউ টেস্টামেন্টই নয়, ওল্ড টেস্টামেন্টেও আপনারা দেখতে পাবেন যীশু খ্রিস্ট বেশ কিছু ভবিষ্যৎবাণী পূরণ করেছেন, আর সেজন্য আমরা বলতে পারি যে যীশু খ্রিস্টই তিনি ঈশ্বরের পুত্র, তিনি ঈশ্বর। আর তারপরে যীশু খ্রিস্টের পুনরুত্থান আর আমাদের এই খ্রিস্টান ধর্মের মূল ভিত্তি হল যীশু খ্রিস্টের পুনরুত্থান। যদি যীশু পুনরুত্থিত না হন, তাহলে খ্রিস্টান ধর্ম বলে কিছুই থাকবে না। সেই জন্য আমরা বিশ্বাস করি যে যীশু খ্রিস্ট তিনি জন্মগ্রহণ করেছিলেন প্যালেস্টাইনে, বেথলেহেমে। তিনি প্যালেস্টাইনে থাকতেন, অলৌকিক কাজ করতেন, ঈশ্বরের কথা বলতেন। তিনি মারা গেছেন পন্টিয়াস পাইলেটের সময়, তারপরে আবারও পুনরুত্থিত হয়েছেন, তারপর তিনি পিতার কাছে চলে গেছেন। তিনি আমাদের প্রভু ও ঈশ্বর। আর সেইন্ট থমাস গসপেল অব জনে তিনি বলেছেন, যীশুকে দেখার পর বলেছেন, আমার ঈশ্বর আমার প্রভু। তাহলে আমি মাত্র একটা উদ্ধৃতি দিচ্ছি না, অনেক আছে। এরপরে আছে সেইন্ট পলের বিভিন্ন কথা, সেইন্ট পিটারের কথা ইত্যাদি, সব জায়গাতে একই কথা। যেমন সেইন্ট পলের চিঠিগুলো ফিলিপিন্স ছয় নম্বর অধ্যায় অনুচ্ছেদ দুই নম্বর অধ্যায় অনুচ্ছেদ ৬ থেকে ১১। এখানে যীশুখ্রিস্টের কথা বলা হয়েছে, যিনি আমাদের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। আমি ফিলিপিন্স থেকে এত উদ্ধৃতি দিচ্ছি, দুই নম্বর অধ্যায় ৬ থেকে ১১ অনুচ্ছেদ। বলা হয়েছে যে সুসমাচার তোমাদের কাছে উপস্থিত হয়েছে, সেটা সমস্ত জগতেও ফলবান এবং বর্ধিষ্ণু হচ্ছে, তোমাদের মধ্যেও সেই দিন অবধি। আমি দুঃখিত, অধ্যায় দুই অনুচ্ছেদ ৫ থেকে ১১ যীশুখ্রিস্টতে যে ভাব ছিল তা তোমাদের মধ্যেও থাকুক। তিনি ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট হয়েও ঈশ্বরের সাথে সমান থাকা ধরে নেয়ার বিষয়ে জ্ঞান করলেন না, বরং নিজেকে তিনি শূন্য করলেন। তারপরে তিনি দাসের রূপ ধারণ করলেন এবং মানুষের সাদৃশ্যে জন্মগ্রহণ করলেন এবং আকারে প্রকারে মানুষের মতো হয়ে তিনি নিজেকে অবনত করলেন এবং আজ্ঞাবহ রইলেন মৃত্যু পর্যন্ত, ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ রইলেন। এই কারণে ঈশ্বর তাকে উচ্চ পদান্বিত করলেন এবং তাকে সেই নাম দান করলেন যা সকল নাম অপেক্ষা শ্রেষ্ঠ, যেন যীশুখ্রিস্টের নামে স্বর্গ, মর্ত, পাতাল নিবাসীদের সবার জানুপাতিত হয় এবং সকল জিহুবা যেন স্বীকার করে যে যীশুখ্রিস্ট তিনি প্রভু, যেরূপে পিতা ঈশ্বর মহিমান্বিত। এটাই হল বাইবেলের কথা।
ধন্যবাদ ফাদার। আমি ডক্টর জাকির নায়েককে আগেই বসতে বলেছি, কারণ এখানে আমরা দুই পক্ষের বক্তব্যই জানতে পেরেছি। ফাদার এখানে খ্রিস্টান ধর্মের দৃষ্টিভঙ্গিটা বলেছেন, চার্চের দৃষ্টিভঙ্গিটা। ডক্টর জাকির নায়েক বিভিন্ন ধর্মগ্রন্থের রেফারেন্স দিয়ে তার মতামতটা জানিয়েছেন। এখন দর্শকরাই বিচার করবেন। এবারে পরের প্রশ্ন পুরুষদের মধ্য থেকে ডক্টর জাকির নায়েকের উদ্দেশ্যে প্রশ্ন, বাম দিকের মাইক থেকে।
আমি আব্দুল লতিফ। আমার প্রশ্নটা বিভিন্ন ধর্মে বলা সর্বশক্তিমান ঈশ্বরের ধারণাটা নিয়ে। নিউটনের সূত্র আমাদের বলে শক্তি সৃষ্টি করা যায় না, ধ্বংস হয় না, কিন্তু কুরআন আর বাইবেল বলছে সবকিছু ধ্বংস হয়ে যাবে। এটা তো পরস্পর বিরোধী, বিপরীত। আর আমাদের নবীজি হলেন নূর, নূর মানে আলো। অন্যদিকে খ্রিস্টান ধর্মে বাইবেল বলছে যে আলো হলো ঈশ্বর। এরকম হলে আমরা যেটা পড়ি সেটা ভুল, বিজ্ঞান ভুল। আমার প্রশ্ন হলো, বিজ্ঞান কি ভুল নাকি ধর্মগুলো ভুল? এটাই
ভাই প্রশ্ন করলেন। তার আগে বলি, সভাপতি যদি আমাকে কিছুটা সময় দিতেন তাহলে আমি ফাদারের সবগুলো প্রশ্নের উত্তর দিতাম, কিন্তু হাতে সময় খুব কম।
এই প্রশ্নটার উত্তর
ভাই প্রশ্ন করলেন যে নিউটনের থার্মোডাইনামিক্স এর থিওরি আমাদের বলছে কোনো কিছু সৃষ্টি বা ধ্বংস করা যায় না। থিওরিটা এটাই বলছে, শক্তির অবিনাশিতাবাদ। এটা আমরাও মানি, শক্তি রূপান্তরিত হয়। তবে আপনি বললেন এটা বিজ্ঞানের সাথে মেলে না। দেখেন, বিজ্ঞান এখন অতদূর পৌঁছায়নি। বিজ্ঞান সবকিছু উত্তর দিতে পারে না, বিজ্ঞান সবকিছু বলতে পারে না। একেবারে প্রথমে কিছু একটা সৃষ্টি করা হয়েছে, অবশ্যই কিছু একটা ছিল, তারপরে এমনটা হয়েছে যে তারা রূপান্তরিত হতে শুরু করলো। প্রথমে কিছু একটা ছিল, সেটা কে সৃষ্টি করেছে? নিউটনকে জিজ্ঞেস করুন, সেটা কে সৃষ্টি করেছে? সবকিছু কি শূন্য থেকে এসেছে? কিছু একটা ছিল, কিছু একটা ছিল। এমনকি বিগ ব্যাং থিওরিও বলছে বিশ্বজগৎ কিভাবে সৃষ্টি হয়েছে। পবিত্র কোরআনের সূরা আম্বিয়ার ৩০ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে,
আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু আন্না সামাওয়াতি ওয়াল আরদা কানাত রাতকান ফাতাকনাহুমা।
অবিশ্বাসীরা কি ভেবে দেখে না, আকাশমণ্ডলী ও পৃথিবী মিশেছিল, ওতপ্রোতভাবে আমি উভয়কে পৃথক করে দিলাম। প্রথমে কিছু একটা ছিল, তারপর শক্তির অবিনাশিতাবাদ সূত্র বলছে কিছুই ধ্বংস করা যায় না, আবার কিছুই সৃষ্টি করা যায় না, শুধু রূপান্তর হয়, রূপান্তরিত হয়। কিন্তু এটাই সব না, শুরুতে কিছু একটা ছিল। আমরা বলি এই কিছু একটা সৃষ্টি করা হয়েছে, আর সৃষ্টিকর্তা হলেন আল্লাহ তাআলা, খালিক। আশা করি উত্তরটা পেয়েছেন।
এবারে প্রশ্ন মহিলাদের মধ্য থেকে।
আমি প্রফেসর নাফিসা কালিম, আজ সকালে মাদ্রাস থেকে এসেছি। আমার প্রশ্নটা ফাদারের কাছে, আপনি কি বলতে পারবেন যে বাইবেলের নিউ টেস্টামেন্ট, এটাকে আমরা আজকে যে অবস্থায় দেখি, এটা কি যীশু খ্রিস্টের জীবদ্দশায় লেখা হয়েছিল?
যীশু খ্রিস্টের জীবদ্দশায় কোন কিছু লিপিবদ্ধ হয়নি। যীশু খ্রিস্টের শুভ বার্তাগুলো প্রচার করেছেন, আর তিনি তার নির্দেশগুলো দিয়েছিলেন, যাও তোমরা পুরো পৃথিবীকে শুভবার্তা শোনাও। তারপর যীশুখ্রিস্টের শিষ্যরা, যীশুখ্রিস্টের অ্যাপোস্টলরা, তারা যীশুখ্রিস্টের কথাগুলোকে প্রচার করেছে। খ্রিস্টান ধর্মের প্রথম দিকে সেটা ছিল খ্রিস্টাব্দ 30-70 মধ্যে। পরবর্তীতে যারা ঈশ্বরের কথাগুলো শুনেছিলেন তারাও বাণী পেলেন যে মহান ঈশ্বরের অনুপ্রেরণার মাধ্যমে তারাই লিখলেন। প্রথমে লিখলেন মার্ক, তারপরে লিখলেন ম্যাথিউ, তারপরে লিখলেন লুক, তারপরে জন। তাহলে যীশুখ্রিস্টের জীবদ্দশায় কোনো কিছুই লেখা ছিল না।
এবারে প্রশ্ন পুরুষদের মধ্য থেকে, ডান দিকের মাইক থেকে।
ডক্টর নায়েক, আমি বিজি হারম্যান। ডক্টর, আপনার কাছে আমার প্রশ্নটা হলো, আপনি কি মানেন যদি আমি বলি ধর্মগুলো লিখেছে মানুষ, ধর্মগুলো মানুষের তৈরি?
ভাই প্রশ্ন করলেন যে আমি তার কথাটা মানি কি না যে ধর্মগ্রন্থগুলো লিখেছে মানুষ। বেশিরভাগই মানুষ লিখেছে, সবগুলো না। আমি আপনার কথা মানি, হ্যাঁ বেশিরভাগ ধর্মগ্রন্থই, তবে সবগুলো না। পবিত্র কোরআন, এই পবিত্র কোরআন হলো আল্লাহ সুবহান ওয়া তাআলার শেষ আসমানি কিতাব। এটা নাজিল করেছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা। একটা লেকচার দিয়েছিলাম, ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড, সেখানে প্রমাণ করে দেখিয়েছি নাস্তিক খ্রিস্টান হিন্দুদের আর বিজ্ঞানীদের যে পবিত্র কোরআন আল্লাহ তাআলার আসমানি কিতাব, এটা কোনো মানুষ রচনা করেনি। এখন মানুষ কোরআন থেকে কপি করতে পারে, কিন্তু মূল কিতাবটা নাজিল করেছিলেন আল্লাহ সুবহান ওয়া তাআলা।
ধর্মগুলোর মধ্যে তাহলে পার্থক্য কেন?
ধর্মগুলোর মধ্যে পার্থক্য কেন, এটা তাদের জিজ্ঞেস করেন যারা তাদের হাত দিয়ে ধর্মগ্রন্থ লিখেছে। পবিত্র কোরআনের সূরা বাকারার 79 আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে,
ওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাব বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামরান কালিলা ওয়াইলুল্লাহ মিম্মা কাতাবাত আইদিহিম ওয়াইলুল্লাহ মিম্মা ইয়াকসিবুন।
দুর্ভোগ তাদের জন্য যারা নিজের হাত দিয়ে কিতাব রচনা করে, তারপর বলে এটা আল্লাহর বাণী, তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য তারা এমন বলে। তাদের হাত যা রচনা করেছে সেজন্য শাস্তি তাদের, তারা যা উপার্জন করে সেজন্য শাস্তি তাদের। কোরআন বলছে কিছু মানুষ নিজের হাতে ধর্মগ্রন্থ লিখেছে, তারপর বলেছে এটা আল্লাহ তাআলার বাণী। আল্লাহ বলেছেন তারা যা লিখেছে সেজন্য শাস্তি পাবে, আর যা উপার্জন করেছে সেজন্য তারা শাস্তি পাবে। আশা করি উত্তরটা পেয়েছেন।
আমি আসলে এখানে আমার মতামতটা জানাতে চাই, খ্রিস্টান ধর্মে আমরা মানি ঈশ্বরের চূড়ান্ত বাণীটা এসেছে যীশুখ্রিস্টের মাধ্যমে, আর যীশুখ্রিস্টের এই বাণীর পরে নতুন কোনো বাণী আসবে না। আর মুসলমানরা যে কোরআনের কথা মানে সেটা আমরা খ্রিস্টানরা জানি, তবে আমরা বিশ্বাস করি যে ঈশ্বর যীশুর রূপে এসেছিলেন, তারপর তার বাণীগুলো প্রচার করেছেন, আর এটাই হলো ঈশ্বরের চূড়ান্ত বাণী। আমরা নতুন করে কোনো বাণী চাই না।
আমি একটা প্রশ্ন করব, আমার প্রশ্ন ডক্টর নায়েকের কাছে। ইসলাম ধর্মের একটা মূল কথা হল যে আমরা বিশ্বাস করব নিয়তিতে। ঈশ্বর সবকিছু জানেন, আমাদের ভবিষ্যৎও জানেন, আল্লাহ তাআলা আগে থেকেই জানেন আগামীকাল কি হবে, এমনকি চারদিকে যা কিছু ঘটছে সেগুলো আল্লাহ নিয়ন্ত্রণ করছে। যদি এমন হয় তাহলে একজন মানুষ পৃথিবীতে হয়তো অনেক ভালো কাজ করল, আল্লাহ তো ভাগ্য লিখে ফেলেছেন, এখন সে যতই ভালো কাজ করুক নিজের ভাগ্যটা তো বদলাতে পারবে না। আর এমন অবস্থায় ধরেন সে কোনো ভালো কাজ করল না, অথবা ধরেন সে ভালো কাজ করল কিন্তু খারাপ কাজ করল।
প্রশ্নটা করেন প্লিজ।
আমার প্রশ্নটা হল, আল্লাহ তাআলা আমাদের সবার ভাগ্য লিখে রেখেছেন, তাহলে আমাদের কেন ভালো কাজ করতে হবে? এই প্রশ্নটা আসলে ইসলাম ধর্মের দুর্নাম করার জন্য তাদের এই প্রশ্নের একটা উত্তর দেওয়া দরকার, ভুল ধারণা ভাঙতে হবে।
আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি ভাই। প্রশ্ন করলেন নিয়তির উপরে, উত্তর দেওয়ার আগে বলে নেই, সব মানুষই বলে তাদের বইটা আল্লাহর বাণী। হিন্দু বলে তাদের ধর্মগ্রন্থ ঈশ্বরের বাণী, খ্রিস্টানরা বলে তাদের ধর্মগ্রন্থ ঈশ্বরের বাণী, মুসলিমরা বলে কোরআন হলো আল্লাহর বাণী। এখন যদি জানতে চান কোনটা আসলে ঈশ্বরের বাণী, তাহলে এদের পরীক্ষা করেন। বর্তমান সময়টা হলো বিজ্ঞান আর প্রযুক্তির যুগ, যদি বিজ্ঞান দিয়ে সবগুলো ধর্মগ্রন্থকে যাচাই করে দেখেন তাহলে আপনি জানতে পারবেন যে কোনটা আসলে ঈশ্বরের বাণী। আমি প্রমাণ করেছি আমার লেকচারে ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড। এবারে ভাইয়ের প্রশ্নটা নিয়ে বলি, যে যদি মহান ঈশ্বর, যদি আল্লাহ সুবহান ওয়া তাআলা জানেন
যে আপনি বেহেশতে যাবেন না দোজখে যাবেন, ভালো কাজ করবেন না খারাপ কাজ করবেন, তাহলে আমাদের কেন আল্লাহ খামাখা এই পৃথিবীতে পাঠালেন? আল্লাহ আমাদের ভাগ্য জানেন, সবকিছুই লেখা আছে, তাহলে পৃথিবীতে আসলাম কেন, কি জন্য? সুন্দর প্রশ্ন করেছেন। যদিও আমি জানি না এটা টপিকের সাথে প্রাসঙ্গিক কিনা, তবে খুব সুন্দর প্রশ্ন। মানুষের নিয়তের ব্যাপারটা ভুল ব্যাখ্যা করে। কোরআন বলছে যখন কোনো শিশু জন্মায় নিয়তি ভাগ্য তার গলায় ঝুলতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে জানেন সেই লোক ভবিষ্যতে কি করবে, সে ভালো কাজ করবে নাকি খারাপ কাজ করবে। আমি একটা উদাহরণ দেই। ধরেন একটা ক্লাসরুমে বেশ কয়েকজন স্টুডেন্ট কোনো একটা পরীক্ষা দেবে। পরীক্ষা শুরু হওয়ার আগে যে টিচার তাদের এক বছর পড়িয়েছেন তিনি খুব ভালোভাবে জানেন যে এই স্টুডেন্ট এ খুব বুদ্ধিমান, এ পরীক্ষা ফার্স্ট হবে, ওই স্টুডেন্ট ও পরীক্ষায় সেকেন্ড হবে, আর ওই দুষ্টু স্টুডেন্টটা পরীক্ষায় ফেল করবে। কেন? তার অভিজ্ঞতা আছে। যখন পরীক্ষার রেজাল্ট দিল, প্রথম ছেলেটা আসলেই ফার্স্ট হলো, পরের জন পরীক্ষায় সেকেন্ড হলো, শেষের জন ফেল করল। যেহেতু টিচার আগেই কথাটা বলেছিলেন যে ওই স্টুডেন্ট ফেল করবে, সে কি বলতে পারবে টিচার বলেছিল বলেই আমি ফেল করেছি? না, টিচার অভিজ্ঞতা থেকে বলেছেন, সেজন্য তিনি আগে থেকে বলতে পেরেছেন কে পাশ করবে আর কে ফেল করবে। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব মানুষকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন, তবে তার আছে ইলমে গায়েব, তিনি ভবিষ্যতের কথাগুলো জানেন, ভবিষ্যতে কি ঘটবে আর কি ঘটবে না তিনি আমাদের ইচ্ছা শক্তিকে বাধা দেন না, স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন। যেমন ধরেন আপনি একটা ক্রস রোডে আসলেন, আপনার সামনে পাঁচটা রাস্তা, রোড 1, 2, 3, 4, 5, আল্লাহ আপনাকে ইচ্ছা মতো একটা রাস্তা বেছে নেওয়ার ক্ষমতা দিয়েছেন, তবে আল্লাহ জানেন আপনি 2 নম্বর রাস্তাটা বেছে নেবেন, আপনিও সেই রাস্তাটাই বেছে নিলেন। এখন ব্যাপারটা এরকম না যে ভাগ্যে লেখা ছিল 2 নম্বর রাস্তায় যাবেন সেজন্য সেটা বেছে নিলেন, এর কারণ হলো আল্লাহর আছে ইলমে গায়েব, তিনি ভবিষ্যতের কথাগুলো আগে থেকেই জানেন, তিনি জানেন আপনি কোন পথটা বেছে নেবেন, যেহেতু তিনি জানেন তাই লিখে রেখেছেন। ব্যাপারটা এমন না যে আল্লাহ আগে থেকে লিখে রেখেছেন বলে আপনি এমনটা করেছেন, ব্যাপারটা আসলে উল্টোটা। আরো সামনে গিয়ে 3টা রাস্তা দেখলেন এ বি সি, আপনি বেছে নিলেন রোড বি, আল্লাহ এটা আগে থেকে জানেন যে এখানে আসলে আপনি বেছে নেবেন রোড বি। ব্যাপারটা আসলে এমন না যে আল্লাহ তাআলা লিখে রেখেছেন বলেই আপনি এমনটা করেছেন, ব্যাপারটা আসলে উল্টোটা, আল্লাহর আছে ইলমে গায়েব। এছাড়া আল্লাহ আরো জানেন যে কোন লোক সে বেহেশতে যাবে নাকি দোজখে যাবে তিনি ভালো করে জানেন। এখন প্রশ্ন হলো তিনি প্রথমে কেন এমন করছেন না যে যখন কেউ জন্মাচ্ছে আল্লাহ জানেন সে ভালো কাজ করবে, সে ঈমান আনবে, বেহেশতে পাঠিয়ে দিলেন, ওই লোকটা সে মানুষ খুন করবে, ব্যভিচার করবে, দোজখে পাঠিয়ে দিলেন। আল্লাহ কেন সরাসরি মানুষকে এভাবে বেহেশতে বা দোজখে পাঠাচ্ছেন না? এর পেছনের কারণটা হলো আল্লাহ যদি কাউকে বেহেশতে পাঠিয়ে দেন সে আপত্তি করবে না, কিন্তু কাউকে যদি দোজখে দেন সেটা হলো শেষ বিচারের দিন আল্লাহ তাআলার কাছে জানতে চাইবে আমাকে দোজখে পাঠালেন কেন, কেন পাঠালেন দোজখে? আল্লাহ জানেন এই লোকটা পাপ করবে কিন্তু লোকটা তো সেটা জানে না, আল্লাহ তাকে প্রথমেই দোজখে পাঠালে সেই লোক কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে প্রশ্ন করবে তুমি আমাকে কেন দোজখে পাঠালে, সে প্রশ্ন করবে। কোরআন বলছে শেষ বিচারের দিন কেউ আল্লাহ তাআলাকে কোনো প্রশ্ন করতে পারবে না, ব্যাপারগুলো পরিষ্কার থাকবে, যে লোকটাকে দোজখে পাঠানো হবে সে মেনে নেবে, তার দোজখে যাওয়া উচিত, সে শুধু ক্ষমা প্রার্থনা করবে, প্রশ্ন করতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা প্রথমেই কাউকে বেহেশতে বা দোজখে পাঠান না, যাতে আপনি প্রমাণ পান যে আপনি কেমন কাজ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনের সূরা মুলকের 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, আমরা পৃথিবীতে যে জীবন কাটাচ্ছি সেটা পরকালের জন্য একটা পরীক্ষা। আল্লাহ জানেন একটা মানুষ ভালো হবে না খারাপ হবে, তবে আমরা জানি না, তাহলে পরীক্ষাটা দিলে আমরাও সেটা রেজাল্ট নিয়ে খুশি থাকব। টিচার বলবেন না পরীক্ষা না নিয়েই তোমাকে ফেল করাবো, স্টুডেন্ট তাহলে আপত্তি জানাবে আমি হয়তো পাশ করতাম কেন আপনি আমাকে ফেল করালেন। একইভাবে কেউ যাতে শেষ বিচারের দিন আল্লাহকে প্রশ্ন করতে না পারে সেজন্য আল্লাহ সবাইকে পরীক্ষা ফেলেন, তারপর ফলাফলটা দেখেন, তিনি ফলাফলটা জানেন তবে আমরা জানি না, আর এজন্য তিনি আমাদের এই পৃথিবীতে জীবন কাটানোর সুযোগ করে দেন।
পরের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে।
আমার প্রশ্নটা ফাদারের কাছে। জাকির নায়েক বললেন যে খ্রিস্টান হলো তারা যারা যীশু খ্রিস্টের শিক্ষা ও আদর্শ গ্রহণ করেছে, তাহলে ব্যাপারটা কি এই যীশুর জন্মের আগে যারা তার শিক্ষা পাননি তারা খ্রিস্টান না, যীশুর জন্মের পরের লোকজনই খ্রিস্টান হতে পারবে, এ ব্যাপারে কিছু বলবেন কি?
খ্রিস্টান এই শব্দটা এসেছে যীশু খ্রিস্ট থেকে, আর খ্রিস্টানরা বিশ্বাস করি খ্রিস্টকে। আমরা শুধু যিশুর শিক্ষাকে গ্রহণ করি না, এছাড়াও আমরা বিশ্বাস করি, মেনে নেই, যিশু খ্রিস্টই হলেন ঈশ্বর, তিনি মহান ঈশ্বর, তিনি মানুষের রূপ নিয়ে আমাদের মাঝে ছিলেন। তাহলে যারা এই বিশ্বাস করে যে যিশু খ্রিস্ট হলেন মহান ঈশ্বর, ট্রিনিটির মধ্যে একজন, শুধুমাত্র তারাই হল খ্রিস্টান, তাহলে খ্রিস্টান হল তারা যারা যিশুকে ঈশ্বর বলে মানে এবং বাইবেলের উপর বিশ্বাস স্থাপন করে।
এবারের প্রশ্ন ডান দিকের মাইক থেকে।
আসসালামু আলাইকুম, আমি আজিম সিদ্দিকী কালিগড় থেকে এসেছি। আমার প্রশ্নটা ডক্টর নায়কের কাছে। আপনি ইসলাম ধর্মে ঈশ্বরের ধারণা সম্পর্কে বলেছেন যে ঈশ্বর সবার থেকে আলাদা, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, অর্থাৎ ঈশ্বরকে তুলনা করব না কোনো মানুষের সাথে অথবা মানুষের কাজের সাথে। কিন্তু এই কোরআনে আল্লাহ বলেছেন যে কাল্লাম আল্লাহ মুসা তাকলিমা, আল্লাহ মুসার উদ্দেশ্যে কথা বললেন। এখন কারো উদ্দেশ্যে কথা বলা হলো মানুষের কাজ, তাহলে ঈশ্বর আল্লাহ তাআলা কি মানুষের মতো কাজ করবেন?
ভাই প্রশ্ন করলেন, আমি বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু তাআলা সবার চেয়ে আলাদা, আর মানুষের বিভিন্ন গুণাবলী যদি আল্লাহর উপর আরোপ করে তিনি আর আল্লাহ তাআলা থাকবেন না। সেজন্য আপনি প্রশ্ন করলেন যে কোরআন বলছে, আর আপনি ঠিকই বলেছেন যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের উদ্দেশ্যে কথা বলেছিলেন। যদি আপনি বলেন মহান ঈশ্বর আল্লাহ সুবহানাহু তাআলার একটা মুখ আছে মানুষের মুখের মতো, আল্লাহর ঠোঁট আছে, 32টা দাঁত আছে, তারপর কথা বলেছেন তার ঠোঁট নাড়িয়ে, তাহলে তিনি আল্লাহ নন, কোরআন এমন কথা বলছে না। কথা বলা আল্লাহ অনেকভাবেই কথা বলতে পারেন, আল্লাহর কথা বলাকে মানুষের কথা বলার সাথে তুলনা করা যায় না। যখনই আপনি বলবেন আল্লাহ কথা বলেছেন দুটো ঠোঁট, 32টা দাঁত আর জিভ দিয়ে, তাহলে তিনি আল্লাহ নন, আল্লাহ হতে পারেন না, তার সমতুল্য কিছুই নেই। আল্লাহ কথা বলেছেন, কিভাবে বলেছেন আমরা জানি না, অবশ্যই মানুষের মতো নয়। আশা করি উত্তরটা পেয়েছেন।
এবারের প্রশ্ন বাম দিকের মাইক থেকে।
আমার প্রশ্ন ডক্টর জাকিরের কাছে। ফাদার জিও আর স্বামীজি কিছুটা উদারপন্থী ধর্মের কথা বলছেন, কিন্তু আপনি ইসলাম ধর্মের কথা বলছেন কোরআনের উপর ভিত্তি করে, কোরআনে কোন রকম ভুল নেই, এটা তখনই ভুল হবে যখন কেউ ভুলভাবে ব্যাখ্যা করবে। আমি এখন বর্তমানে একটা বিষয় নিয়ে বলবো যেটা এখানকার মুসলমানদের প্রভাবিত করছে, এটা হলো যে মেয়েদের হিজাব, যেটা আছে সূরা আহজাবে। এমন কি মুসলমানদের মধ্যেও এটা নিয়ে মতভেদ রয়েছে। আর আমরা এখানে যেটা দেখছি, এখানে সব লোকজন এখানে বসে আছে, পুরুষরা সবাই নিচে আর মহিলারা উপরে বসে আছে। আমি এখানে সহজ ভাষায় যেটা বলতে চাই, এরকম প্র্যাকটিস চালিয়ে গেলে আমাদের অবস্থা আফগানিস্তানের মতো হবে, যেখানে এই আধুনিক যুগেও মেয়েদেরকে বন্দী করে রাখা হয়। এ ব্যাপারে আপনার কাছ থেকে জানতে চাই।
ভাই প্রশ্ন করলেন, আমি নাকি ধর্মের ব্যাখ্যা দিয়েছি কোরআন অনুযায়ী? আমি অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী ধর্মের ব্যাখ্যা দিয়েছিলাম, কোরআন অনুযায়ী না, অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী, তারপর লেকচার শুরু করেছিলাম। আর আমি মানি ইসলামই হলো একমাত্র জীবন দর্শন। ভাই প্রশ্ন করলেন যে কোরআনে উল্লেখ করা হিজাবের ব্যাপারটা আমি কিভাবে ব্যাখ্যা করব। ভাই যে আয়াতের কথা বললেন সেটা আছে সূরা নূরে 30 নম্বর আয়াত ও 31 নম্বর আয়াতে হিজাবের কথা বলা হয়েছে। 30 নম্বর আয়াত পুরুষের হিজাবের কথা বলছে, তারপর 31 নম্বর আয়াতে মহিলাদের হিজাবের কথা বলা হয়েছে। সূরা নূরে 30 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, মুমিন পুরুষদের বলো তারা যেন দৃষ্টি সংযত করে, লজ্জাস্থানের হেফাজত করে। তার মানে যখন সে কোনো মহিলাকে দেখবে সে দৃষ্টি নিচু করবে আর লজ্জাস্থানের হেফাজত করবে, যদি তার মাথায় কোনো খারাপ চিন্তা আসে সে দৃষ্টি নিচু করবে। পবিত্র বাইবেলে একই কথা বলা হয়েছে, গসপেল অফ ম্যাথিউ 5 নম্বর অধ্যায় 27-29 নম্বর অনুচ্ছেদে আছে। যীশু খ্রিস্ট শিষ্যদের বলছেন, তোমরা পুরনো দিনের নিয়ম শুনেছ যে তোমরা ব্যভিচার করো না, কিন্তু আমি তোমাদের বলছি যদি কেউ কোনো মহিলার দিকে কামভাব দৃষ্টিপাত করে সে তখনই তার সাথে মনে মনে ব্যভিচার করল। এটা কে বলেছেন? যীশু খ্রিস্ট নিজেই বলেছেন, বাইবেলে উল্লেখ করা আছে। তার মানে যদি কেউ কাম দৃষ্টি দিয়ে কোনো মহিলার দিকে তাকায় সে তাহলে মনে মনে ব্যভিচার করে ফেলেছে। কোরআন একই কথা বলছে, মুমিন পুরুষদের বলো তারা যেন দৃষ্টি সংযত করে, লজ্জাস্থানের হেফাজত করে। পবিত্র কোরআনের এই পরের আয়াত সূরা নূরের 31 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে মহিলাদের হিজাবের কথা, বলা হয়েছে মুমিন নারীদের বলো তারা দৃষ্টি সংযত করবে, লজ্জাস্থানের হেফাজত করবে, যা প্রকাশ থাকে তা বাদে তাদের সৌন্দর্য প্রকাশ করবে না, মাথার কাপড় দিয়ে যেন বক্ষদেশ আবৃত করে, প্রকাশ করতে পারবে তার বাবা ছেলে, স্বামী এরকম কিছু লোকের তালিকা দেয়া আছে যাদেরকে বিয়ে করা তার জন্য নিষিদ্ধ। কোরআনের হাদিসে হিজাবের ছয়টা নিয়মের কথা বলা হয়েছে, ছয়টা নিয়ম। প্রথমটা হলো হিজাবের সীমা, এখানে পুরুষ আর মহিলাদের জন্য হিজাব আলাদা। পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত, মহিলাদের পুরো শরীরটাই ঢাকা থাকবে, শুধু যে অংশটা দেখা যেতে পারে সেটা হলো মুখ আর কবজি পর্যন্ত হাত। যদি এগুলো ঢেকে রাখতে চাই কোনো আপত্তি নেই। বাকি পাঁচটা নিয়ম একই পুরুষ এবং মহিলাদের জন্য। দ্বিতীয় নিয়মটা হলো পোশাকটা এমন আটা সেটা হবে না যাতে দেহের গড়ন বোঝা যায়। তৃতীয়, পোশাকটা এমন স্বচ্ছ হবে না যাতে শরীর দেখা যায়। চতুর্থ, পোশাকটা এত আকর্ষণীয় হবে না যাতে বিপরীত লিঙ্গের কেউ আকৃষ্ট হয়। পঞ্চম, সেই পোশাকে অবিশ্বাসীদের কোনো চিহ্ন থাকবে না, মানুষকে ভুল বোঝাতে পারবেন না, এমন চিহ্ন পরবেন না। যেমন ধরেন ওম বা ক্রুশের লকেট, এগুলো হিন্দু আর খ্রিস্টান ধর্মের চিহ্ন, অবিশ্বাসীদের চিহ্ন পরে আপনি মানুষদের ভুল বোঝাতে পারবেন না। আর ষষ্ঠ নিয়মটা হলো আপনি বিপরীত লিঙ্গের কারো পোশাক কখনো পরতে পারবেন না। বাইবেলে একই কথা বলা আছে, বুক অব ডিউটেরোনমি 22 নম্বর অধ্যায়ের 5 অনুচ্ছেদে বাইবেল বলছে পুরুষরা এমন পোশাক পরবে না যেটা মহিলারা পরে থাকে, আর মহিলারাও এমন পোশাক পরবে না যা পুরুষরা পরে। এরপর ওল্ড টেস্টামেন্টে 1 বুক অব তিমোথি 2 নম্বর অধ্যায়ের 9 অনুচ্ছেদে বলা হয়েছে যে মহিলারা তাদের পোশাক পরবে ভদ্রতার সাথে, বিনয় এবং নম্রতার সাথে। মহিলারা পোশাক পরবে ভদ্রতার সাথে, পাশাপাশি বিনয় এবং নম্রতার সাথে। তারা তাদের মাথায় সোনার পরচুলা পরবে না, তারা কোনো দামি গহনা পরবে না, মুক্তা ইত্যাদি। আর আপনারা যদি যীশুখ্রিস্টের মা মেরির কোনো ছবি দেখে থাকেন, মুসলিম মহিলারা যেমন পোশাক পরে তিনিও তেমন পোশাকই পরেছেন, কারণ তিনি মুসলিম ছিলেন, তার পুরো শরীরটাই ঢাকা। তার শরীরের যে অংশটুকু আমরা দেখতে পাই সেটা হলো তার মুখমণ্ডল আর কবজি পর্যন্ত হাত। আর মহিলাদের সবার এমন পোশাকই পরা উচিত। ভাই এখানে প্রশ্ন করলেন এরকম পোশাক পরতে হবে কেন, কোরআন উত্তরটা দিয়েছে সূরা আহজাবে 59 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, হে নবী তুমি তোমার স্ত্রী এবং মুসলিম নারীদের বলো যে তারা যেন চাদর পরে যখন তারা বাইরে যায়, যাতে করে মানুষ তাদের চিনতে পারে, এতে করে কেউ তাদের উত্তপ্ত করবে না, কেউ তাদের উত্তপ্ত করবে না। আপনাদের একটা প্রশ্ন করি, ধরেন দুজন যমজ বোন, দুজনই সমান সুন্দরী, তারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এই কালিকটে একজন ইসলামিক হিজাব পরে আছে, দুই বোনই খুবই সুন্দরী, এক বোন ইসলামিক হিজাব পরে আছে, পুরো শরীর ঢাকা, শরীরের যে অংশ দেখা যাচ্ছে তার মুখ আর কবজি পর্যন্ত হাত। অন্য বোনও একই রকমের সুন্দরী, সে পরে আছে পশ্চিমা ড্রেস, স্কার্ট আর মিনি। দুজনেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর সামনে একটা বখাটে ছেলে দাঁড়িয়ে আছে। এখন প্রশ্ন করি, সে কোন মেয়েটাকে উত্তক্ত করবে, মিনি স্কার্ট পরা মেয়েটাকে উত্তক্ত করবে নাকি ইসলামিক হিজাব পরা মেয়েটাকে উত্তক্ত করবে? কাকে উত্তক্ত করবে, কাকে কাকে? হ্যাঁ, মিনি স্কার্ট পরা মেয়েটাকে, প্রকাশ করলে বিপদ ডেকে আনবেন। সেজন্য কোরআন ঠিকই বলেছে ইসলাম মহিলাদের হিজাবের ব্যবস্থা করেছে যাতে ভদ্রতা বজায় থাকে, ইজ্জতের সহিত চলতে পারেন। আপনারা কি জানেন বর্তমানে গড়ে প্রতিদিন আমেরিকাতে 1,900টারও বেশি ধর্ষণ সংঘটিত হচ্ছে, প্রতিদিন 1,900টারও বেশি। আমেরিকা হল পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ। এখন যদি আমেরিকা ইসলামিক শরিয়া প্রয়োগ করেন যে কোনো লোক যদি কোনো মেয়ের দিকে তাকায় তখন তার মাথায় যদি খারাপ চিন্তা আসে সে দৃষ্টি নিচু করবে, আর সব মহিলা ইসলামিক হিজাব পরবে, পুরো শরীর ঢাকা থাকবে, যে অংশটা দেখা যাবে সেটা তার মুখমণ্ডল আর কবজি পর্যন্ত হাত। যীশু খ্রিস্টের মা মেরি যেমনটা পরে আছেন উনার পোশাকটা দেখেন। আর যদি এর পরেও কোন লোক ধর্ষণ করে, ইসলামিক শরিয়া বলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আমার প্রশ্ন, যদি আমেরিকা ইসলামিক শরিয়া প্রয়োগ করেন তাহলে সেখানে ধর্ষণের পরিমাণ কি বেড়ে যাবে, একরকম থাকবে নাকি কমে যাবে? এটা কমে যাবে, এটাই বাস্তবসম্মত আইন। আপনি শরিয়া প্রয়োগ করেন ফলাফলটা পাবেন। আর এই কারণে পৃথিবীর সবচেয়ে কম ধর্ষণের ঘটনা যেখানে ঘটে সেটা সৌদি আরব।
এবারে পরের প্রশ্ন।
আমার প্রশ্নটা ডক্টর জাকির নায়েকের কাছে। আসসালামু আলাইকুম, আমার নাম ফাতিমা, আমি ক্লাস 10 এর ছাত্রী। আমার ক্লাসমেট একটা মেয়ে, সে হলো কাদিয়ানি। কাদিয়ানিদের কথা অনুযায়ী তারাই সত্যিকারের মুসলিম, আর আমরা যারা বিশ্বাস করি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ রাসূল, তারা সবাই হলো কাফের। তারা পবিত্র কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতের রেফারেন্স দিয়ে যুক্তি দেখায় যে নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি সর্বশেষ রাসূল নন। তারা বলে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আসমানি কিতাব পাওয়া সর্বশেষ নবী। কিন্তু আসমানি কিতাব ছাড়া অনেক রাসূল আসতে পারে, আমাদেরকেও নাকি এটা বিশ্বাস করতে হবে। সে যে ভুল বলছে সেটা কিভাবে প্রমাণ করব?
এটার উত্তরটা অনেক বড় হবে। এই প্রশ্নটা আসলে আজকের টপিকের বাইরে, তবে সবাই বোধহয় এটার উত্তর শুনতে আগ্রহী।
কি বলবো, দর্শকরা চাচ্ছেন আমি এটার উত্তর দেই। বোন, আপনি কাদিয়ানীদের সম্পর্কে প্রশ্ন করলেন, সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলা হয়েছে,
মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা।
যার অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহ তাআলার একজন প্রেরিত রাসূল এবং তিনি খাতিমুন নবিয়্যিন, তিনি হলেন শেষ নবী, নিশ্চয়ই আল্লাহ সকল বিষয়ে জানেন। আমি জানি যে কাদিয়ানীরা এই আয়াতটার উদ্ধৃতি দিয়ে তারপরে বলে যে দেখেন, কুরআন বলছে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খাতিমুন নবিয়্যিন, তার মানে তিনি শেষ ব্যক্তি যিনি পেয়েছেন কোন আসমানি কিতাব, তিনি হলেন শেষ নবী যিনি ওহি পেয়েছেন। তবে আসমানি কিতাব পাবেন না এমন শেষ পয়গম্বর তিনি নন। ব্যাপারটা বিভ্রান্তিকর। কাদিয়ানীরা যেটা বলে যে নবী হলেন সেই ব্যক্তি যিনি আল্লাহর ওহি পেয়েছেন, যিনি আসমানি কিতাব পেয়েছেন, আর রাসূল হলেন সেই ব্যক্তি যিনি কোনো ওহি পাননি, তারা যেটা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নবী যিনি আল্লাহ তাআলার কাছ থেকে ওহি পেয়েছেন, তবে শেষ রাসূল নন। তার মানে এমন অনেক পয়গম্বর আসতে পারেন যারা কোনো ওহি পাবেন না, এটাই তাদের বক্তব্য। তবে আপনি যদি সামান্য আরবি জানেন, এমনকি উর্দু জানলেও আপনি বুঝতে পারবেন যে রাসূল হলেন সেই ব্যক্তি যিনি পেয়েছেন কোন ওহি। তারা নবী আর রাসূলের সংজ্ঞাটা উল্টে দিয়েছে। রাসূল হলেন সেই ব্যক্তি যিনি পেয়েছেন আল্লাহর কিতাব, আর নবী মানে সাধারণ পয়গম্বর, তার মানে এমন নবী আছেন যিনি কোনো ওহি পাননি, তাদের বলা হয়ে থাকে শুধু নবী। আর রাসূল হলেন সেই নবী যিনি পেয়েছেন আল্লাহর ওহি, রিসালাত, আসমানি কিতাব। প্রত্যেক রাসূল অবশ্যই একজন নবী, এটা হতেই হবে, নবী না হয়ে তিনি রাসূল হতে পারবেন না। যদি আরবিটা সঠিকভাবে জানেন তাহলে তাদের বলতে পারবেন পবিত্র কোরআন বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর রাসূল এবং খাতিমুন নবীন, তার মানে তিনি হলেন শেষ নবী। এখন কেউ যদি রাসূল হন প্রথমে তাকে নবী হতেই হবে। যেমন ধরেন আপনাকে ক্লাস 8 এর পরীক্ষায় পাশ করতে হবে, ফাইনাল পরীক্ষায়, তার আগে আপনাকে 1-2 থেকে পড়ে আসতে হবে। ক্লাস 1 থেকে না পড়ে ক্লাস 8 পাস করতে পারবেন না। আমি যদি বলি যে এখন থেকে কেউ ক্লাস 1 পাস করবে না, এর মানে দাঁড়ায় আপনি 8ও পাস করতে পারবেন না। তাহলে কোরআন বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন খাতিমুন নবীন, তিনি হলেন শেষ নবী। এটার অর্থ আসলে দুটোই, তিনি যদি শেষ নবী হন খাতিমুন নবীন, তার মানে তিনি শেষ রাসূলও। রাসূল মানে সেই ব্যক্তি যিনি কোন ওহি পেয়েছেন। তাহলে আমাদের নবীজি শেষ নবী, এছাড়াও তিনি শেষ রাসূল, শেষ নবী এবং শেষ রাসূল, আর তিনি শেষ প্রেরিত পুরুষ, দুটোই। যদি কেউ এটা না মানে সে তাহলে মুসলিম না, সে তাহলে সূরা আহজাবের 40 নম্বর আয়াতের বিরুদ্ধে যাচ্ছে।
এবারে প্রশ্ন ডান দিকের মাইক থেকে, আর দুই তিনটা প্রশ্নের পরেই আমাদের এই অনুষ্ঠান শেষ করব। হ্যাঁ ভাই, আপনার প্রশ্নটা করেন।
আমার প্রশ্নটা ডক্টর জাকির নায়েকের কাছে। আপনি তখন আপনার লেকচারে বললেন যে ঈশ্বর মানুষ হতে পারেন, তিনি চাইলে হতে পারেন, কিন্তু তারপরে আবার ঈশ্বর হতে পারবেন না। এর কারণে বললেন মানুষ হলে ঈশ্বর তার সব ক্ষমতা হারাবেন, কিন্তু কিন্তু এমন অনেক আছে যারা ভগবান রজনীশ বা সত্যসাই বাবা এমন কাউকে বিশ্বাস করেন, তারা মানে না যে মানুষ হলে ঈশ্বর ক্ষমতা হারাবেন, ক্ষমতা না হারিয়েই তিনি রূপান্তরিত হচ্ছেন আর একজন মানুষের রূপ ধারণ করছেন, তারপর আমাদের মধ্যে বাস করছেন। এটাই আপনার কাছে আমার প্রশ্ন।
ভাই প্রশ্ন করলেন ঈশ্বর মানুষ হতে পারবেন কিনা, আর আমিও বলেছি তিনি পারেন কিন্তু করবেন না, কারণ পবিত্রকরণের সূরা বুরুজের 15 ও 16 নম্বর আয়াতে বলা হয়েছে তিনি যাহা ইচ্ছা তাহাই করেন, আল্লাহ সুবহান ওয়া তাআলা যা চান সেটাই করতে পারেন, তবে তিনি এরকম কাজ করবেন না, তিনি কখনো মানুষ হবেন না। কেন? তিনি যদি মানুষ হন তাহলে নিজেকে ছোট করবেন, এতে তার লাভ কি? এরপর আপনি বললেন, রজনীশ আর সত্য সাই বাবা বিশ্বাস করেন ঈশ্বর তার শক্তি না হারিয়ে মানুষ হতে পারেন, পরস্পর বিরোধী। যেন আমাকে বলছেন যে ওই লোকটা একটা মোটা চিকন মানুষ, একজন মোটা হতে পারে অথবা চিকন হতে পারে, একজন মোটা লোককে চিকন বানাতে পারেন কিন্তু তখন সে মোটা থাকবে না, একজন চিকন মানুষকে মোটা বানাতে পারেন তখন সে চিকন থাকবে না, মোটা চিকন মানুষ হতে পারে না, এটা অর্থহীন। আপনি লম্বা খাটো মানুষ পাবেন না, এরকম মানুষকে আপনি দেখেছেন? লম্বা মানুষ খাটো হতে পারে, খাটো মানুষ লম্বা হতে পারে, তখন সে আর খাটো থাকবে না, লম্বা আর খাটো দুটোই বিপরীত জিনিস, এটা অর্থহীন। একইভাবে যদি বলেন যে মহান ঈশ্বর তিনি মানুষ হয়েছেন, মানুষের সংজ্ঞাটা কেমন হবে? আমাদের শুরু আছে আবার শেষও আছে, মহান ঈশ্বরের কোনো শুরু নেই শেষও নেই। মানুষের খাবার খেতে হয়, ঈশ্বরের খাবার খাওয়ার দরকার হয় না। মানুষের ঘুমের দরকার হয়, ঈশ্বরের কোনো ঘুমের দরকার হয় না। এখন যদি বলেন যে ঈশ্বর হয়েছিলেন রজনীশ মানুষের আকৃতিতে, রজনীশের বিশ্রামের দরকার হয়, ঘুমের দরকার হয়? অবশ্যই হয়। রজনীশের কি খেতে হয়? অবশ্যই খেতে হয়। কেউ নিজেকে ঈশ্বর দাবি করলে পরীক্ষা করব এই কোরআন দিয়ে, তার সমতুল্য কিছুই নেই। যদি আপনি ঈশ্বরের কোন রূপ কল্পনা করেন সে তাহলে ঈশ্বর নয়। আশা করি উত্তরটা পেয়েছেন।
এবার প্রশ্ন বাম দিকের মাইক থেকে।
আমার নাম মুজিব, আমি একজন ইঞ্জিনিয়ার। আমি আসলে তিনজন বক্তার কাছেই এই প্রশ্নটা করতাম, কিন্তু এখন আসলে
দুইজন বক্তা এখনো আছেন।
হ্যাঁ, প্রশ্নটা হলো ঈশ্বরের উপাসনা করব কিভাবে, কিছু সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে নাকি মূল্যবোধের উন্নতির মাধ্যমে? আর ধরেন একজন বিধর্মী অথবা নাস্তিক যে মানুষের উপকার করে, মরে গেলে তার কি হবে?
ফাদার, উনি দুইজনের কাছেই উত্তরটা চান, আপনি আগে যান।
আমাদের ধর্মে প্রার্থনা করার নিয়মটা, ঈশ্বর হলেন সর্বশক্তিমান আমাদের স্রষ্টা, আমাদের উপর আশীর্বাদ বর্ষণ করেন, তাই আমরা ভাব প্রকাশ করি মানুষের ভাষায়। আমরা প্রার্থনা করি চার্চে গিয়ে, আর প্রার্থনা করার কিছু নিয়ম রয়েছে। অন্যান্য ধর্মের অনুসারীরাও প্রার্থনা করেন, যেমন হিন্দুরা পূজা করে, তাই এগুলো হলো অনুষ্ঠান, এটা ধর্মীয় রীতি। এরকম এক এক জায়গায় এক এক নিয়ম। এভাবে আমরা ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করি। এরপরে আপনি নাস্তিকের পরিণাম সম্পর্কে জানতে চাইলেন, সে মানুষের উপকার করে। এমন অনেক লোক আছেন যারা অন্য মানুষকে সাহায্য করে, যদি তারা এই কাজগুলো তাদের নিজেদের ইচ্ছায় করে থাকে, আমার ধারণা ঈশ্বর রক্ষা করবেন। তাই কে নাস্তিক কে অবিশ্বাসী সেটা নিয়ে ভাবার দরকার নেই, ঈশ্বর তাদের রক্ষা করবেন। ঈশ্বর তো সব জানেন, এই লোকগুলো মানুষের উপকার করছে, আর ঈশ্বরও মানুষকে এটাই করতে বলেছেন, ঈশ্বর মহান।
হ্যাঁ, ধন্যবাদ। এবারে পরের বক্তা
ভাই। দুটো প্রশ্ন করলেন, প্রথমটা হলো ইসলাম ধর্মে ইবাদত করার নিয়ম কি, দ্বিতীয়টা হলো একজন বিধর্মী বা নাস্তিক যে মানুষের বিভিন্ন উপকার করে সে মারা গেলে বেহেশতে যেতে পারবে কিনা, ইবাদত করার নিয়মটা কি? ইসলাম বিশ্বাস করে আর পবিত্র কোরআন বলছে, সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে,
মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু,
আমি সৃষ্টি করেছি জিন ও মানুষ যাতে করে তারা আমার ইবাদত করে। জিন আর মানুষকে বানানো হয়েছে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আরবি শব্দটা হলো ইবাদা, এর মূল আরবি শব্দ হলো আব, মানে দাস, ভৃত্য। অনেকেরই একটা ভুল ধারণা আছে যে সালাত, নামাজ ইবাদত করার একমাত্র পদ্ধতি। সালাত অনেকগুলো পদ্ধতির একটা, একমাত্র ইবাদতের পদ্ধতি নয়। ইবাদা শব্দটার অর্থ কি? ইবাদা মানে আপনাকে আদেশগুলো মানতে হবে, আল্লাহ তাআলার আদেশগুলো। আব মানে একজন ভৃত্য। আর যখনই আপনি আল্লাহ তাআলার আদেশগুলো মেনে চলবেন সেটাই হলো ইবাদা। নামাজ পড়া, পাঁচ ওয়াক্ত নামাজ, এটা এক ধরনের ইবাদা। যে খাবারগুলো আমাদের জন্য আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন সেগুলো না খাওয়া, শুকরের মাংস, অ্যালকোহল, তাহলে ইবাদত করছেন। যদি আপনি ব্যভিচার না করেন, আর পবিত্র কোরআনে সূরা ইসরার 32 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, জিনার নিকটবর্তী হয়েও না, এটা অশ্লীল নিকৃষ্ট আচরণ, তাহলে আপনি ইবাদত করছেন। যদি প্রতিবেশীকে ভালোবাসেন, পবিত্র কোরআনের সূরা মাউনের 1-7 নম্বর আয়াতে যেমন বলা হয়েছে, তাহলে ইবাদত করছেন। যদি সৎভাবে ব্যবসা করেন, আপনি ইবাদত করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশগুলো মেনে চললে সেটা হলো ইসলাম ধর্মে ইবাদত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেটা করতে নিষেধ করেছেন, যদি সেগুলো করা থেকে বিরত থাকেন, সেটা ইবাদত। বিয়ে করা সেটাও হচ্ছে এক ধরনের ইবাদত, কারণ তাহলে ব্যভিচার থেকে মুক্ত থাকবেন, যেটা হারাম। তাহলে কোরআনের নির্দেশগুলো আপনি মেনে চলবেন, সেটাই হলো ইবাদত। এবারে দ্বিতীয় প্রশ্নটা নিয়ে বলি, একজন বিধর্মী বা নাস্তিক যে মানুষের উপকার করে, মারা গেলে তার কি হবে? পবিত্র কোরআনে পরিষ্কার করে বলা হয়েছে, সূরা নিসার 48 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এছাড়াও একই সূরার 116 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে কাউকে শরীক করা এটাকে কখনোই ক্ষমা করবেন না, এটা শিরক। এটা বাদে অন্য কিছু যদি ইচ্ছা করেন ক্ষমা করতে পারেন, তবে শিরক করলে তিনি কখনোই ক্ষমা করবেন না, ক্ষমা করবেন না। যে লোক মুশরিক অবস্থায় মারা যাবে সে কোনোভাবেই মুক্তি পাবে না। আর এই মুক্তি পাওয়ার শর্তগুলো আছে পবিত্র কোরআনে সূরা আসরের 1 থেকে 3 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে,
ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর।
অর্থাৎ মহাকালের শপথ, মানুষ সবসময় ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু তারা নয় যারা ঈমান আনে, যারা সৎকর্ম করে, যারা মানুষকে সত্যের উপদেশ দেয়, যেমন দাওয়া ইসলাম, যারা মানুষকে ধৈর্য আর অধ্যবসায়ের উপদেশ দেয়। কোন মানুষ জান্নাতে প্রবেশ করতে গেলে মিনিমামে 4 শর্ত মানতেই হবে। যদি আপনি বলেন একজন লোক ঈমান আনলো না, কিন্তু পরোপকারী, ভালো কাজ করে, শুধুমাত্র ভালো কাজ করে, আপনি বেহেশতে টিকিট পাবেন না। শুধুমাত্র পরোপকারী হলে আপনি মুক্তি লাভ করবেন না। একইভাবে শুধুমাত্র আল্লাহ তাআলার উপর ঈমান আনলেন, ভালো কাজ করলেন না, তাহলেও জান্নাতে যেতে পারবেন না। এই 4 শর্তের সবগুলোই ইম্পর্টেন্ট, ঈমান, সৎকর্ম, মানুষকে সত্যের উপদেশ দেয়া আর মানুষকে ধৈর্য ও অধ্যবসায়ের উপদেশ দেয়া। যদি এই 4 একটা বাদ যায়, তাহলে স্বাভাবিক অবস্থায় আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। এই হলো পবিত্র কোরআন অনুযায়ী মুক্তি পাওয়ার শর্ত।
এবারে পরের প্রশ্ন।
আমার নাম সাজিদ, আমি একজন মেডিকেল স্টুডেন্ট। আমার প্রশ্নটা ফাদার জিওর কাছে, আপনি বললেন যীশুখ্রিস্ট ঈশ্বরের পুত্র, তাহলে খ্রিস্টানরা ঈশ্বরকে বাদ দিয়ে যীশুখ্রিস্টের উপাসনা করে কেন?
আমরা যীশুখ্রিস্টের উপাসনা করি কারণ আমরা ঈশ্বরের একত্ববাদে বিশ্বাস করি। তবে আমাদের ঈশ্বর 3, এখানে পিতা হলেন ঈশ্বর, পুত্র ঈশ্বর আর পবিত্র আত্মা ঈশ্বর। আমরা উপাসনা করি যীশুখ্রিস্ট, পবিত্র আত্মা আর মহান পিতার।
ডক্টর নায়েক মন্তব্য করবেন।
প্রশ্নটা হলো, খ্রিস্টানরা কেন যীশুখ্রিস্টের উপাসনা করে? ফাদার ঠিকই বলেছেন যে চার্চের শিক্ষা অনুযায়ী তারা ট্রিনিটিতে বিশ্বাস করেন। আমি কথা আগে বলেছিলাম যে ট্রিনিটি শব্দটা বাইবেলের কোথাও খুঁজে পাবেন না। আমি চ্যালেঞ্জ করছি, বাইবেলে ট্রিনিটি শব্দটা পাবেন না, তবে কোরআনে বলা আছে। পবিত্র কোরআনে সূরা নিসার 171 নম্বর আয়াতে বলা হয়েছে,
ওয়ালা তাকুলু সালাত,
তোমরা ট্রিনিটি বলো না,
এনতাও খায়রুল লক,
নিবৃত হও, এটাই কল্যাণকর। ট্রিনিটির বিরুদ্ধে বলা হয়েছে। তবে খ্রিস্টান ধর্ম সম্পর্কে জানেন এমন কাউকে যদি জিজ্ঞেস করেন, তিনি ট্রিনিটির ধারণাটা প্রমাণ করতে বাইবেলের যে অনুচ্ছেদটা বলবেন যেটাতে ট্রিনিটির একটু ছায়া পাওয়া যেতে পারে, সেটা 1 এপিস্টল অফ জন 5:7 অনুচ্ছেদ। বলা হয়েছে স্বর্গে 3 সবকিছুর হিসাব রাখবেন, মহান পিতা, আদিবাক্য আর পবিত্র আত্মা। এই 3 আসলে এক, এটাই সবচেয়ে কাছাকাছি একবারে গোটা বাইবেলে যেটাকে আপনার মনে হতে পারে এটা ট্রিনিটির কথা বলছে, 1 এপিস্টল অফ জন 5:7 অনুচ্ছেদ। তবে আপনারা যদি পড়েন রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সন, অর্থাৎ RSV রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সন, পবিত্র বাইবেলের সম্পাদনা করেছেন 32 খ্রিস্টান পণ্ডিত, ধর্মীয়ভাবে উচ্চ পদস্থ, সমর্থন দিয়েছে 50 ধর্মীয় প্রতিষ্ঠান, এমনকি আপনাদের চার্চে, ক্যাথলিক চার্চেও ভার্সনটা আছে, চার্চে আছে, তারাও সমর্থন করেছে বাইবেলটাকে। রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সন সম্পাদনা করেছেন 32 উচ্চপদস্থ খ্রিস্টান পণ্ডিত, সমর্থন দিয়েছে 50 ধর্মীয় প্রতিষ্ঠান, কারণ এই নতুন ভার্সনটা আগের চেয়ে অনেক বেশি খাঁটি। যীশুখ্রিস্টের 200 বছর পরের উৎস থেকে নেয়া। আর এই খ্রিস্টান পণ্ডিতরা নকলের অভিযোগে এই অনুচ্ছেদটাকে পবিত্র বাইবেল থেকে বাদ দিয়েছেন, অনুচ্ছেদটা এখন নেই, রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সনে অনুচ্ছেদটা পাবেন না, পরে ঢোকানো হয়েছে, বানিয়ে বলা হয়েছে, এই হলো অভিযোগ। এটা কে বলেছে? আমি না, মুসলিমরাও না, 32 জন উচ্চপদস্থ খ্রিস্টান পণ্ডিত, যাদের পেছনে আছে 50টা খ্রিস্টান ধর্মীয় প্রতিষ্ঠান। তবে কোনো ক্যাথলিক প্রিস্টকে জিজ্ঞেস করেন, তাহলে তিনি আপনাকে যুক্তি দেখাবেন, পিতা হলেন একজন, পুত্র হলেন একজন, পবিত্র আত্মাও একজন, কিন্তু তারা তিনজন আসলে তিনজন নয়, একজন, এটাই তাদের যুক্তি। তারা আপনাকে এভাবেই বলবেন যে কোনো ক্যাথলিক এভাবে যুক্তি দেখাবেন, চার্চ বলবে পিতা হলেন একজন, পুত্র হলেন একজন, পবিত্র আত্মা একজন, কিন্তু তারা তিনজন নয়, তারা একজন। আমি এখানে বলবো এটা কেমন যুক্তি। ধরেন তিনজন যমজ ভাই, একজন কাউকে খুন করলো, অন্যজনকে ফাঁসিতে দেবেন না? কেন? কারণ প্রত্যেকেই হলো আলাদা লোক। যদি কোনো খ্রিস্টানকে জিজ্ঞেস করেন মহান পিতা দেখতে কেমন, তিনি আপনাকে বাইবেল থেকে বলবেন পিতা হলেন মহান ঈশ্বর, সান্তাক্লজের মতো স্বর্গে বসে আছেন তার বিশাল সিংহাসনের উপর। ঈশ্বরকে তারা এভাবেই কল্পনা করে, খ্রিস্টানরা এভাবেই দেখে। তারপর যখন সে বলে পুত্র, তখন যীশু খ্রিস্টের কথা চিন্তা করে, কিং অব কিংস সিনেমায় যেমনটা দেখেছেন জ্যাফ্রি হান্টারের মতো, সোনালি চুল, সুন্দর খাড়া নাক, এভাবে যীশু খ্রিস্টকে খ্রিস্টানরা কল্পনা করে। তারপর বলেন পবিত্র আত্মা দেখতে কেমন, তখন সে বাইবেল থেকে বলবে অনেকটা ঘুঘু পাখির মতো, জন দ্য ব্যাপটিস্টের কাছে পাখিটা এসেছিল, অথবা সেই পেন্টিকস্টের আগুনের মতো। এই তিনটা ছবি আলাদা, তিনটা ছবি সম্পূর্ণ আলাদা, এই তিনটাকে যতই এক করার চেষ্টা করেন তারপরও আলাদাই থাকবে। কিন্তু কোন খ্রিস্টানকে জিজ্ঞেস করেন আপনি কয়টা ছবি দেখেছেন, সে বলবে একটা ছবি, বিশ্বাস করেন সে মিথ্যে বলছে।
ফাদার এখন তার মতামত জানাবেন।
আমি ট্রিনিটির প্রসঙ্গে বাইবেল থেকে একটা উদ্ধৃতি দেব, গসপেল অব ম্যাথিউ 28 নম্বর অধ্যায় অনুচ্ছেদ 19, অতএব তোমরা গিয়ে, এটা শিষ্যদের উদ্দেশ্যে যীশুখ্রিস্টের বলা কিছু নির্দেশ, স্বর্গ ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দেয়া হয়েছে, অতএব তোমরা গিয়ে সকল জাতিকে শিষ্য করো, তাদের ব্যাপটাইজ করো মহান পিতার নামে, তার পুত্র এবং পবিত্র আত্মার নামে। এরপর বুক অব করিন্থিয়ান অধ্যায় 1 অধ্যায় 13 অনুচ্ছেদ 33, সেখানে আমাদের প্রভু যীশুখ্রিস্টের কথা বলা হয়েছে, পাশাপাশি ঈশ্বরের ভালোবাসা আর পবিত্র আত্মার কথা বলা হয়েছে, তারা সবার সাথে আছে। তাহলে বাইবেলে এমন অনেক কথা আছে যেখানে আসলে ট্রিনিটির কথাই বলা হয়েছে। পরে চার্চ এটাকে একটা নিয়ম বানিয়েছে, ট্রিনিটি শব্দটা চালু করেছে, তাহলে আমরা পবিত্র বাইবেলে দেখি বলা হয়েছে মহান পিতা, পুত্র আর পবিত্র আত্মার কথা, পরে চার্চগুলো এটাকে একটা নিয়ম বানিয়েছে, তারপর এখান থেকে ট্রিনিটি শব্দটা চালু হয়েছে, সেজন্য আমরা বলি আমাদের ঈশ্বর ট্রিনিটি, কিন্তু তারা আসলে একজন।
ফাদার গসপেল অফ ম্যাথিউ থেকে বললেন 28 নম্বর অধ্যায়, ট্রিনিটি শব্দটা ওখানে নেই। আপনারা শুনেছেন ট্রিনিটি শব্দটা না শোনেননি? আমি ঠিকই বলেছি বাইবেলে শব্দটা নেই। আর ফাদার বললেন যে যীশু খ্রিস্ট তার শিষ্যদের বলেছিলেন তোমরা সকল জাতিকে শিষ্য করো মহান পিতার নামে, পুত্র এবং পবিত্র আত্মার নামে। এটা যীশু খ্রিস্টের কথার বিরুদ্ধে যাচ্ছে। এটা পাবেন গসপেল অফ ম্যাথিউ, গসপেল অফ ম্যাথিউ 10 নম্বর অধ্যায়ের 5 ও 6 নম্বর অনুচ্ছেদে আছে, যীশু খ্রিস্ট তার শিষ্যদের উদ্দেশ্যে বললেন, আপনি আপনার বাইবেল খুলে দেখতে পারেন ফাদার, আমি এটা মেমোরি থেকে বলছি, গসপেল অফ ম্যাথিউ 10 নম্বর অধ্যায় 5 ও 6 অনুচ্ছেদ, তিনি তার শিষ্যদের বললেন তোমরা কেউ জেন্টাইলদের পথে যেও না। এই জেন্টাইল কারা? যারা ইহুদি না, খ্রিস্টান আর মুসলিমরা, আমরা জেন্টাইল, তোমরা কেউ জেন্টাইলদের পথে যেও না, এবং তোমরা সমরীয়দের কোন নগরে প্রবেশ করো না, বরং ইসরায়েল কুলের হারানো মেষদের কাছে যাও। যীশু খ্রিস্ট নিজেই বলছেন, এটা আছে গসপেল অফ ম্যাথিউ 15 নম্বর অধ্যায় 24 অনুচ্ছেদে, যে আমি ইসরায়েল কুলের হারানো মেষ ছাড়া আর কারো নিকটে প্রেরিত হই নাই। যীশু খ্রিস্ট এসেছিলেন শুধুমাত্র ইহুদিদের জন্য, শুধুমাত্র ইসরায়েল কুলের হারানো মেষদের জন্য। আর পবিত্র কোরআনে সূরা ইমরানের 39 নম্বর আয়াতে বলা হয়েছে যে ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে বনে ইসরায়েলের জন্য রাসূল হয়ে এসেছিলেন। সূরা সাফের 6 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ঈসা আলাইহিসসালাম মারিয়ামের পুত্র, তিনি বনে ইসরায়েলের নিকট আল্লাহর রাসূল, তিনি নিজেকে ঈশ্বর বলেননি। ট্রিনিটি শব্দটা বাইবেলের কোথাও নেই। খ্রিস্টান চার্চে এভাবে শিক্ষা দেয়। এখানে আমি যেটার উপর ভিত্তি করে যুক্তি দিলাম সেটা হলো এই পবিত্র বাইবেল চার্চের শিক্ষা নয়।
যীশুখ্রিস্ট তার শিষ্যদের বলেছিলেন প্রথমে ইসরায়েলে যেতে ইহুদিদের কাছে, তারপরে যীশুখ্রিস্টের শিক্ষা পুরো পৃথিবীতে ছড়িয়ে দেয়া হয়েছে, আর যীশুখ্রিস্ট যখন জন্মগ্রহণ করেন তখন দেবদূত রাখালদের বলেছিল, ভয় পেও না, তোমাদের জন্য আমি একটা সুসংবাদ বয়ে এনেছি, তিনি আসছেন সব মানুষের জন্য, আর তোমাদের মাঝে আজ তিনি জন্ম নিলেন, দাউদের শহরে এই রক্ষাকর্তা জন্ম নিলেন, যিনি হলেন খ্রিস্ট আমাদের প্রভু। পবিত্র বাইবেলে এরকম আরো অনেক কথা রয়েছে, এখানে দেখতে হবে আপনি কিভাবে বাইবেলের ব্যাখ্যা করছেন, চার্চ যে শিক্ষাগুলো দেয় সেগুলো কিভাবে দেখছেন, আর আমি মেনে চলি এই চার্চ যেটা শেখায় সেটাই আমি মানি।
ধন্যবাদ ফাদার। এবারে তাড়াতাড়ি করে দুইটা প্রশ্ন, আর বক্তাদেরও অনুরোধ করব সংক্ষেপে উত্তর দিতে, যাতে করে সময় মতো অনুষ্ঠানটা শেষ করতে পারি। এবারে পরের প্রশ্ন, আমার মনে হয় বন্ধের মধ্যে থেকে।
আমার প্রশ্নটা ডক্টর জাকির নায়েকের কাছে। আমার প্রশ্নটা হল, জীবন সঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে একজন ব্যক্তির তাকওয়া কিভাবে বিচার করব?
বোন আপনি প্রশ্ন করলেন যে জীবন সঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে কারো তাকওয়া কিভাবে বিচার করবেন। তাকওয়া মানে আল্লাহকে মানা, ধার্মিকতা আর ভদ্রতা। আপনি যথাসাধ্য চেষ্টা করতে পারেন, কিছু জিনিস বিচার করা সহজ, সৌন্দর্য দেখলে বোঝা যায়, সম্পদ দেখলেই বোঝা যায়, এটা সহজ। যদি লোকটার এত লক্ষ টাকা থাকে তাহলে বড় লোক, যদি কম থাকে তাহলে গরিব, এগুলো বিচার করা খুবই সহজ। তবে তাকওয়ার ব্যাপারটা বিচার করা কঠিন। যেটা করতে পারেন, লোকটা তাকওয়া না থাকলে আপনিও বুঝতে পারবেন এই লোকটা তাকওয়া নেই। যদি সে অসৎ হয়, মানুষ ঠকায়, যদি সে তার কর্মচারীদের ঠিক মতো বেতন না দেয়, যদি প্রতিবেশীদের ক্ষতি করে, তাহলে সহজে বলতে পারেন এই লোকটার তাকওয়া নেই। তাকওয়া আছে কিনা জানতে যেটা করতে পারেন, বাইরে থেকে বিচার করা যে এই লোকটা সৎ, সে কাউকে ঘুষ দেয় না, সে কাউকে ঠকায় না, এভাবে তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো দেখে আপনি বলতে পারেন হয়তোবা এই লোকটার তাকওয়া আছে। যেমন সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, ঠিক মতো জাকাত দেয়, তারপর সে হয়তো একবার হজেও গিয়েছে, এভাবে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো দেখে আপনি বলতে পারেন হয়তো এই লোকটার তাকওয়া আছে। তবে আপনার ভুলও হতে পারে, কারণ মানুষ আপনাকে ঠকাতে পারে, সে হয়তো সৎ না, তারপরও হয়তো ভান করে সৎ হওয়ার, বাইরে থেকে দেখলে লোকটা খুব সৎ, তবে হয়তো পর্দার আড়ালে গেলে সে অসৎ। তাই কোন লোক সম্পর্কে যেটা জানেন সেটা ঠিক হতে পারে, আবার ভুলও হতে পারে। জানার জন্য আপনি যথাসাধ্য চেষ্টা করতে পারেন, পবিত্র কোরআনে সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, যখনই তোমার কাছে কোনো বার্তা আসে পরীক্ষা করে দেখো, পরীক্ষা করে দেখেন, তারপরে আপনার সিদ্ধান্তটা আপনি নেন, আসলে উত্তরটা পেয়েছেন।
ধন্যবাদ। এবারে অনুষ্ঠানের শেষ প্রশ্ন করা হচ্ছে বাম দিকের মাইক থেকে, এটাই অনুষ্ঠানের শেষ প্রশ্ন।
ചോദിക്കുന്നത് അങ്ങ് അങ്ങയുടെ രണ്ടാമത്തെ സെഷനിൽ പറഞ്ഞു റിവീൽഡ് മതങ്ങൾ, അതായത് ദൈവപ്രവർത്തനങ്ങളായ അല്ലെങ്കിൽ ദിവ്യ സന്ദേശങ്ങൾ കിട്ടിയ മതങ്ങളുടെ കൂട്ടത്തിൽ ജൂതമതത്തെയും ക്രിസ്തു മതത്തെയും ഇസ്ലാം മതത്തെയും വേണ്ടി, അതേസമയം ഇന്ത്യയിൽ നിന്നുമുള്ള മതങ്ങളെ സന്ദർഭങ്ങളിൽ നിന്ന് ഉരുത്തിരിഞ്ഞ മതങ്ങൾ എന്നാണ് പറഞ്ഞത്. എന്തടിസ്ഥാനത്തിലാണ് ഇങ്ങനെ വേർതിരിച്ചത്? അതേസമയം ചർച്ച് അംഗീകരിക്കുന്നുണ്ടോ ദിവ്യ പ്രവക്ത മതമായിട്ട് അഥവാ ദിവ്യ സന്ദേശം കിട്ടിയ മതമായിട്ട് ഇസ്ലാമിനെ?
ഭായ് അക്ബർ പ്രശ്നത്തെ ബാങ്ക്.
আপনি এখানে যেটা বলেছিলেন যে নাজিল হওয়া ধর্ম, উনি প্রশ্ন করলেন,
ফাদার আপনি কি আমাদের প্রশ্নটা আগে বলবেন?
হ্যাঁ, উনি প্রশ্ন করলেন যে তিনটা সেমিটিক ধর্ম, ইহুদি, খ্রিস্টান আর ইসলাম, এগুলোর মধ্যে আসলে কোনো সম্পর্ক আছে কিনা। আর উনি এখানে প্রশ্ন করলেন যে হিন্দু ধর্ম, এটা কি কোনো নাজিল হওয়া ধর্ম কিনা? ঠিক বলেছি? ঠিক বলেছি তো?
സഭ അംഗീകരിക്കുന്നത് ഈ മൂന്ന് മതങ്ങളെയും ദൈവ പ്രവർത്തനങ്ങളായിട്ട് അംഗീകരിക്കുന്നത് സാധാരണ നമ്മൾ പറയുന്ന ഭാഷയിൽ ദൈവത്തിന്റെ വചനം ലഭിച്ചുവെന്ന് വിശ്വസിക്കുന്നതായിട്ട് ഞങ്ങൾ അംഗീകരിക്കുന്നു.
ഫാദർ അപ്നി എട്ട ബംഗ്ലായ ബോള ভালো হয়, আমাদের মধ্যে অনেকেই বুঝতে পারে না.
চাচ্চে, আমরা সব সেমিটিক ধর্মগুলো কি মেনে থাকি? ইহুদি, খ্রিস্টান আর ইসলাম, এগুলো নাজিল হওয়া ধর্ম, চার্চ এটা মানে?
আমি মাইশা ফিরোজা, আমার
এটাই ছিল শেষ প্রশ্ন। আমরা জানি আপনাদের সবার উৎসাহ দেখে আমাদেরও খুবই ভালো লাগছে, তবে আমাদের অনুষ্ঠানের সময় শেষ। আমি আপনাদের অনুরোধ করব আর কিছুক্ষণ ধৈর্য ধরে বসে থাকুন, প্রফেসর আব্দুল আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন। উপস্থিত সব দর্শককে সালাফি রিসার্চ অ্যান্ড লার্নিং সেন্টারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ نعمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا।
লেডিজ এন্ড জেন্টলম্যান, আজকের অনুষ্ঠানটা সফল করার জন্য আমি উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সালাফি রিসার্চ অ্যান্ড লার্নিং সেন্টারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি ডক্টর জাকির নায়েক, তার ভাই মোহাম্মদ নায়েক, তাদের সহকর্মী ডক্টর শোয়েব এবং অন্য আরো সব ভাইদের। তারপর ফাদার জিও পায়াপল্লী স্বামী গ্লোকানন্দ, তারপর আব্দুর রহমান সাহেব আমাদের তরুণ অনুবাদক, এম এম আকবর, তারপর ধন্যবাদ জানাচ্ছি এ বি আব্দুল লতি মৌলবীকে, তারপর সি বি আব্দুর রহমান কুট্টিকে। এছাড়াও এই অনুষ্ঠানের সাথে জড়িত সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।
জাযাকাল্লাহ খায়র, আল্লাহ হাফিজ।